আসসালামু আলাইকুম। ভৌতিকতার 170তম এপিসোডে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। আমি ডক্টর আলিফ রাজি আপনাদের সবার সাথে 170তম এপিসোডে তথা পহেলা চৈত্রতে আপনাদের সাথে আছি। আমি জানি বর্তমানের ওয়েদারটা একটু ডিফারেন্ট হলেও আমাদের ভৌতিকতার ঘটনাগুলো ডিফারেন্ট না। আমাদের ভৌতিকতার ঘটনাগুলো সেসব ভয়ঙ্কর ঘটনা, যেসব ভয়ঙ্কর ঘটনাগুলো আপনারা শোনার জন্য সবসময় অপেক্ষা করেন। সুতরাং যারা আমাদেরকে শুনছেন, যদি পছন্দ করে থাকেন আমাদের আজকের ভিডিও, তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট বাটনে হিট করে যাবেন। কমেন্ট বাটনে আপনাদের অবশ্যই মতামত আমরা শুনতে চাই। এবং আপনারা যদি আমাদের আজকের এপিসোডটি পছন্দ করে থাকেন, তাহলে আপনার একটি লাইক চারিদিকে ছড়িয়ে দিতে পারে। আমাদের 170তম এপিসোডের জন্য নির্বাচিত 10 জন অ্যাক্টিভ মডেল অ্যাক্টিভ মেম্বারদের নাম আমি বলতে চাই, যারা হচ্ছেন আমাদের পেজ, আমাদের গ্রুপ, আমাদের ইউটিউব চ্যানেলে অলওয়েজ নিজেদেরকে প্রমাণ করে চলেছেন। এবং সবাই অ্যাক্টিভ, আমাদের গ্রুপে অনেক প্রশ্নের উত্তর, অনেক প্রশ্ন আসে। কিন্তু যারা আমাদের কাছে 10 জন নির্বাচিত হয়েছেন, তারা হচ্ছেন কাজী লাবনী, সাব পারভেজ, শিমু আসিফ, শামিমা নাসরিন, হেচ কে হায়দার, রবিউল, শামিন আফরোজ, মাসিয়াত লামিশা, নাইমুর রহমান, এস এন সুমন রাহাত। আজকের এপিসোডটি শুরু করব একটু ছোট্ট ইনফরমেশন দিয়ে। মানুষ সৃষ্টির প্রায় 2000 বছর আগে জিনরা পৃথিবীতে আছে বলে আমরা কিন্তু জানি। জিনদের কিন্তু আদি পিতা সামুম। জিন তৈরি করে আল্লাহ সামুমকে জিজ্ঞাসা করেছিলেন, তুমি আমার কাছে কিছু কামনা করো? সামুম দুটো বিষয়ে কামনা করেছিলেন। এক, জিন মানুষকে দেখতে পারবে কিন্তু মানুষ জিনকে দেখতে পারবে না। দুই, জিনরা বৃদ্ধ বয়সে যুবক হয়ে মৃত্যুবরণ করবে। আল্লাহ পাক সামুমের দুটি চাওয়া পূরণ করেন। জিনদের কিছু বৈশিষ্ট্য হল, এক হচ্ছে জিন অদৃশ্য এবং খুব দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে, এটা আমরা সবাই জানি। দুই, পৃথিবী বাদে অন্য সব গ্রহ নক্ষত্রে জিনরা চলাফেরা করতে কিন্তু সক্ষম। তিন, যে কোনো প্রাণীর রূপ ধারণ করতে পারে তারা। জিনরা অন্ধকারে থাকতে পছন্দ করে এবং মানুষের চেয়ে জিনরা অনেকদিন বেশি বাঁচে, কারো কারো মতে অনেক বছর, তবে 300 বছর বয়সে তারা প্রাপ্ত বয়স্ক হয়। আমি এই ইনফরমেশনগুলো দিচ্ছি অনেকে, তারা জানেন, যারা জানেন না তাদের জন্য। জিনদের মধ্যে নারী জাতি রয়েছে যাদেরকে বলা হয় পরী, অনেকে বলে পরী বলে। যায়েদ বিন আকরাম রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত রাসূল হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই জায়গাগুলোতে শৌচাগার, জিন ও শয়তান অবাধে বিচরণ করে। তোমাদের মধ্যে এই যেই স্থানগুলোতে যাবে সেজন্য বলে, আমি আল্লাহর কাছে পুরুষ ও নারী শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি, যেটি লেখা আছে আহমদ ইবনে হাম্বলে 359 নম্বর আয়াতে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন ধরনের জিন আছে, একদল যারা সর্বদা আকাশে উড়ে বেড়ায়, আর একদল যারা সাপ ও কুকুরের আকার ধারণ করে, এবং তৃতীয় দল পৃথিবীবাসী যারা কোনো এক স্থানে বাস করে বা ঘুরে বেড়ায়। জিনরা যে কোনো স্তন্যপায়ী প্রাণীর রূপ ধারণ করতে পারে, মানুষের রূপ ধারণ করে মানুষের মধ্যে বসবাস করতে পারে, মানুষের সঙ্গে একসঙ্গে খাওয়া দাওয়া করতে পারে, এবং এরা নর্মালি কালো কুচকুচে বর্ণের হয়। আবদুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকজন সাহাবীকে নিয়ে উকাজ বাজারে যাচ্ছিলেন। পথে নাখাল নামক স্থানে তিনি ফজরের নামাজের ইমামতি করেন। সে সময় একদল জিন ওই স্থান অতিক্রম করছিল। কুরআন তিলাওয়াতের শব্দ শুনে তারা থেমে যায়, গভীর মনোযোগ সহকারে কোরআন শুনে। কাজী আবু আয়ালা রহমতুল্লাহ আলাইহি বলেছেন, জিন মানুষের মতো খাওয়া দাওয়া করে, এরা চিবি ও গিলে খায়, অনেক সময় মানুষের সঙ্গে বসে খায়। ভালো জিনরা মানুষের উপকার করে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা দুটো জিনিস অর্থাৎ হাড় ও গোবর দিয়ে ইস্তেনজা করো না, কেননা ওগুলো তোমাদের ভাই জিনদের খাদ্য, যে তিরমিজি শরীফে লেখা আছে। ঘরে নামাজ, কোরআন তেলাওয়াত করলে ঘরে দুষ্ট জিন প্রবেশ করতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের ঘরগুলোকে কবরে পরিণত করো না, যে ঘরে সূরা বাকারা পাঠ করা হয় সে ঘর থেকে শয়তান পালিয়ে যায়, যেটি সহিহ মুসলিমে হাদিস নম্বর 780 উল্লেখ করা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, মানুষের বাড়ি ঘরে জিন্না থাকে, এদের মধ্যে কাউকে তোমরা কখন যখন দেখবে তখন তিনবার তাকে বের করে দেবে, এতে যদি সে চলে যায় তো ঠিক আছে, অন্যথায় তাকে মেরে ফেলবে, কারণ যে জিন এমন করে সে কাফির হয়ে যায়। আবু সাইদ খুদ্রি রহমতুল্লাহ থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মদিনার কিছু সংখ্যক জিন মুসলমান হয়েছে, এদের প্রাণী হিসেবে যদি কেউ দেখো তাহলে তিনবার সাবধান করবে, তারপর আবার এলে সেই প্রাণীকে হত্যা করো। মুসলিম, যদি হাদিস নম্বর 2236। এই ছোট হাদিস দিয়ে শুরু করছি আজকের এপিসোড। যারা আমাদের শুনছেন মনোযোগ সহকারে ঘটনাগুলো শুনবেন, শেষ পর্যন্ত থাকবেন। ভয়ঙ্কর ঘটনা, অনেক অনেক সুন্দর সুন্দর ঘটনা কিন্তু আজকের এপিসোডে এসছে। আমরা চলে যাব আমাদের প্রথম ঘটনায়। যিনি আমাকে শেয়ার করেছেন ঘটনা, তার ব্যাপারে আমি কিছু বলছি না। তিনি তার এবং তার পরিবারের সাথে সম্পূর্ণ ঘটে যাওয়া ঘটনা শেয়ার করেছেন, যেটা ঘটে যায় 2022 সালে। তিনি প্রায় বিভিন্ন প্ল্যাটফর্মে ভয়ের ঘটনা শুনতেন, আমাদের ভৌতিকতার একজন লিসনার, এবং তিনি আমাদেরকে একটি ঘটনা পাঠিয়েছেন যেটা তার জীবনে কয়েকটা দিন এমন কিছু মুহূর্তের সামনাসামনি করেছে তাকে, যেটা তার জীবন অলমোস্ট অতিষ্ঠ করে দিয়েছে। তো এরকম ঘটনাটা যে 2022 সাল এবং প্রতিদিনের মতোই স্বাভাবিক জীবনযাপন নিয়ে জীবনযাত্রাই চলছিল। ঢাকার কোন একটা আবাসিক এলাকায় তাদের বাড়ি ভাড়া, মানে তার বাড়ি ভাড়া থাকত, এবং তাদের পরিবারটা হচ্ছে জয়েন্ট পরিবার। যেহেতু তাদের পরিবারের সদস্য সংখ্যা বেশি, তাই একটু বড় বাসা তাদের সবসময় প্রয়োজন ছিল। তো তারা তখন যখন যে বাসাটায় ছিল, সেই বাসাটা তাদের জন্য বেশ ভালো ছিল। সে বাড়ির বাড়িওয়ালা আমেরিকায় থাকত এবং বাড়ি দেখাশোনার জন্য একজনকে দায়িত্ব দেওয়া ছিল। তো বাড়িটার দায়িত্বরত ব্যক্তিটা খুব একটা ভালো ছিল না। তাদের ওই যিনি ঘটনা পাঠিয়েছেন তার থেকে এই লোক ভাড়া সংগ্রহ করতেন, কিন্তু সে প্রায়শই হিসাবে গড়মিল করায় তাদের থেকে ঠিকই ভাড়া সংগ্রহ করত, কিন্তু তা বাড়িওয়ালা অব্দি পৌঁছত না, মানে প্রপারলি পৌঁছত না। তাদের কাছ থেকে যেটাতে সে নিত সেটা তিনি বাড়িওয়ালার কাছে সম্পূর্ণটা দিত না। এই বিষয়টি নিয়মিত হয়ে যাচ্ছিল একটা সময়। তো হঠাৎ করে বাড়িওয়ালা সিদ্ধান্ত নেয় যে ফ্ল্যাটটি তিনি বিক্রি করে দিবেন। এই জন্য তাদেরকে একটা নোটিশ দিয়ে দেওয়া হয় যে তাদের বাসাটা খালি করতে হবে। এই নোটিশটা তাদের জন্য একটু বেশি ঝামেলাকর হয়ে যায়। হঠাৎ করে এই নোটিশটা তারা পাবে তারা জিনিসটা চিন্তা করেনি। তো হঠাৎ করে এই নোটিশটা দেওয়ার পরে তারা আগামী পরের মাসে বাড়িটা ছেড়ে দেয়। আর ওই মাসটা ছিল জানুয়ারি মাস, তার মানে ফেব্রুয়ারি মাসে তাদের বাসাটা খালি করে দিতে হবে। তো হঠাৎ এমন নোটিশ পেয়ে তারা বেশ অসহায় হয়ে যায়, কারণ হঠাৎ করে বাসা পাওয়া তো সম্ভব না। এত বড় বাসা খুঁজে পাওয়াটা বেশ মুশকিল, এবং সব দিক থেকে মিলানোটা আরো বেশি মুশকিল। তো ঢাকা শহরে সব দিক দিয়ে পারফেক্ট বাসা তারা খোঁজা শুরু করে, কিন্তু আসলে উপায় ছিল না। দীর্ঘদিন থাকার পরে ওই বাড়ি ভাড়ার সাথে চুক্তি করা তারা একটা সময় চুক্তি হয়ে গেছিল, যেটা চুক্তি ছিল সেটা বন্ধ হয়ে গেছিল, মানে সেটা শেষ হয়ে গেছিল। তো তারা নিরুপায় হয়ে বাসা খুঁজতে থাকে। বাসা একটা সময় দেখে যে একটা ছোট বাসা বড় বাসা মিল ছিল না। তো তাদের তাড়াহুড়া দেখে কিছু মানুষ বুঝতে পারছিল তারা যে আসলে নিরুপায় হয়ে গেছে। অবশেষে 15-20 দিন অনবরত তারা বাসা খোঁজায়। বাসা খোঁজার পর একটা বাসা পায়, বেশ সুন্দর বাসা, এবং নতুন করে রং টং করা, পরিপাটি করে সাজানো। দিনের বেলা বাসাটির সন্ধান পেল তাদের বাবা বাসাটা দেখতে যায় রাতের বেলা, কারণ তারা দুজনে চাকরিজীবী। অফিস থেকে ফিরে তারা রাত 8:00-8:30 দিকে সেই বাড়িওয়ালাকে ফোন দিলে বাসার জন্য, যে বাসায় যাওয়ার জন্য বলেন যে আমরা বাসাটা দেখতে আসবো, আপনি দরকার হলে একটু সময় আসেন আর কি। তখন তারা সেই বাসাটার সামনে উপস্থিত হয়। তো বাড়িওয়ালা একজন বৃদ্ধ, তার বাড়িওয়ালা ছিল একজন বয়স্ক লোক, ওনার সাথে বেশ কিছুক্ষণ কথা বলা হয় এবং তারা ফ্ল্যাটের ভেতর ঢোকে। এবং সেই আঙ্কেল, মানে সেই ভদ্রলোক যিনি বাসার মালিক এবং যিনি আমাদের ঘটনা পাঠিয়েছেন, তার বাবা একসাথে বাসার ভেতরে ঢোকেন। ফ্ল্যাটে ঢোকার সাথে সাথেই তার বমি চলে আসল, সাথে সাথে বমি করে দেন। বিকট একটা পটকা গন্ধ, পেটের ভিতর নাড়ি বুড়ি বের হয়ে যাওয়ার মতো বোকা। আসলে অনেকদিন কোনো বাসায় না থাকলে এরকম হতে পারে। অনেকদিন কোনো বাসায় না থাকলে দেখা যায় যে বাসাটা বদ্ধ হয়ে আছে, পটকা গন্ধ বেরোচ্ছে। অনেক সময় অনেক ক্ষেত্রে বাড়িওয়ালারা কিন্তু মাঝে মাঝে বাসায় ঢুকে জানালা টানলা খুলে দেয় হাওয়া বাতাস ঢোকার জন্য। তো এরকম কিন্তু খুবই কম, কিন্তু বিশ্রী গন্ধটা এতটাই বিশ্রী ছিল যে এরকম বিশ্রী গন্ধ আসলে কোথাও তিনি আগে কখনো পাননি। এবং এতটাই বিশ্রী যে মনে হচ্ছিল যে বাসাটার মধ্যে কেউ আত্মহত্যা করেছে, লাশটা পচে গেছে, পটকা লাশের গন্ধ আসছে, পচা লাশের গন্ধ। তিনি আর সেখানে থাকতে না পারে সেখান থেকে বের হয়ে আসেন। আসলে গন্ধ যেটা সেটা তিনি একাও পাননি, তারা বাবাও পেয়েছিল। তো সে আঙ্কেল থেকে জিজ্ঞেস করতে বলে যে অনেকক্ষণ বন্ধ ছিল, এক্স্যাক্টলি এরকম যে এরকম গ্যাস তৈরি হয়েছে। তো বাড়িটা বাইরে থেকে নতুন রং করা অবস্থায় বেশ সুন্দর লাগলো, ভেতর থেকে খুব যে অবস্থা ভালো ছিল না, বোঝা যাচ্ছিল যে বাড়িটা বেশ পুরাতন। তবে তাদের সকল অপশন মিলে যাওয়াতে তারা আসলে আর আপত্তি করেনি, কারণ বাড়িটা পুরাতন হলো, বাড়িটা সব অনেক বড়, আর তাদের কাছে সময় নাই, অল্প সময়ের মধ্যে তাদের বাসাটাতে ঢুকতে হবে। তো ওই পরের দিনে তার বড় ভাই যে ওই বাড়িতে অ্যাডভান্স করে আসে। তো তারা চিন্তামুক্ত হয়ে বাসার সব আসবাবপত্র গোছানো শুরু করে, এবং একটা সময় দেখতে দেখতে মাসের 30 তারিখ চলে আসে। তারাও প্রস্তুত বাসা বদলানোর জন্য। তাদের লোক দিয়ে সম্পূর্ণ বাসাটা পরিষ্কার করায় যাতে কোনো গন্ধ না থাকে। কিন্তু বাসা পরিষ্কার করানোর জন্য যাদের ঠিক করা হয়েছিল তাদের অভিজ্ঞতাটা শোনার পর তাদের মাথা গরম হয়ে যায় যে এইটা কি ধরনের। তারা অবাক হয় কিন্তু আসলে পাত্তা দেয় না। তারা কিছু অভিজ্ঞতা শেয়ার করেছিল যারা বাসা পরিষ্কার করেছে। তো তারা বলেছে যে তারা যখন সম্পূর্ণ ফ্ল্যাটটা পরিষ্কারের কাজ করছিল, এর কয়েক মিনিট পর সেই ফ্ল্যাটের মধ্যে সেই গন্ধটা পুনরায় চলে আসে, যে পটকা গন্ধটা, লাশ পচা গন্ধটা পুনরায় চলে আসে। গন্ধটা এমন যে এই গন্ধটা এক পাশ থেকে আরেক পাশে মুভ করছিল। এক রুমে থাকলে ওই রুমে নাই, ওই রুমে থাকলে পাশের রুমে যে গন্ধটা পাওয়া যাচ্ছিল, আবার পাশের রুমে গেলে গন্ধটা মুভ করে অন্য জায়গায় চলে আসছিল। তারাও ভাবে যে অনেকদিন বন্ধ ছিল তাই মনে হয় গন্ধটা যাচ্ছে না, পরে ঠিক হয়ে যাবে। তো সবকিছু শেষ করে একদিন একদিনের কষ্টে তারা বাসাটা আসলে বদলে ফেলে। তো বাসা বদলানোর পর বিভিন্ন কাজের মধ্য দিয়ে প্রায় 4-5 দিন চলে যায়। আসলে বাসা বদলানো তো মুখের কথা না, যারা বাসা বদলায় তারা জানেন যে বাসা বদলানো কত কঠিন, আর ওনাদের মতো এত বড় ফ্যামিলির বাসা বদলানো আরো বেশি কঠিন। আর এই 4-5 দিনের কথা তারা বেশ টায়ার্ড ছিল, এবং এই 4-5 দিন পরে এই বাসাটা যে কয়দিন স্পেন্ড করেছে 4-5 দিন, তারা আসলে শান্তিতে ছিল, কোনো সমস্যা ছিল না। আর এরকম দুরবস্থা যে অপেক্ষা করছে এটা তো তারা আসলে জানত না। পরের দিনগুলো ছিল তাদের জন্য বিভীষিকাময়, এক একটা দিন এক একটা বিভীষিকাময় দিন। প্রথম যে বিষয়টা অনুভব করে তারা প্রথম, সেটা হচ্ছে ফেব্রুয়ারির 5 তারিখে, শনিবার ছিল। আর শনিবার তার অফিস, যিনি ঘটনা পাঠিয়েছেন তার অফিস থাকায়, অফিস সাপ্তাহিক বন্ধ থাকায় তারা ওই দিনটা বাসায় ছিল। তো বসন্তের ঠিক আগ মুহূর্তে স্বাভাবিক গরম পড়বে, এটা সবাই জানে। তবে এই বাসায় কয়েকটা বিষয় ছিল উল্টা। অফিস না থাকায় সারাদিন বাসায় থাকার সিদ্ধান্ত যেহেতু নেওয়া হয়েছিল, তাই ঘুমিয়ে পার করার ইচ্ছা ছিল দিনটা। রাতে যেহেতু প্রপারলি ঘুম হয়নি, কারণ বাসার সামনে রাস্তায় মরাগলি নামে সব রাস্তা, এই বাসাটার সামনে যে রাস্তাটা ছিল সবাই মরাগলি বলে, মানে পাশে দুইটা বাসা আছে এরপরে রাস্তাটা শেষ, তাই বাতাস চলাচল খুব একটা কম। এসি ছাড়লো কেন যদি তেমন কোনো সাপোর্ট দিত না, মানে যতই টেম্পারেচার কমাতাম গরম ঠিক তেমনই থাকতো জায়গাতে। আর এমন না জিনিসটা রাতে হচ্ছে বা রাতে ফিল করা হচ্ছে, তিনি দিনের বেলাতে তো বাসায় আছেন। তো তিনি না ওই ঘুমানোর প্ল্যান করেছিলেন, তো রুমের মধ্যে এসি আসলে অন না করে সে ঘুমিয়ে পড়ে। এসি যেরকম গরম পড়ছিল তাতে এসি অন করার কথা, কিন্তু এখানে ওই এতটাই ঠান্ডা লাগছিল যে এসি লাগেনি। তো তিনি ধরে রাখতে পারে দিনের বেলা কাঁথা নিয়ে তাকে সে ঘুমিয়ে যায়। তো একটা সময় তিনি ভাবতে লাগে যে ভুলে মনে এসি, একটা সময় এত ঠান্ডা লাগতে থাকে যে তার চিন্তা হয় যে ভুলে মনে এসি অন হয়ে গেল কিনা। তো তিনি ঘুম থেকে ভেঙে চোখ খুলে এসির দিকে তাকিয়ে দেখে যে এসি তো বন্ধ, এবং আশ্চর্যের বিষয় ওই সময় কারেন্টও নেই, আইপিএস দিয়ে শুধু ফ্যান চলছে। তাহলে এত ঠান্ডা কেন? ব্যাপারটা নিয়ে তাকে স্ত্রীকে জিজ্ঞেস করলে তার স্ত্রী বলে এমনি তো ঠান্ডা থাকে প্রথম দিন, এই বাসাটা প্রথম দিন থেকে এরকম ঠান্ডাই, তবে সবসময় নাকি এরকমটা হয় না, গত 5 দিনের মতো 3 দিন নাকি এমনটা হয়েছে। তো তিনি আসলে চিন্তা করেন যে হয়তো ওয়েদার চেঞ্জ হচ্ছে, এই জন্য আর মাথায় তিনি ঘামান না। এটা হচ্ছে ফেব্রুয়ারি 7-এর ঘটনা। তার মা, তার বোন, তার নানা বাড়ি যায় 6 তারিখ। বাসায় সবাই, মানে তিনি, তার বাবা আর তার ভাই যার যার কাজে ছিল। তো অফিসে ছিলেন তিনি, হঠাৎ বাসা থেকে স্ত্রীর তার ফোন আসে, ফোন ধরতে সে চিৎকার করে কাঁদতে থাকে এবং দ্রুত তাকে বাড়িতে যেতে বলে। আসলে এই চিৎকার করে কান্নার ফাঁকে তিনি আসলে কোনো কথাই বলতে পারছিল না, এবং তার অফিস থেকে তার বাসার দূরত্ব মাত্র 10 মিনিট, মানে কাছেই একদম। তিনি কয়েকবার জিজ্ঞাসা করলো, তার স্ত্রী এমনভাবে কাঁদছিল যেন ফোনের উপর থেকে বুঝতে পারছিলাম যে সে বলার পরিস্থিতিতে নেই। তিনি দ্রুত অফিস থেকে বাসায় এসে নক করাতে সে গেট খোলে। তখন তিনি যে অবস্থায় পায় আসলে সে অবস্থায় তিনি তার স্ত্রীকে কখনো দেখেনি, একদম ভয়ে আড়ষ্ট হয়ে আছে, মনে বাড়ি থেকে ডাকাতি করতে এসছে। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম, তাকে শান্ত করলাম। তখন যখন সে কিছুটা স্বাভাবিক হয় তখন আমি আসলে তাকে প্রপারে জিজ্ঞেস করি কি হয়েছে, তুমি এত ভয় পাচ্ছ কেন? এরপর সে যা বলল তা আসলে বিশ্বাস করাটা কষ্ট, কিন্তু কয়েকদিনের ইনসিডেন্ট এবং কয়েকদিনের ঘটনাগুলো জিনিসগুলো আসলে মিলাতে হেল্প করছিল। যাই হোক, তার স্ত্রীর জবানে সেদিনের কান্নার কারণ বলতে ব্যাপারটা এমন হয়েছিল যে তারা যেহেতু জয়েন্ট ফ্যামিলি, সকাল 11টা বাজে বাসার কাজ শেষ করে তার ভাবি বাচ্চাকে স্কুল থেকে আনতে বের হয়ে যায়, তার ছোট মেয়ে বায়না ধরায় তাকেও সাথে করে নিয়ে যায়। তো তিনি তার হাতের টুকিটাকে কাজ শেষ করে, মানে যিনি ঘটনা পাঠিয়েছেন তার স্ত্রী তখন বাড়িতে একা, টুকটাক কাজ শেষ করে রুমে এসে তখন তিনি রেস্ট নিতে থাকেন। আর কখন যে তার চোখ লেগে যায় তিনি বলতে পারেন না। আর তিনি যখন ঘুমাচ্ছেন তখন হঠাৎ শুনতে পান ঘরের মধ্যে একটা বাচ্চা দৌড়াদৌড়ি করছে। তো তিনি রুমে শুয়ে ভাবতে থাকেন হয়তো মাইশা খেলা করছে। মাইশা হচ্ছে তার বড় ভাইয়ের মেয়ে, মানে তার ওই যিনি ঘটনা পাঠিয়ে তার বড় ভাইয়ের মেয়ে, সে তো ওই বাসায় মানে একটাই বাচ্চা, তো দৌড়াদৌড়ি করছে। তিনি যখন চিন্তা করেন যেহেতু বাচ্চাটা খেলছে, তখন তিনি রুমের থেকেই বলতে থাকে, মাইশা তুমি কিন্তু ব্যথা পাবে, পরে মা কিন্তু এসে বকা দিবে তোমাকে। তো আসলে এটা বলার পরেও তিনি বললেন যে মাইশা এখানে আসো, আমার কাছে আসো। কিন্তু তার কথায় কোনো কাজ না হয়, তিনি মাইশাকে থামাতে যাবে যে দৌড়াদৌড়ি করছে, হঠাৎ করে ব্যথা পেলে তো ব্যথা তো সমস্যা। তো তখন মনে পড়ে সে যখন উঠে রুমের মধ্যে যখন দেখে বাসাটা কেউ নাই, তখন তার চিন্তা হয় আরে মায়ের তো ওর মায়ের সাথে ঋতুকে আনতে গেছে, তাহলে ঘরে ছিল কে, ঘরে এমনটা করছে কে। তিনি সম্পূর্ণ ফ্ল্যাট খোঁজেন কিন্তু কাউকে খুঁজে পান না। আবারও রুমে এসে বসে তিনি টিভি দেখা শুরু করলে পুনরায় তিনি ওই টিভির শব্দের মাঝেই স্পষ্ট আগের মতো মায়ের খেলার শব্দ পেতে থাকে। এবার তার মনের মধ্যে ভয় ঢুকে যায়। তিনি ধীরে ধীরে ফ্ল্যাটের অপর প্রান্তে যাওয়া মাত্রই তার মনে হল তাকে দেখে কিছু একটা কালো কি যেন দ্রুত হাওয়ার মধ্যে বারান্দার দিকে ছুটে গেল। জিনিসটা কি ছিল তা যাচাই করার জন্য বারান্দা অবধি যাওয়ার সাহস ছিল না তার। তখনই তার হাত পা কাঁপা শুরু করে দেয়। আর এক সেকেন্ড দেরি না করে তিনি সাথে সাথে তার হাজবেন্ড, মানে যিনি ঘটনা পাঠিয়েছেন, তাকে ফোন দেন এবং তার ঘরে এসে দরজার লক করে তিনি বসে থাকেন। রুমে আসার পর মনে হচ্ছিল যে শব্দটা আবারও বাইরে হচ্ছে। বাচ্চারা যেমন দৌড়াদৌড়ি করলে স্কুলের মধ্যে একটা শব্দ হয়, তেমন শব্দ হচ্ছিল বাসার মধ্যে। আর তখন একটাই দোয়া করছিল আল্লাহর কাছে যে তার হাজবেন্ড যেন, মানে যিনি ঘটনা পাঠিয়েছেন, তিনি যেন তাদের বাসায় চলে আসেন, তার স্ত্রীর কাছে এমন কিছু শুনবেন তিনি এটা কোনো কল্পনা করেননি। তো তার স্ত্রীকে তিনি শান্ত করেছেন, মনে হতো রাতে ঘুম হচ্ছে না এই জন্য হয়তো তোমার হ্যালুসিনেট হচ্ছে, তুমি রেস্ট নাও আমি বাসায় আছি। কিন্তু তার ভয়ার্ত চেহারা আসলে তাকে বিশ্বাস করতে বাধ্য করেছে যে কোনো সমস্যা আছে হয়তো, নাহলে এরকম ব্যাপার এরকম ভাবে আমার স্ত্রী তো ভয় পাওয়ার কথা না, মানে তিনি এটা বলেছেন। তো সেদিনের মতো তিনি ব্যাপারটা তাকে ভুলে যেতে বলেছেন এবং সে নিজেও ভুললেও বেশ ভয়ে ভয় থাকতো, কারণ জিনিসটা ঘটছে তার বাসায়। তিনি বুঝতে পারছিলেন জিনিসটা আসলে নর্মাল না, এটা একদমই বোঝা যাচ্ছিল। ঠিক তার পরের দিনের ঘটনা, এদিন হচ্ছে ফেব্রুয়ারি 8 তারিখ, তাদের বাসায় পাখি পোষার শখ ছিল, তার আবার পাশে পাখি পোষার শখ ছিল, অভ্যাস ছিল, এই বাসায় পাখিগুলো বারান্দায় রাখা হয়েছিল। তো তিনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বারান্দায় তাদের বাদের বাসার পাখির খাঁচার সামনে যেতেন, তো পাখিগুলোতে খাবার দিতেন এবং পানি বদল করতেন। তো তিনি খাঁচার সামনে গেলেই পাখিগুলো কিচির মিচির শুরু করে দেয়। সেদিন সকালে যখন তিনি যখন সামনে যান, তিনি দেখেন পাখিগুলো কিচির মিচির শুরু করলো, একটি পাখি খাঁচার ভিতরে নিচে পড়ে আছে। তো এটা তাকে একটু অবাক করে দেয়। তিনি কয়েকবার ডাকার পরও কোন সারা শব্দ না পেয়ে কি সমস্যা হয়েছে দেখার জন্য পাখিটাকে খাঁচা থেকে বের করে। পাখিটাকে হাতে নিয়ে রীতিমতো থ হয়ে যান। বিষয়টা এমন ছিল যে পাখিটার দেহের সাথে মাথাটা বিচ্ছিন্ন ছিল। তিনি তাৎক্ষণিক আশেপাশে দেখার চেষ্টা করেন যে মাথাটা কোথায়। বারান্দার কোনো এক কোনায় যে দেখেন পাখিটার মাথাটা পড়ে আছে, পাখিটার দেহটা ভেতরে মাথাটা বাইরে, এটা তিনি মিলস মিলাতে পারছিলেন না। এটা কিভাবে সম্ভব? পাখিগুলো যদি নিজেরা খাতার মধ্যে মারামারি করে আহত হতেন, তাহলে বিচ্ছিন্ন মাথারা খাতার ভেতরে থাকবে, খাতার বাইরে তো প্রশ্নই আসে না। তাছাড়া দেখে মনে হচ্ছে পাখিটার দেহ থেকে মাথাটা এমনি এমনি হয় নাই, মনে হচ্ছে হ্যাচ কাট টান দিয়ে ছেড়ে ফেলা হয়েছে। আসলে পাখিটার এই অবস্থা দেখে নিজেকে কন্ট্রোল করে রাখা সম্ভব হয়নি তার। আর তার পাখি পোষার কিন্তু ভালোই শখ ছিল, বিড়াল বন্য কিছু খাঁচা পর্যন্ত পৌঁছানো সম্ভবই না, কারণ এটা সম্ভবই না। আর এটা সম্পূর্ণটা নেটে ব্লক করা, কোন জায়গার গ্যাপ ছিল না, কোনো খারাপ জায়গায় কোনো খারাপ ছিল না, তাহলে কিসের কাজ এটা তিনি ভেবে পাচ্ছিলেন না। তারপরও যখন তিনি তার খাঁচার জায়গা বদল করেন, তখন পাখিগুলোকে আবার বারান্দায় রাখেন, পাখিগুলো সেই খাঁচার কলসের মধ্যে ঢুকে বসেছিল। ছোট ছোট পাখি তো খাঁচার কলসের মধ্যে ঢুকে বসেছিল, মনে হচ্ছিল যেন কি ওদের মারতে আসবে, ওরা এতটাই ভয় ছিল। আর রাত হলেই পাখিগুলো ডাকাডাকি শুরু করে দেয়, এমনটা আগে কখনো হয় নাই। খুব ছোট থাকতেই পাখিগুলো তার কাছে ছিল, তিনি ভাবলেন হয়তো পাখিগুলো নতুন বাসায় থাকতে চাচ্ছে না, তাই তার বড় ভাইয়ের বন্ধুকে ফোন দিয়ে পাখিগুলোকে তার কাছে দিয়ে আসা হয়। মানে পাখিগুলো কারো জায়গায় হেফাজতে থাকুক। এরপর 8 থেকে 9 দিন কারোর সাথে কিছু না ঘটলেও সমস্যাটা শুরু হয় যিনি ঘটনা পাঠিয়েছেন তার সাথে। আমরা তার নাম কবির দিতে পারি, কবির ভাইয়ের সাথে। নতুন বাসায় যাওয়ার পর থেকেই কবির ভাইয়ের আসলে স্বভাবে পরিবর্তন চলে আসে। তিনি কারোর সাথে ভালো মতো কথা বলতেন না, আগের মতো কথা হতো না, ভালো কথাও তেমন একটা সহ্য হতো না। প্রায় সময় কারো না কারোর সাথে তার ঝগড়া বাড়ত, মানুষের সাথে ঝগড়া বাড়ত, বাইরে ঝগড়া বাড়ত, পরিবারের মানুষগুলোকে একটা সময় তার কাছ থেকে সরে যেতে লাগলো। কবির সাহেবের স্ত্রীও তাকে দেখলে ভয়ে ভয়ে থাকত। এসব দেখে আসলে তার অনুশোচনা তো হতো না, বরং তার মধ্যে একটা মজা কাজ করত। তবে কবির সাহেব এমনটা কখনোই ছিলেন না। বাসার সবাই তার এমন বদলে যাওয়া অবস্থা দেখে বেশ অবাক ছিল। তো একদিন তার বাবার সাথে হয়তো ঝগড়া বেঁধে যায়। তো ঝগড়ার পরিস্থিতি এমন যে তিনি কয়েকবার তার সীমা লঙ্ঘন করে ফেলেন। হঠাৎ এমনটা হয় তার বাবাও বেশ চিন্তায় পড়ে যান, কবির সাহেবের বাবা। এমনি একদিন রাতে অহেতুক তার স্ত্রীর সাথে ঝগড়া শুরু হয় এবং একটা সময় কবির সাহেব রুম থেকে বের হয়ে সোফায় যে ঘুমাতে পার ঘুমিয়ে ঘুমাতে চলে যান। তো মাঝরাতে কবির সাহেব পানি পিপাসা লাগে, তো ঘুম ভেঙে গেলে তিনি পানি খেতে ডাইনিং রুমে যান। পানি খাওয়ার সময় তার চোখ পড়ে রান্নাঘরে। তিনি দেখেন রান্নাঘর থেকে বাচ্চা কেউ একজন উকি দিয়ে তার দিকে তাকিয়ে আছে। বাচ্চাটার চোখগুলো জলজল করছিল, যেরকমটা জলজল করে রাস্তার মধ্যে আপনারা যদি অন্ধকার রাস্তার মধ্যে কুকুর অথবা শেয়ালের মধ্যে ডিপার মারেন, গাড়ির লাইট মারেন, বা দেখবেন যে তাদের চোখগুলো জলজল করছে। এই অন্ধকারের মধ্যেও আমি দেখলাম সেই বাচ্চার চোখগুলো জলজল করছিল, এটা তিনি বলেছেন। তো এটাকে স্বাভাবিক কবি ভাই স্বাভাবিকভাবে নেয়। তিনি বলেন যে আমি ভাবলাম হয়তো ভাইয়ার ছোট বাবুটা রুম থেকে বের হয়ে গেছে, তাই মায়েশা ওখানে হয়তো বা দুষ্টমি করতে পারে। কিন্তু এত রাতে মায়েশা এখানে কি করবে? তো তিনি মামুনি বলে রান্নাঘরের লাইটটা জ্বালাতে দেখেন যে সেখানে কেউ নাই। এরকম ভাবে বলে মামুনি, এটা বলতে যে দেখেন যে রান্নাঘরে কেউ নাই। তো তিনি লাইট বন্ধ করে আবারও সোফায় এসে শুয়ে পড়েন। কিন্তু ঘুম না আসায় তিনি চোখ বন্ধ করেছিলেন। হঠাৎ শুনতে পারলেন যে রান্নাঘর থেকে কেউ পানি পান করে যেমন শব্দ হয় ঠিক তেমন শব্দ আসছে। তিনি আবারও রান্নাঘরের দিকে তাকান, দেখেন কেউ একটা বাচ্চার আকারের বাচ্চার হাইটের তার সামনের দিকে তাকিয়ে আছে। তিনি তার রুমের লাইট অন করতেই সেই আলোতে রান্নাঘরের কাউকে দেখতে পেলেন না। তিনি ভালো মতো দেখার জন্য রান্নাঘরে ঢুকে চেক করবেন এমন সময় তিনি দেখেন রান্নাঘরের মেঝেতে অনেক পোকা। এই পোকাগুলো ডিফারেন্ট পোকা, এই পোকাগুলো কবির সাহেব আগে কখনো দেখেন নাই। তিনি চিৎকার দিয়ে সবাইকে ডেকে মাঝরাতে ঘুম থেকে ওঠান। তো যেহেতু জয়েন্ট ফ্যামিলি বাড়ির সবাই তার চিৎকার শুনে সাথে সাথে তার স্ত্রী সবাই মনে করেন যে তিনি তার ওয়াইফের সাথে ঝগড়া করছেন, সবাই উঠে যান। তো তার বাবা উঠেন আমাকে বলতে উঠে তাকে বলতে থাকেন তুই কি আমাদের শান্তি দিবি না নাকি, তোর কি সমস্যা, এমন করছিস কেন? তিনি তার সবাইকে রান্নাঘরের দিকে তাকাতে বলে সবাই যখন রান্নাঘরের দিকে তাকায় সাথে সাথে বাচ্চাগুলো চিৎকার দিয়ে ওঠে। তার ভাই, তার বাবা আর তিনি কিভাবে কি করবেন ভেবে না পেয়ে তারা কাপড়ে কেরোসিন তেল দিয়ে আগুন জ্বালিয়ে দেন আর সেই কাপড় দিয়ে পোকাগুলোকে মারতে থাকে। পোকাগুলো যখন পড়ছিল তখন একটা গন্ধ আসছিল সেখান থেকে। তো এক অবাক করা বিষয় হলো গন্ধ আসছিল মানুষ পোড়ার গন্ধ। স্পষ্টভাবে তিনি টের পান এটা মানুষ পোড়ার গন্ধ, কারণ 2017 সালে তার এক হিন্দু বন্ধুর বাবা মারা যাওয়ার পরে তারা সেই শেষকৃত্য অনুষ্ঠান দিতে যান শ্মশানে। সে অভিজ্ঞতা থেকে তারা বলতে পারেন যে এটা মানুষ পোড়ানোর গন্ধ, এবং এত ছোট পোকা পোড়ানোর পর এত পটকা গন্ধ আসবে না, এত বেশি গন্ধ আসবে না। তো তারা আগুন দিয়ে সেই পোকাগুলোকে যতই পুড়ছিলেন পুড়াচ্ছিলেন ততই বিকট গন্ধ এবং বিকট রূপ ধারণ করছিল। মনে হচ্ছিল যে সেখানে তারা কোনো পোকা নয়, সেখানে মানুষ পোড়াচ্ছে তারা। একটা সময় সহ্য করতে না পেরে তার ভাবি বমি করে দেয়। কোন রকম 2 ঘন্টার প্রচেষ্টায় তারা সবগুলোকে পোকা মেরে রান্নাঘর পরিষ্কার করে এবং একটা সময় টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন তার বাবা তাকে আলাদা করে ডেকে নিয়ে বলে, তিনি বলেন গত রাতে পোকাগুলোকে পোড়ানোর সময় যে গন্ধ আমরা পেয়েছি সেই গন্ধ প্রায় সময় মাঝরাতে পাওয়া যেত, কিন্তু কারোর সাথে তিনি ব্যাপারটা শেয়ার করেননি। কারণ এই বয়সে তারা এমন কথায় হয়তো পরিবারের অন্যরা বিরূপ মন্তব্য ধারণ করতে পারে মনের ভেতর। আর এই জিনিসটা অবাক করার কারণ ছিল, কারণ এই গন্ধটা ঠিক সেরকম লাগে যেমনটা প্রথম বাসায় যেদিন সে নিতে আসে দেখতে আসে সেদিন এইরকম গন্ধটা তিনি পেয়েছিলেন। তো তার বাবা বলেন যে কিছুদিন আগে তার বাবা টয়লেটের ট্যাপে পানি পড়ার শব্দ পাচ্ছিলেন। তো বাবা ট্যাপটা বন্ধ করা যখন করে যখন টয়লেটের সামনে যান তখন দেখেন টয়লেটের দরজাটা না ভিড়ানো ছিল এবং ভেতরে লাইট জ্বলছে। যখনই তার বাবা দরজাটা ধাক্কা দিয়ে খোলেন তার বাবা ভেতরে দেখেন তিন থেকে চার ফিট উচ্চতার একটা বাচ্চা, সম্পূর্ণ শরীর একদম ঝলসে গেছে। দেখে মনে হচ্ছিল সে বালতি থেকে মগে করে পানি নিবে, মানে এমন সময়ই তার বাবা দরজাটা খুলেছে। বাবা তার বাবাকে দেখে সেই বাচ্চাটার সামনে বাচ্চাটা সজোরে দরজাটা লাগিয়ে দেয়, ধাক্কা দেয়। তার বাবা ভয়ে পেছনে চলে আসে। পুনরায় বাবা সাহস করে যখন দরজাটা খুলবে খুলে দেখেন ভেতরে আর কেউ নেই। এটা তার বাবার সাথে ঘটে যাওয়ার পর তার বাবা বেশ চিন্তিত ছিল। আসলে এটা বলার মতো অবস্থা না, আপনি যদি আপনার বাসার মধ্যে হঠাৎ করে বাথরুমে যাবেন চিন্তা করলেন রাতের বেলা এবং সেই বাথরুমের লাইটটা বন্ধই ছিল, আপনি যখন জ্বালালেন উঠলেন উঠে দেখলেন বাথরুমের দরজাটা ফিরানো এবং লাইট জ্বালানো, আপনি তো এটা তো মনের অজান্তেই আপনি খুলবেন। খুলে যখন দেখবেন একটা 3-4 ফুটের একটা মানুষ ঝলসে যাওয়া শরীর নিয়ে মগ থেকে পানি নিতে যাচ্ছে এবং সেটা চোখাচোখি হয়ে যায়, হঠাৎ করে অবাক হয়ে যাওয়ার মতো দুই পাশ থেকে, তখন ভয় লাগবার কথা। তো পরের দিন সকালবেলা, আসলে পরের দিন এটা ফেব্রুয়ারির 22 তারিখের ঘটনা, তো রাতে খাওয়া দাওয়া শেষ করে যায়, শেষ করে যে যার মতো রুমে যে শুয়ে পড়ে। তো হঠাৎ এসি থাকার পরও কেন জানি রুমটা তখন গরম লাগছিল। সকালে অফিসের কথা ভেবে আসলে কবির সাহেব কিছু না চিন্তা করে শুয়ে পড়ে। তবে এটা বুঝতে পারছিলেন যে তার পাশে থাকা তার ওয়াইফ ঘুমাতে পারছে না। তুই কয়েকবার জিজ্ঞেস করেন কি হয়েছে বলতো, আর সে কোনো উত্তর দেয় না, প্রতিবারই বলে কিছু না ঘুম আসছে না। তবে সে যে একজন মানুষ ছিল যে রাতের 11টার পর কখনোই জেগে থাকতো না। পরদিন সকালে আমি জানতে পারি সে রাতে সে ঘুমাই নেই এবং জানা যায় সে কেন ঘুমায়নি। তার স্ত্রীর ভাষ্য মতে রাতে যখন তিনি ঘুমানোর জন্য মোবাইলটা রেখে চোখ বন্ধ করেন তখন শুনতে পান কেউ একজন কাঁদছে তাদের রুমে, তাদের রুমের মধ্যে কাঁদছে। কান্নার শব্দটা ভিন্ন রকমের কান্নার শব্দ, কান্নাটা করুণ স্বরে কান্না, না ছিল খুব জোরে না ছিল খুব আস্তে, মনে হচ্ছিল কেউ একজন তাকে শোনানোর জন্যই কান্নাটা করছে। তা তিনি যখন সব মিথ্যাভাবে ঘুমানোর চেষ্টা করেন তখন তার মনে হতে থাকে যে কাঁদতে কাঁদতে কেউ তার সামনে চলে আসছে। আর এই কান্নাটা একবার তার সামনে আসে, একবার চারিপাশে রুমে ঘুরতে থাকে, একটু দূরে যায় আবারও কাছে আসে, আর এই কান্নার শব্দটা একদম ফজরের আজান পর্যন্ত তিনি শুনতে পান। অন্য আরেকদিন রাতে সবাই যখন শুয়ে পড়েছে রাতে তার স্ত্রী পুনরায় কান্নার শব্দ পেয়ে ঘুম ভেঙে যায়। এই করুণ আর্তনাদ শুনলে সহ্য করার মতো না, তার স্ত্রী তাকে ডাক না দিয়ে এই কান্নার উৎস খুঁজতে থাকে। ভালো করে খেয়াল করে দেখে কান্নার শব্দ তাদের রুমের বারান্দা থেকে আসছে। তো তার কবিসামী স্ত্রী আসলে সাহস করে বারান্দায় যায়, দরজা খুলে যখন উঁকি দেয় দেখতে পায় বারান্দার একদম শেষ কোণায় একটা অবয়ব, কেমন কালো কুচকুচে অবয়ব গুটি শুটে হয়ে বসে আছে, সেখান থেকে কান্নার শব্দ আসছে। এটা দেখে সে সাথে সাথে চিৎকার দেয় আর তার চিৎকারে কবির সাহেব ঘুম ভেঙে যায়। তখন তাড়াহুড়ো করে সেখানে যায় এবং কাপা কাপা গলায় তিনি তার স্ত্রীর কাছ থেকে শুনছিলেন যে তার স্ত্রীটা কাপা কাপা গলায় বলছে যে এখানে কি আছে দেখো তো, কিন্তু তিনি তাকে দেখেন যেখানে কিছুই নেই। পোড়া গন্ধটা তীব্রভাবে আসছিল, ওই যে পোড়া গন্ধটা সেটা আসছিল, মনে হচ্ছিল যে এই মাত্র এখানে কেউ কিছু পুরানো হয়েছে। তো পরবর্তীতে তার স্ত্রীকে সে শান্ত করে, বোঝায়, কাউন্সেলিং করে এবং ঘরে নিয়ে আসে। সকালে যখন সবাই নাস্তা করছে বসে টেবিলে তখন তার স্ত্রীর অভিজ্ঞতার কথা বললে তখন সাথে সাথে সবাই হকচকিয়ে ওঠে, তার স্পেশালি তার ভাবি বড় ভাই বউ। তিনি বলেন যে গত রাতে তার সাথে সেই ঘটনা ঘটেছে। তিনি উপলব্ধি করেন যে তার রুমের গেটের সামনে কেউ একজন কান্না করছে, আর যে কান্না করছে তার কান্নার শব্দ শুনে বোঝা যাচ্ছিল একজন মধ্যবয়সী মেয়ে। এই সব কিছুর মধ্যে তার মা কবিসামের মা নাস্তা টেবিলে শুনছিল। অবশেষে তিনিও বলেছেন গত কয়েকদিন যাবৎ কয়েকদিন আগে তিনি বিছানায় ঘুমিয়ে শুয়েছিলেন দুপুরবেলা, তিনি টের পাচ্ছেন তার বিছানায় কেউ এসে বলল, মানে বসছে, মানে কেউ এসে তার বিছানার পাশে এসে বসছে। কেউ যদি শুয়ে থাকে ঘুমিয়ে থাকে তো চোখ বন্ধ থাকলে বোঝা যায় যে বিছানায় যদি কেউ এসে বসে আপনি টের পাবেন। তার মাও টের পেয়েছে, তার বিছানায় কাছে এসে বসছে। তো বিছানায় যেমন কেউ বসলে বিছানাটা একটু ডেবে যায় ঠিক সেরকম ভাবে হয়তো তিনি ভেবেছেন হয়তো মাইশা এসে বসেছে অথবা মাইশার আশেপাশে খেলা করছে। যখন তার মা কবির সাহেবের মা চোখ খুলে মাইশাকে ডাক দিতে যাবে, চোখ খুলে দেখেন যে সেখানে কেউ নাই, চোখ খুললে কিছু দেখতে পান না। কিছু মনে না করে যখন তার মা পুনরায় চোখ বন্ধ করেন, কিছুক্ষণ পর তিনি আবারও ফিল করেন কেউ তার বিছানায় এসে বসল এবং সাথে সাথে সেখান থেকে উঠে গেল। পুনরায় চোখ খুলে দেখেন কেউ নাই, দরজাটা মনে হয় মাত্রই কেউ টান দিয়ে চাপিয়ে দিয়ে গেল। মা তখন সাথে সাথে উঠে দরজা খুলে দেখল কেউ ছিল না, আর কেউ থাকলে অত তাড়াতাড়ি এখান থেকে চলে যাওয়া সম্ভব না। এইবার কোনো কিছু অবিশ্বাস করার মতো রইল না, কারণ বাসার সবাই মুরব্বী থেকে শুরু করে বাচ্চারা পর্যন্ত কোনো না কোনো পরিস্থিতির সম্মুখীন হচ্ছে সবাই। দিন দিন সমস্যা বাড়তে থাকে। মাঝরাতে টেবিল থেকে গ্লাস পড়ে যাওয়ার শব্দ, ডাইনিং টেবিলের চেয়ারগুলো টানা হেঁচড়ার শব্দ, কমন বাথরুম থেকে পানি পড়ার শব্দ, সব মিলে যেন আস্তে আস্তে বাসাটার মধ্যে থাকার অনুপযোগী হয়ে উঠছে। এই বাসে কেউ আর থাকতে চাইছে না, একা থাকতে চাইছে না। সমানে সবাই সময় মিলে থাকলে সমস্যা নাই, একা থাকলে মনে হয় জিনিসগুলোর বেশি ফিল করছে। তার আব্বার ভাষ্য মতে, আমি গ্রামে বড় হয়েছি, জীবনের বেশ কয়েকটা জায়গায় একা থেকেছি, তবে এই বাসায় প্রতিটা মুহূর্ত আমার কাছে এখন ভয়ের হয়ে দাঁড়াচ্ছে। আর তারা ভাইরা মিলে সবাই জিনিসটা ভাবেন যে না, এটা তো আসলে একটা ভয়ের কারণ, কারণ বাসার প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মেম্বার এই সমস্যার সম্মুখীন হচ্ছে, একই দিনে হচ্ছে, হয়তো এমন অবস্থা যে কেউ কাউকে ভয় বলতে পারছেন না, এটা এরকমই হয় সবারই। তো অবশেষে তার আব্বা এলাকার মসজিদের হুজুরের দ্বারস্থ হয়। কাউকে না কাউকে খুঁজতে হবে, যেহেতু সবগুলো বিষয় প্যারানর্মাল জিনিসগুলো ঘটছিল তাদের বাসায়। তো হুজুরকে সবকিছু বললে হুজুর বলেন যে উনি এই সকল কাজ আসলে করেন না, তবে ওনার ওস্তাদ এগুলো পারে, বিভিন্ন সময় কাজগুলো করে থাকেন। তো একদিন সময় করে তিনি তার ওস্তাদকে তাদের বাসায় নিয়ে আসবেন। তো দুই তিন দিন পর মাগরিবের নামাজের শেষে তার আব্বা তাদের মসজিদের হুজুর এবং ওই হুজুরের ওস্তাদকে নিয়ে আসেন। তো বেশ কিছু সময় ওনারা সম্পূর্ণ ফ্ল্যাটটা ঘুরে দেখেন। তো হুজুর যখন কবির সাহেবের রুমে আসেন, তখন দেখি কিছুটা নার্ভাস হয়ে যাচ্ছেন, আর দ্রুত তিনি তার ঘর থেকে বের হয়ে গেলেন। তো সবকিছু থেকে হুজুর তার কবির সাহেবের আব্বাকে নিয়ে বসেন এবং বলেন যে, দেখুন ভাই, আমি তো মোটামুটি সবকিছুই ঘুরে দেখলাম, আর এখানে যে সমস্যা আছে তা কিন্তু সত্য, আর এই বাসার মূল সমস্যা হচ্ছে আপনার ছেলের ঘরটা। সেই ঘরে যাওয়ার পরই তার মানে অস্বস্তি শুরু হতে থাকে এবং সেখান থেকে তিনি দ্রুত চলে আসেন। তো উনি বলতে থাকেন যে, আমি যতটুকু বুঝলাম, এখানে একজনকে বন্দী করে রাখা আছে যে সমস্যাগুলো করছে, তাকে পুরোপুরি দাঁড়ানো সম্ভব কিনা আমি জানি না, তবে আমি চেষ্টা করে দেখব কিছু করা যায় কিনা। তো আজকে আমরা আসি, আমি কয়েকদিন পর ব্যবস্থা নিয়ে আপনাদের জানাবো। এই বলে হুজুর সেদিনের মতো চলে যায়। এগুলো জানার পর কবির সাহেব নিজ থেকে বিষয়টা আরো জানার চেষ্টা করতে থাকে, আর তিনি কয়েকদিন চেষ্টার পর সেই বাসার আসল রহস্যটা বের করতে পারে। আসলে বাসাটা তৈরি করা হয়েছিল 2006 সালে। 2008 সালে এই বাড়িতে নাকি একটা পরিবার থাকত এবং ঠিক সেই ফ্ল্যাটেই তিনি তারা উঠেছেন। কোন একটা দুর্ঘটনায় সেখানে আগুন লেগে একই পরিবারের দুজন মারা যায়। সেখানে একটা বাচ্চা আর একটা মধ্যবয়সী নারী ছিল। তো ঘটনাক্রমে বাড়ির পুরুষটা বেঁচে গেলেও পুলিশ তদন্তের মাধ্যমে কয়েকদিনের মাথায় সেই পুরুষটি পালিয়ে যায়। এরপর বাড়িটি বেশ কয়েকদিন ভাড়া হয় না, যার ফলে বাড়িওয়ালা লোন পরিশোধ করতে পারে না, আর একটা সময় ব্যাংক সেই বাড়িটা নিয়ে নেয়, কব্জা করে নেয়, কারণ লোন নেওয়া ছিল। দীর্ঘ 12 বছর পর নিলামে বর্তমানে বৃদ্ধ আঙ্কেলটি বাড়িটি কিনে নেয়। এরপর বাড়িটির কিছু কাজ করার পর সেই ফ্ল্যাটের প্রথম ভাড়াটিয়া উঠাবি হিসেবে এই কবির সাহেবরা ওঠেন। তো কিছুদিন পর হুজুর পুনরায় তাদের বাসায় আসে এবং সাথে ওনার একজন ছাত্র নিয়ে আসেন। হুজুর জানান যে এই ছাত্রের উপর ডাকা হবে, যদি এই বাড়িতে কেউ থাকে সে ছাত্র উপর ভর করবে। তো হুজুর তার ওনার মতো প্রক্রিয়াটা শুরু করে দেয়, আর এগুলো আমাদের জন্য, মানে কবির সাহেবদের জন্য বলা যায় যে তাদের জন্য এটা জিনিসটা প্রথম জীবনে, আর এই কাজগুলো তার রুমের মধ্যে, কবির সাহেবের রুমের মধ্যে শুরু হয়। তো হুজুর যখন সেই ছাত্রকে ফ্লোরে আসন ধরিয়ে দুই হাত মুঠ বন্দি করে সোজা করে পায়ের উপর রাখতে বলেন আর চোখ বন্ধ করে রাখতে বলেন, এবং তার ছাত্র চোখ বন্ধ করে এভাবে রেখে হুজুর কি যেন বলতে শুরু করেন। শুনে মনে হচ্ছিল কোন সুরা পড়ছেন। এভাবে বেশ কিছুক্ষণ চেষ্টা করার পর হঠাৎ ছাত্রটার সম্পূর্ণ শরীর একটা ঝাঁকি দিয়ে ওঠে। হুজুর তখন সেই ছাত্রকে উদ্দেশ্য করে বলে যে, চলে এসছিস, এত দ্রুত চলে আসলি যে আমি তো ভাবছি আরো পরে আসবি। তখন ছাত্রর মধ্য থেকে বলতে থাকে যে হুজুর ইয়ার কি করছ আমার সাথে, কেন ডাক দিছ সেটা বল আমাকে। হুজুর বলেন আমি কেন ডাক ডেকেছি তা তুই ভালো করে জানিস, তোর উদ্দেশ্য কি তাই বল, আর কেন তুই এই পরিবারের মানুষগুলোকে বিরক্ত করছিস, তোকে কেউ পাঠিয়েছে নাকি তুই নিজের থেকে এখানে আসছিস। জিত ছাত্র ভেতর থেকে ছাত্রটাই বলছে কিন্তু কথা বলছে জিনটা তা বোঝাই যাচ্ছে, আরে হুজুর এত অস্থির সস্কে, আইসোস জিরা রেস্ট কর খাওয়া দাওয়া করে চলে যা, এগুলোর মতো পড়তে আসোস কে, আমি কি তোর প্রশ্নের উত্তর দিতে বাধ্য, আমি তো তোর প্রশ্নের উত্তর দিতে বাধ্য না, আমি আমার মনের গোলাম, আমার মন যা চায় আমি তখন তা করি, এখন আমার মন চাইতেছে না তোরা কিছু কইতে, তুই আমার থেকে কিছু জানতে পারবি না, যখন মন চাইব তখন কমু তোর খবর দিতে, আইসিস এখন দে বাঘ যা। এই বলে ছাত্রটা হাসতে থাকে অনবরত। এগুলো শুনে হুজুর বেশ রাগান্বিত হয়ে যায়, এটা রাগা হয়ে যাওয়ার কথা। হুজুর বলেন যে তোরা সত্যি কখনো ভালো ব্যবহারের মূল্য দিতে জানিস না, আমি চেয়েছিলাম কোনো ঝামেলা ছাড়া তোকে এই বিষয়টা সমাধান করব, তোর কোনো সমস্যা থাকলে আমাকে বললে আমি চেষ্টা করতাম তার সমাধানে, কিন্তু তুই তো অহংকারী, তোকে তার সুন্দর ব্যবহার দিয়ে হবে না। এই বলে হুজুর পুনরায় জোরে জোরে কিছু আয়াত পড়তে শুরু করলেন। কিছুটা পড়ার সাথে সাথে সেই ছাত্রের মধ্যে থাকা জিনটা চিৎকার করতে থাকে, ছটফট করতে থাকে, আসলে ছাত্রটা ছটফট করতে থাকে, বোঝা যাচ্ছিল জিনটার উপরে সেটা প্রভাব বিস্তার করতে শুরু করেছে। তখন বলে হুজুরা বলিস না থাম, কি জানতে চাস বল, আমি সব বলব। হুজুর বললেন আমি তো প্রথমে শান্ত সুন্দরভাবে এটাই বলতে চাইছিলাম তোর কাছে, তুই তো তোর গায়ে লাগে, তোর তো গায়ে লাগেনি, এখন বল তুই এখানে কেন আর ফ্যামিলির সাথে সেই সমস্যা কেন করছিস। তখন ছাত্রের কণ্ঠে বলতে থাকে যে এই বাসা যখন হয়নি তখন এই জায়গার একটা ডোবা ছিল, আর এই ডোবায় একটা গাছ ছিল, ওই বাড়ির মালিক আগের মালিক কিছু আত্মীয় অনেক কম দামে এই জায়গাটা কিনে নেওয়ার চেষ্টা করেছিল কিন্তু বাড়িওয়ালা দেয়নি, সেই জেরেই বাড়িওয়ালার আত্মীয়রা কবিরাজের দ্বারস্থ হলে সেই কবিরাজ এখানে আমাকে পাঠায়, তখন থেকে আমি অনেকে আমি অনেক আগের থেকে এখানে থাকতাম, আমি এখানে আসার কিছুদিন পরেই বাড়ির কাজ শুরু করে তখন এই ডোবা ভরাট করে বিল্ডিং তৈরি করে ফেলে, বিল্ডিং বানানোর সময়ও আমি অনেক ক্ষতি করেছি, শ্রমিকদের ঠিক মতো কাজ করতে দিতাম না, এটা ওটা নষ্ট করে দিতাম, সেই সব যন্ত্রণার জন্য এখানে শ্রমিকরা বেশি দিন থাকত না, আর ওর জন্য বাড়িটা বানাতে বেশ সময় লেগেছিল, যখন বাড়িটা বানানো শেষ হয় তখন পুরো বাড়ি ভাড়া হয়ে যায় এবং ভাড়াটিয়া চলে আসে, আমি তখন সেই ভাড়াটিয়াতে যন্ত্রণা দিতে শুরু করি, কিন্তু হুজুর একটা কথা কি জানোস, এই বাড়ির ভাড়াটিয়াদের তাড়ানোর ক্ষেত্রে আমার কোনো হাত ছিল না, একদিন কি করে যেন এই ফ্ল্যাটে আগুন লেগে যায়, আর এই আগুনে এই ফ্ল্যাটে থাকা দুজন আগুনে লেগে মারা যায়, এই দুর্ঘটনার কারণে বাকি ভাড়াটিয়ারা এমনিতেই বাসা ছেড়ে চলে যায়, কোনো ভাড়াটিয়া না থাকার কারণে তখন থেকে আমি এই ফ্ল্যাটে থাকা শুরু করি, এত বছর এই ফ্যামিলি এসে আমার জায়গায় থাকা শুরু করে দিছে আমার অনুমতি ছাড়া, আমার জায়গায় আমার ছাড়া আমি ছাড়া কেউ থাকতে পারবে না, আর যদি থাকে আমি তাদের জীবন অতিষ্ঠ করে তুলব। হুজুর বলেন যে তুই এখান থেকে চলে যাবি, ওনারা এখানেই থাকবে, তোর থাকার জায়গা এটা না, আর তোকে যে জন্য পাঠানো হয়েছিল তা তো হাসিল হয়েছেই, তারপর তুই এখানে রয়ে গেছিস কেন। জিনটা বলে যে বলেছি না আমার আমি আমার মনের গোলাম, আমার মন চাইছে আমি থাকছি, আমি থেকে গেছি এখানে, আমি এখানেই থাকবো, ওদের বল চলে যেতে, আর যদি না যায় তাহলে আগের ফ্যামিলি যেমনি মস্ত ওদের অবস্থায় সেরকম করব। এগুলো সব কবির সাহেবের কবির সাহেবের আব্বা শুনছিলেন। এভাবে বেশ অনেক সময় হুজুরের সাথে তর্কাতর্কি তর্কাতর্কি হয়, সে সেই ছাত্রটা মাটিতে শুয়ে যায়, হুজুর বলেন যে সে চলে গেছে আর তাকে মানাতে পারি নাই, আর ওকে এখান থেকে তাড়ানো কোনোভাবেই আমার পক্ষে সম্ভব না, আমি বেশি হলে একটা কাজ করে দিতে পারি, তাহলে আমি ফ্ল্যাটটা বন্ধ করে দিয়ে যাচ্ছি, তবে এটা বেশি দিন সুরক্ষা দিতে পারবে না, আপনার দ্রুত বাসাটা পরিবর্তন করে ফেলুন, পরবর্তীতে হুজুর পুরো ফ্ল্যাট বন্ধ করে দিয়ে চলে যান। এই সবকিছুর কারণে বাসার সকলের মনের ভয়ের পরিমাণ আরো কয়েক গুণ বেড়ে যায়, এবং ভয়ের সাথে সাথে প্রতিনিয়ত আপোষ করা ছাড়া আসলে কোনো সম্ভব না, এবং সেই বাসায় 39 দিন থাকার পর তার বাসাটা ছেড়ে বর্তমানে নতুন বাসায় চলে আসে। আশ্চর্যের বিষয় হচ্ছে যেদিন সেই বাসাটা ছেড়ে চলে আসে সেদিন থেকেই তার ব্যবহার সবকিছু পরিবর্তন হয়ে যায়, কিছুদিন সময় লাগে কিন্তু একটা পর্যায়ে সব নর্মাল হয়ে যায়, আগের মতো শুরু হয়ে যায়। আমি তিনি বুঝতেন কয়েকদিন যেমন এই বাসায় ছিলেন তিনি বুঝতে চেতেন না কোনো ভালো কিছু, তাকে ভালো কিছু বোঝানো যেত না, এখন যেমন কোনো কিছু বোঝালে সে শুনছেন, ওই মুহূর্তে তার মাথা সবসময় গরম থাকত, একটু খারাপ ব্যবহারই করতেন সবার সাথে, এখন আবার সেটা হচ্ছে না, সবার সাথে মিলেমিশে থাকা যাচ্ছে। তার মনের মধ্যে কল্পের মধ্যে মনে হচ্ছে যে একটা শান্তি বিরাজ করছে, কিন্তু ওই বাসাটায় থাকাকালীন অবস্থায় এই জিনিসগুলো তার মনে তিনি ফিল করতে পারছিলেন না। তার মনের মধ্যে একটা কেমন দুষ্ট বুদ্ধি কাজ করত সবসময়, কিন্তু সেটা বাসা ছাড়ার সাথে সাথে চলে যায়। তো বাসাটাতে একটা প্রবলেম ছিল, সেই বাসার ঘটনাটা আমাদেরকে পাঠিয়েছেন কবির সাহেব। কবির সাহেব আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আসলে এটা ছদ্মনাম, আমরা তার নাম কবির সাহেব হিসেবে বললাম। আশা করছি আপনার কাছ থেকে আরো ঘটনা পাবো এবং আমরা চাইবো যে আপনি আরো আরো ঘটনা আমাদেরকে পাঠান। আমরা চলে যাবো সরাসরি আমাদের পরবর্তী ঘটনায়, সামির ভাইয়ের কাছ থেকে একটা ঘটনা শুনে আসবো, এরপরে আমাদেরকে আরো কিছু ঘটনা আমরা শুনবো শাহিন শিকদার ভাই রায়হান শরীফ ভাইয়ের কাছ থেকে। এরপরে আজ ভালো ভালো ঘটনা আছে এবং শেষে চমক থাকবে অবশ্যই। আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো যদি আমাদের ঘটনাটা এখন এই মুহূর্তে আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনটি হিট করে রাখবেন। চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়।
আমি বুঝতে পারছিলাম না সমস্যাটা কি, শুধু কি আমার সাথেই হচ্ছিল নাকি অন্য কেউ তা টের পেত, কেন একটা অবয়ব সবসময় আমাকে তাড়া করে বেড়াবে। হ্যাঁ, সেটা বুঝতে পারিনি, কিন্তু এর উত্তর আমি পেয়েছি কিভাবে আর কি বা ঘটেছিল আমার সাথে, ঘটনা শুনলেই বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, আমি সামির আনসারি আজ আপনাদের মাঝে হাজির হয়েছে একটি অদ্ভুত ঘটনা নিয়ে। ভৌতিকতায় আমি যখন কোনো ঘটনা শেয়ার করি সবসময় কিন্তু উল্লেখ করি যে কে ঘটনাটা আমাকে শেয়ার করছেন, অথবা নাম প্রকাশ করতে না চাইলে আমি অনুমতি নিয়ে ছদ্মনাম ব্যবহার করি। তবে আজকে যে ভাই আমাকে ঘটনাটি বলেছেন, তিনি বলেছেন যে ভাই দেখেন আমি আপনাকে ঘটনা শেয়ার করছি ঠিকই, কিন্তু কার সাথে ঘটেছে এটা আমার কাছে জানতে যাবেন না, ভালো লাগলে শেয়ার করবেন, না করলে কোনো আফসোস থাকবে না, শুধু আপনারা বাস্তব ভয়ানক অভিজ্ঞতা শেয়ার করেন দেখি এই ঘটনাটা আপনাকে শেয়ার করা। তবে শ্রোতা বন্ধুরা, আপনাদের সুবিধার্থে যার সাথে ঘটনাটা ঘটেছে সেই ভাইয়ের নাম দিচ্ছি আমি জিতু। চলে যাচ্ছি ঘটনায়। জিতু ভাইয়ের বড় হয়ে ওঠা বাংলাদেশের কোন এক জেলায়, পরিবার বলতে তিনি, তার বাবা, মা আর বড় বোন। খুব ছোট থাকতেই ওনার বাবা তাকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দেন। বলা যায় বুঝ হবার পর বেশিরভাগ সময়ে তিনি মাদ্রাসায় বড় হয়েছেন, বাড়িতে খুবই কম আসতেন। তো মাদ্রাসায় পড়াকালীন সময়ে তিনি একটা বিষয়ে বেশ পারদর্শী ছিলেন, কোন জায়গায় প্যারানর্মাল কিছু ঘটে থাকলে সেটার আঁচ তিনি ভালোভাবে করতে পারতেন। এটা তিনি শিখেছিলেন ওনার ওস্তাদদের কাছ থেকে। জিতু ভাইয়ের মাদ্রাসায় দু তিনজন বড় হুজুর ছিলেন, উনি তাদেরকেই ওস্তাদ মানতেন। তারা জিন তাড়াতে বা জিন জাতীয় রোগীর চিকিৎসা করতে গেলে মাঝে মাঝে কিছু ছাত্রের প্রয়োজনের তাগিদে তাদেরকে সাথে নিতেন, মানে ছাত্রদেরকে প্রয়োজনের তাগিদে নিয়ে যেতেন সেই ওস্তাদরা। সেই সুবাদে অসংখ্য বার হুজুরদের সাথে যাওয়া হয়েছিল জিতু ভাইয়ের, আর সেখান থেকে তিনি জিনদের অস্তিত্ব বুঝতে পারতেন। ওনার সাথে কি ঘটনা এখন চলছে তা তো তিনি শেয়ার করবেনই, তবে জীবনের প্রথম অভিজ্ঞতাটা কেমন তা দিয়ে আজ জিতু ভাই তার ঘটনা শুরু করছেন। সবেমাত্র জিতু ভাইয়ের বয়স হবে তখন 8 কি 9 বছর। পারিবারিক সমস্যার কারণে ওনার বাবা পরিচিত এক হুজুরের মাধ্যমে মাদ্রাসায় তাকে ভর্তি করিয়ে দেন। বাড়ি থেকে বেশ কয়েক কিলো দূরে সেই মাদ্রাসাটা ছিল। ছোটবেলা থেকে জিতু ভাই পড়ার প্রতি এত মনোযোগী ছিলেন যে মাদ্রাসার প্রত্যেকটা হুজুর তাকে অনেক স্নেহ করত। এদের মধ্যে মোজাম্মেল নামে একজন বড় হুজুর ছিলেন, যিনি কিনা প্রতিদিন জিতু ভাইকে নিজ থেকে কোরআন শিক্ষার ব্যাপারে সময় দিতেন। জিতু ভাই বলেন, আলহামদুলিল্লাহ খুব অল্প বয়সেই কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে তিনি বেশ কয়েকবার পুরস্কার পেয়েছিলেন। 2015 সালের ঘটনা, কোন এক বাড়িতে কাজ করতে গিয়েছিলেন মোজাম্মেল হুজুর, যিনি কিনা জিতু ভাইয়ের ওস্তাদের মাঝে সবচেয়ে বয়স্ক ছিলেন। তিনি যে বাড়িতে কাজ করতে যান সে বাড়ির সমস্যাটা ছিল বাড়ির ছোট ছেলে কোন এক অন্য ধর্মের মেয়েকে পালিয়ে বিয়ে করে নিয়ে আসে। বিয়ের কয়দিন পর মেয়েটাকে তার পরিবারের এক সদস্য এমন বাজেভাবে ঝিম দিয়ে চালান দেয় যে সে নাকি প্রায় রাতে ঘুমের মাঝেই মনের অজান্তেই তার স্বামীকে বালিশ চাপা দিয়ে মারতে যেত, নাহলে গলা চাপ দিয়ে ধরত। কয়েকবার এমন অবস্থা দেখে সে ছেলের বাবা মোসাম্মেল হুজুরকে খবর দিলে তিনি সেখানে যান, সাথে জিতু ভাই সহ আরো দুইজন সেখানে গিয়েছিলেন। সপ্তাহখানিক চেষ্টা করবার পরেও সে হুজুর মেয়েটাকে সুস্থ তো করতে পারেনি না, উল্টা তিনি নিজেই জিন্দের দ্বারা আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন। জিতু ভাই বলেন, হুজুর ভেবেছিল মেয়েটাকে সুস্থ করতে পারবেন, কিন্তু যেদিন শেষবারের মতো মেয়েটার সাথে থাকা জিনকে বন্দি করতে যাবেন, তখন নাকি গাছের একেবারে উঁচু ডাল থেকে একটা তাবিজ ছুটা দিয়েছিলেন সেই মোজাম্মেল হুজুর। একটা শক্ত ডাল ছিল, কিন্তু তারপরও ডাল ভেঙে হুজুর গাছ থেকে পড়ে যান। মাজার হাড় তার ফেটে যায় এবং তিনি বুঝেই গিয়েছিল কোনো খারাপ জিন এরকমই সমস্যাটা করার কারণে ডালটা ভেঙে গিয়েছিল। হুজুর তারপর সুস্থ হয়ে পড়েন এবং বিছানায় পড়ে যান। কয়েক জায়গায় ডাক্তার দেখানো হয়, তবে আশানুরূপ ফল আর পাওয়া যায়নি। জিতু ভাই বলেন, ঠিক এক মাস চোদ্দ দিন পর তখন মাদ্রাসাতে ছুটি চলছিল, তিন চারজন শিক্ষক আর কয়েকজন ছাত্র বাদে আর কেউ নেই। রাতে জিতু ভাই মাদ্রাসার তৃতীয় তলায় যান। তিনি ভাবেন, যেহেতু তৃতীয় তলায় এখন কেউ নেই, উনি যে রুমটা থাকতো একবার শেষের রুমটা, সেখানে তিনি একা একা কোরআন পড়বেন। এমন তিনি তাই করছিলেন। কোরআন পড়তে পড়তে তিনি দেখেন যে বারান্দারা যে লম্বা কৃতি ছিল একটা অন্ধকার, তিনি দেখছেন যে বারান্দায় কোন একটা অবয়ব বারবার যাওয়া আসা করছে। জিতু ভাই কয়েকবার উঠে গিয়ে দেখেন কেউ সেখানে নাই। এরকম দুই তিনবার হবার পর তিনি আবার কোরআন পড়া শুরু করেন। ঠিক সেই মুহূর্তে অন্ধকারের মাঝে একটা অবয়ব আসে। জিতু ভাই বলেন, অবয়বটা বারান্দার দরজার কাছে দাঁড়িয়ে ওনার নাম ধরে ডাকেন। তিনি স্পষ্ট দেখতে পান যে বাহির থেকে যে আচ্ছালোটা আসছে সেখানে তিনি দেখেন মোজাম্মেল হুজুর, মানে তার ওস্তাদ, তাকে ডাক দিয়ে বলছেন, জিতু, ও জিতু, আমার ঘরে কথা আছে। জিতু ভাই সালাম দিয়ে বলেন, জি ওস্তাদ, আসছি আমি। কিন্তু তাৎক্ষণিক তিনি একটু চিন্তা করেন, কি ব্যাপার, ওস্তাদ এখানে তিনতলায় আসলে কি হবে, উনি একতলায় থাকে, উনি অসুস্থ, বিছানাতে করতে পারেন না। জিতু ভাই দ্রুত উঠে গিয়ে বারান্দার সামনে দিয়ে দেখেন কেউ নাই। দেরি না করে তিনি দ্রুত একতলায় মোজাম্মেল হুজুরের রুমে যান, গিয়ে দেখেন হুজুর বিছানায় শোয়া, তার চোখ দিয়ে পানি ঝরছে। জিতু ভাইকে দেখে তিনি সেই কান্না চোখেই মুচকি একটা হাসি দিয়ে বলেন, তোকে উনি ডেকে এনেছেন তাই না, প্রচন্ড কষ্ট হচ্ছে জিতু। তখন তিনি বলেন, আমি বার বার মানা করেছিলাম কাউকে ডাকবার দরকার নাই। কথাটা শুনে জিতু ভাই বুঝে যান তার ওস্তাদ জিন দিয়ে ডেকে এখানে তাকে এনেছেন। হুজুর তখন বলেন যে তুই আমার সামনে কোরআন তেলাওয়াত কর, বস এখানে বস, আমার হাতে সময় অনেক কম, শ্বাস নিতে কষ্ট হচ্ছে রে জিতু। জিতু ভাই কথাটা শুনে আটকে যান এবং তাড়াতাড়ি তিনি আশেপাশে যে হুজুর বা যারা আছে তাদেরকে ডাক দিয়ে নিয়ে আসেন। সবাই আসবার পর হুজুরকে দেখে সিদ্ধান্ত নেন হাসপাতালে নেবেন, কিন্তু হুজুর বলেন, তোমরা কষ্ট করো না, সবাই যার যার রুমে চলে যাও, শুধু জিতু আমার রুমে থাক। এরপর জিতু ভাই কোরআন পড়া শুরু করেন সেই হুজুরের সামনে, এবং তিনি বেশ কয়েকবার লক্ষ্য করেন মোজাম্মেল হুজুর কারো দিকে তাকিয়ে ইশারা দিয়ে কথা বলছিলেন। ঠিক 10-15 মিনিটের মাঝেই হুজুরের ইশারাটা বন্ধ হয়ে যায়। জিতু ভাই বলেন, মানুষের মৃত্যু কি জিনিস আমি চোখের সামনে দেখেছি। তিনি বলেন যে আমি দেখতে পাই হুজুরের যখন ইশারা দিয়ে কথা বলা বন্ধ হয় তিনি একটা মিষ্টি হাসি দেন পশ্চিম দিকে তাকিয়ে, তারপর বিড়বিড় করে কিছু একটা তিনি পড়ছিলেন, এতটুকু তার মনে আছে কলমাটা তিনি পড়েছিলেন, তারপর আস্তে করে ডান কাত হয়ে চোখটা বন্ধ করে ফেলেন। জিতু ভাই কোরআন তেলাওয়াতটা বন্ধ রেখে তারপর তিনি উঠে দাঁড়ান। তিনি খানিকটা তখন ভয় পান এবং আবার সে আশেপাশে যারা হুজুর ছিল তাদেরকে ডাক দেন, হ্যাঁ আলমে হজুর তখন মারা গিয়েছিলেন। খুব কষ্ট পান জিত ভাই, হুজুরের কাছে তার এই কোরআন শিক্ষা, হুজুরের কাছে তার বড় হয়ে ওঠা। হুজুরের মৃত্যুর দুদিন পর জিতু ভাই একটা স্বপ্ন দেখেন। রাতে তিনি দেখেন কোন একটা অবয়ব তার সামনে এসে কান্নাকাটি করছে। কিন্তু একটা বিষয় তিনি লক্ষ্য করেন, দুই তিন দিন তিনি স্বপ্ন দেখছেন টা না, এই অবয়বগুলোর সংখ্যা যেন বাড়ছে। আজকে একটা, নাহলে কালকে দুটো বা তিনটে এরকম। তো তখন যখন এই অবয়বের সংখ্যাটা বাড়ে, শেষের দিন তিন বা চার নম্বর দিনে গিয়ে তিনি দেখছেন তার বেশ কয়েকজন অবয়ব আছে এবং সবাই তাকে উদ্দেশ্য করে বলছে, ওস্তাদ তো আল্লাহর ডাকে চলে গিয়েছেন, এখন আমরা আপনার সাথে থাকতে চাই, এটুকুই। এই একই স্বপ্ন তিনি আরো কয়েকবার দেখেন। তিনি একটু ভয় পেয়ে যান, কারণ তিনি দেখছেন যে তিনি একা যখন থাকেন বা দেখা যায় যে তিনি যখন নিরিবিলি কোরআন পড়ছেন তখন একটা কান্নার আওয়াজ পেতেন এবং তার মনে হতো তার ঘরে কেউ ঢুকেছে। বিষয়টা তার বেশ খানিকটা ভয় লাগে এবং সন্দেহ লাগে। তখন তিনি এবং সন্দেহ লাগার কারণে মাদ্রাসায় যে বাকি ওস্তাদ যারা আছে তাদের কাছে বিষয়টা জানান। তারা খোঁজ নিয়ে বলেন, দেখো মোজাম্মেল হুজুরের সাথে যে জিনেরা থাকতো তারা হয়তো চায় যে তুমি তাদের সঙ্গ দাও। বিষয়টা শুনে জিতু ভাই বেশ খানিকটা ভয় পান এবং তিনি বাড়িতে তার বাবাকে জানান। ওনার বাবাও তখন ভয় পেয়ে যান এবং জিতু ভাইকে বলেন যে দেখো তোমার পড়ালেখা তোর বেশি দিন বাকি নাই, মাস খানিক আছে, তুমি এগুলো শেষ করে একবার এসে পড়ো আর একটু সাবধানে থেকো, যদি দরকার হয় বাসা থেকে তুমি ওখানে গিয়ে ক্লাস করো বা থাকো। কিন্তু জিতু ভাই মাদ্রাসাতেই থাকেন, তার কথা বাকি ছাত্ররা যেহেতু আছে সমস্যা খুব একটা হবে না, আর সে জিন্না তো কোনো ক্ষতি করছে না। কিন্তু দিন যতই যায়, মানে মাদ্রাসা দিন যতই দিন ছিলেন ততদিনই তিনি এরকম দেখতেন যে যখনই তিনি কোরআন তেলাওয়াত করতেন কান্নার আওয়াজ পেতেন বা তিনি ফিল করতেন তার পাশে এসে কেউ বসেছে। এবং জিতু ভাই ম্যাক্সিমাম সময় দেখা যেত মসজিদে, মাদ্রাসার পাশে যে মসজিদ আছে সেখানে অথবা আলাদা কোন রুম থাকতো সেখানে তিনি একাই কোরআন পড়তে বেশি পছন্দ করতেন এবং ঠিক সেই সময়টাই তার সমস্যাগুলো হতো। আর বিশেষ করে তিনি যখন একা থাকতেন তখন তো কথাই নাই, তিনি ফিল করতেন যে 100% তার সাথে কেউ আছে। এবং তিনি এমনও দেখেছেন বেশ কয়েকবার যে মোজাম্মেল হুজুর মতো কোন একটা অবয়ব তার আশেপাশে ঘুরছে এবং তার দিকে মুচকি হাসি দিয়ে চলাফেরা করছে। তারপর মাসখানিক পর তো জিতু ভাই তখন তিনি বাসায় চলে যান। তিনি ভাবেন যে বাসায় গেলে সব ঠিক হয়ে যাবেন, কিন্তু তিনি স্বাভাবিক থাকতে পারেননি, তাকে তাড়া করে বেড়াতো নাকি বেশ কয়েকটা দিন। বিষয়টা ছিল এমন যে এমন হতো যে জিতু ভাই বলতো যে আমি উনি নাকি তখন রাতে ঘুমিয়ে পড়ত, ফজরের সময় যদি ওনার ঘুম না ভাঙত ওনাকে ধাক্কা দিয়ে কেউ যেন ঘুম থেকে ডেকে তুলত, কিন্তু রুমের দরজা কিন্তু লাগানো ছিল। এরকম টুকটাক তার সমস্যা হতোই। কিন্তু আবার বলেন যে তার কোনো ক্ষতি করতো না, তবুও ওনার মনে একটা ভয় বা একটা আতঙ্ক কাজ করত। তারপর তিনি কি করবেন চিন্তা করতে 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 তখন তার বাবাকে আবার বলেন। তখন তার বাবা বলে, দেখ তুই যেহেতু মাদ্রাসায় পড়েছিস ওখানকার কোনো বড় হুজুর থাকে তার সাথে আলাপ। বাধ্য হয়ে তিনি মাদ্রাসায় মনসুর নামে আরেকজন ওস্তাদ আছে তার কাছে যান। তাকে খুলে বলেন যে হুজুর দেখুন আমি এগুলোর সাথে ইনভলভ হতে চাই না, যদি সম্ভব হয় কি হবে তারা যাবে একটু আমাকে জানাবেন। সব খুলে বলবার পর সে জিনদের হাজির করানো হয় এবং সে মনসুর সাহেব সেই জিনদের বলেন, দেখ আর বিরক্ত করিস না জিতুকে, ও চায় না তোদেরকে, তোর এখান থেকে চলে যা। এরপর থেকে জিতু ভাই আর ওভাবে কোন সমস্যায় পড়েন না। দুই তিন বছর পর জিতু ভাই একটা বিষয় খেয়াল করেন, তার আচরণ আগে থেকে বেশ লুক্ষ হয়ে যায়। অল্পতেই তিনি রেগে যান, নিজের রাগ নিয়ন্ত্রণ রাখতে পারতেন না। এটা মূলত হয়েছে সেই যে জিনদের তাড়ানো হয় তারপর থেকে, এটা তিনি অনেকদিন খেয়াল করেন। ওনার আপন বোনের সাথে সামান্য একটা ইস্যু নিয়ে ঝগড়া করে তিনি তারপর ঢাকায় চলে আসেন তার মামার বাড়ি। সেখান থেকেই একটা প্রাইভেট অফিসে তিনি চাকরি নেন। তিনি বলেন যে মামার বাসাটা তার থাকার ইচ্ছে কারণ ছিল, মামা তো নিচের ফ্লোরে থাকতো, তাকে ছাদে একটা চিলে কোঠা দেওয়া হয়েছিল সেখানে তার থাকা। জীবনের সব থেকে ভয়ানক প্যানোরামার সমস্যা শুরু হয় তখনই, তিনি কখনো ভাবতেই পারেননি এই সমস্যাটা তার হতে চলেছে। জিতু ভাই যেখানে চাকরি করতেন সেটা নাকি নাইট শিফটের কাজ ছিল, এক কথায় কল সেন্টারের মতো একটা অফিস ছিল। ওনারা দুজন রাতে সেখানে নাইট শিফটে থাকতেন। একদিন ভোর 5:30টার দিকে অফিসের নিচে বেশ হইচই শুনতে পান তিনি। উপর থেকে দেখার চেষ্টা করছিলেন যে নিচে আসলে কি সমস্যা হচ্ছে। তিনি দেখতে পান 5-6 জন মিলে কাউকে মারধর করছে, কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছিল না যে কাকে মারধর করছে। নিচে যাওয়ার পর তিনি দেখেন ওনাদের যে নতুন দারোয়ান ছিল বক্কর মিয়া, তাকে কয়েকজন মিলে একটা চুরির দায় বেধরক মারছে। জিতুভাই তখন সেই বক্কর মিয়াকে কোনোরকম 2-3 জন সহ তাদের যে অফিসের মূল গ্যারেজটা আছে গ্যারেজের দিকে নিয়ে আসেন এবং শুনতে যান যে আসলে ঘটনাটা কি। তো সবাই একই কথা বলে যে না, সে চুরি করছে, সে চোর, এই জন্য তাকে মানধর করা হয়েছে। কিন্তু বক্কর মিয়া নিজের মুখে কিছুই বলে না, তার মুখ দিয়ে লালা পড়ছিল তখন। তবে প্রথমেই জিতুভাই একটু সন্দেহ হয়, এই লোক মনে হয় না এমন কাজ করবে। লোকটার নাকি পরনে ছিল কালো পাঞ্জাবি, কালো লুঙ্গি এক কালারের, ঘাড়ে একটা গামছা কাঁচানো ছিল, চুলগুলা লম্বা হলো বেশ রুক্ষ রুক্ষ ছিল এবং তার দু হাতে 3-4 আংটি। দেখে কেন জানি মনে হচ্ছে যে কোনো মাদারের মুরিদ হবে তিনি, বা কোনো পীরের মুরিদ তিনি হবে। জিতু ভাই ওনাকে বোঝান যে দেখেন আপনি কেন চুটি করতে গেলেন এমন বয়স্ক একটা লোক। সে নাকি হুঙ্কার দিয়ে জিতু ভাইয়ের দিকে তাকায়। সে বক্কর মিয়া জিতু ভাইয়ের দিকে তাকায়, শরীরে একটা থুতু মারে জিতু ভাইয়ের এবং জিতু ভাইকে বলে বসে, আমি চুটি করলে তোর বাপের কি? কথাটা শোনা মাত্রই জিতু ভাই নিজেকে আর ঠিক রাখতে পারে না, সজোরে তিনি তার বাপের নাম নিয়েছে দেখে চর দিয়ে লোকটাকে কয়েকটা কিল ঘুষি মারেন। আশ্চর্যের বিষয় হচ্ছে বক্কর মিয়া তার দিকে তাকিয়ে হেসে হেসে বলেন, বাপের বয়সী মানুষটা রে, যাই না শুনে মারলি, তুই আর সুখ পাবি না রে মনা, তুই আর সুখ পাবি না, আজ থেকে আমি আর তোরে ছাড়তাম না, দেখ সামনে কি ঘটে। তোর বাপ তোর মা বাড়ির থাকে তাই না, বড় বোন আছে একটা, বুঝিস কি হয়। জিতু ভাই তখন নিজে থেকে অনুশোচনা বোধ করেন, তাকে মাথা ঠান্ডা করতে বলেন, বাকি অফিসে যারা কলিগ ছিলেন তাকে বলে উপরে চলে যান। কিন্তু জিতু ভাইয়ের কথা একটাই যে পরিবারের সদস্য সম্পর্কে এই লোক জানে কি হবে। তিনি ভাবেন যে মাথাটা ঠান্ডা হোক, তারপর সেই দারানকে কি জিজ্ঞাসা করবে। তিনি এটা ভাবতে থাকেন আসলে এমন একটা বয়স্ক লোককে মারা ঠিক হয়নি। ডিউটি শেষ করে 8:00 জিতু ভাই তখন বাসায় চলে যান। যাওয়ার পথে হবে না, হ্যাঁ দারোয়ানের সাথে কথা বলা হলো না, সে আমার পরিবার সম্পর্কে জানে কি হবে। তবে এতটুকু তিনি বুঝেছিলেন লোকটা আধ্যাত্মিক লাইনের কোন একটা লোক হয়তো হবে। জিতু ভাই বাসায় একটা ঘুম দেন, আনুমানিক 1:00-1:30। অফিস থেকে একটা ফোন কল আসে এবং বলা হয় তাকে আর্জেন্ট অফিসে যাওয়ার জন্য একটা সমস্যা হয়েছে। তিনি দ্রুত অফিসে যান, গিয়ে দেখছেন যে একতলায় অনেক ভিড়, বাইরে একটা পুলিশের গাড়ি, বেশ কয়েকটা পুলিশ বাইরে দাঁড়িয়েও আছে, অনেক লোকের ভিড়। এবং জিতু ভাই তার আইডি কার্ড দেখে ভিতরে যান। তিনি যখন ভিতরে যান গিয়ে দেখছেন প্রায় 30-40 জন লোক হবে সেখানে গুনগুন করে কিছু একটা বলছে এবং একটা রুমের দারোয়ানের রুমের বাইরে দাঁড়িয়ে আছে। জিতু ভাই খেয়াল করে দেখেন সেই বক্কর মিয়া ভিড়ের মধ্যে থেকে বের হয়ে আসছেন কয়েকজন লোককে ঠেলা দিয়ে, মুখটা তার বেশ ফোলা ছিল। ইশারা দিয়ে জিতু ভাইকে বলছেন ভিতরে যাওয়ার জন্য। জিতু ভাইয়ের এখনই স্পষ্ট মনে আছে যে 20-30 সেকেন্ড সেই বক্কর মিয়াকে দেখা গিয়েছিল। এত ভিড় কেন এখানে সেটা জানবার জন্য তিনি সামনের দিকে যান। ওনার এক কলিগ বলে, ওই যে নতুন দারোয়ানটা আছে না বক্কর মিয়া, চাকরি দিতে আসলো, এই যে ভোটাতে যে গঞ্জাম করলো, সে তার রুমে ফাঁস দিছে। ঘন্টাখানেক আগে তাকে রুমে ফাঁস ব্যবস্থা পাওয়া যায়, ভিতর পাওয়া যায় এবং ভিতর থেকে সিট কিনে লাগানো ছিল। পুলিশ এসে দরজা ভেঙে এখন লাশ নিয়ে যাবে। এইটা কিভাবে সম্ভব? তাহলে কিছুক্ষণ আগে ভিড়ের মধ্যে কাকে বের হয়ে যেতে দেখেছিলেন জিতু ভাই? তার মাথায় কিছুই খেলে না, তিনি নিজেকে ঠিক রাখতে না অফিসে চলে যান। 4-5 দিন এটা নিয়ে পুলিশের হয়রানি হয়, অফিসে সবাইকে জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু কোনো প্রমাণ পাওয়া যায়নি। অফিসে কয়েকদিন বন্ধ থাকে, যেহেতু প্রমাণ পাওয়া যায়নি খুব একটা দোষী বুঝে গিয়েছিল এবং পোস্টমর্টমে জানা গেছে লোকটা আত্মহত্যা করেছে, ছাড়া এর বাইরে কিছুই না। জিতু ভাই বেশ চিন্তায় পড়ে যান এবং তিনি ভাবতে থাকেন সমস্যাটা কি, আমার সাথে কি ঘটছে, নিয়ে তখন ভাবতে থাকেন যে আগের সেই ইস্যুটা কি তার সাথে ঘটতে শুরু করলো, মানে জিনদের অস্তিত্ব বা কেন আমার কিছুর অস্তিত্ব কি তিনি বুঝতে পারছেন। এই কয়দিন অফিস বন্ধ থাকার পর অফিস যেদিন খুলবে সেই রাতে 8টায় তিনি ডিউটিতে ঢুকেন। অফিসের নাকি নিচতলা থেকে যখন উপরের দিকে যেতে থাকবেন, তিনি এখানে ঢুকা মাত্রই একেবারে নিশ্চিত হয়ে যান এই জায়গাটা একটা সমস্যা আছে। দ্যাট মিন্স এই বাসাটায় নাকি একটা অফিসটা বিল্ডিং এ একটা সমস্যা আছে। তিনি বলছিলেন তিনি একতলা থেকে তিনতলা আছেন, তিনতলা তার অফিস, প্রতিটা ফ্লোর যখন তিনি যাচ্ছেন কিছু একটা আভাস তিনি পাচ্ছেন। আগে তো অফিসে আসলে এমন সমস্যা হয়নি, আজ কেন হঠাৎ এমন হচ্ছে? যাই হোক, তেমন আর কোনো সমস্যা হয় না সেদিন, কিন্তু এভাবে বেশ কয়েকদিন যায়। জিতু ভাই ফিল করেন ওনার যে অফিসে তাতে আছেন তিন চারজন সবাই মিলে, তাদের বাইরে হয়তো কি একজন এখানে আছে, এর প্রমাণ মিলে সপ্তাহখানিক বাদে। রাতে একটু ঘুম আসছিল দেখি অফিসের কিচেনের যে করিডোরটা আছে সেখানে হাঁটছিল জিতু ভাই একা একা। তিনি বলেন ওনাদের কিচেনটা ছিল এমন যে থাই গ্লাসের দরজা দেওয়া করিডোরের পাশে, আর তার উপর একটা হালকা স্টিকার দেওয়া, এবং এমন ভাবে স্টিকারটা দেওয়া ছিল যে এটা বুঝা যেত রান্নাঘরের পাশে যদি কেউ থাকতো ছায়াটা একটা আসতো, একটা বুঝা যেত। তো জিতু ভাই খেয়াল করেন যে কিচেনের ভিতরে কে একজন দাঁড়িয়ে আছে, স্পষ্ট একটা অবয়ব তিনি দেখতে পান। এমন না যে বাইরের কেউ আসবে, কারণ ওনার যে স্টাফগুলো ছিল তারা চার চার ডেস্কে বসে আছে, জিতু ভাই সেখানে একা। সেই যে অবয়বটা সেটা ছায়াতে বোঝা যাচ্ছে, ঝাঁকড়া চুল, খানিকটা লম্বা আকৃতির চুলও হবে, সেটা রুক্ষ শুষ্ক চুল স্পষ্ট বোঝা যাচ্ছিল। জিতু ভাই তখন কিচেনের দরজাটা খুলতেই একটা ছায়ার মতো অবয়ব মনে হল তিনতলা সেই কিচেনের জানলা দিয়ে মিশে গিয়েছে, কিন্তু জানলা তো আটকানো ছিল। তিনি তার চোখের ভুল দেখলেন, ভুল তো থাকবার কথা না। এভাবে রাতে অফিস করা ওনার জন্য যেন কাল হয়ে দাঁড়িয়েছিল। প্রায় সময় তিনি অফিসে এরকম অবয়ব দেখতে পেতেন, তবে ভয়ানক বিষয় হচ্ছে তিনি একদিন স্পষ্ট এক রাত দেখতে পান সেই বকর্মিয়া মানে সেই দারোয়ান দাঁড়িয়ে আছে অফিসের সিঁড়ি ঘরে। জিতু ভাই স্মোকের মানে তিনি স্মোক করতেন মাঝে মাঝে রাতে সিঁড়ির করিডোরে গিয়ে, তিনি তিনতলা থেকে একটু একটা ফ্লোর করে চারতলার যে খালি অংশটা আছে সেখানে দাঁড়িয়ে স্মোক করছিলেন, দেখছেন অন্ধকারের মাঝে সেই বকর্মিয়াকে তিনি দেখেন অবয়ব, তার অবয়বটাই থেকে নামছে। বিষয়টা অফিসের অন্যান্য কলেগদের বলার পর তারা শুধু হাসত, যখনই বলা হতো তারা শুধুই হাসত, এবং এক কথা জিতু ভাই মনে হয় একটা হাসির পাত্র হয়ে দাঁড়িয়েছিলেন। তাকে তার কলিগরা বলতো, ভাই তুমি ডাক্তার দেখাও, তোমার পাগলে ধরছে। কদিনের মাথায় জিতু ভাই এগুলো সহ্য করতে না পারে চাকরিটাও তিনি ছেড়ে দেন। ভাবেন এবার হয়তো আর কোন ইস্যু হবে না, যেদিন অফিস ছেড়ে দিয়েছেন। কয়েকদিন ভালোই চলছিল, তবে সমস্যাটা ওনার সাথে নিজ বাসাতেও ঘটে চলছিল। তিনি সেই চিলেকোটায় থাকতেন, সেখানেও তার সমস্যা হতো। তিনি এটা বুঝতে পারছিলেন না যে এমন অবয়ব তিনি কেন দেখতে পাবেন। জিতু ভাই ঠিক করেন নিজ থেকে আমল করবেন, তিনি মাদ্রাসা লাইন যতটুকু পড়েছিলেন সেখান থেকে আমল করতে চাচ্ছিলেন। তার কথা হচ্ছে আমল করলে হয়তো ইতিহাসের সমস্যার সমাধান হবে। এতপর তিনি একটা চাকরিতে কোন রকম জয়েন করেন, তিনের বেলার চাকরি ছিল সেটা, দেখা যেত প্রতি রাত অফিস থেকে আসার পর দুটা নাই 40 দিন একটা আমল করা শুরু করেন। যত দিন তিনি আমল করেছেন তার কোনো সমস্যা হয়নি, তবে যেদিন তার আমল করা শেষ সে রাতে তিনি আবারও অদ্ভুত স্বপ্ন দেখেন। তিনি দেখেন সেই বকর্মিয়া তাকে সেদিন ভোরের মারধরের পর যে কথাগুলো বলেছিলেন ঠিক তেমনিভাবে আজকে স্বপ্নের মাঝে একই কথা বলছেন। ঘুম ভেঙে যাওয়ার পর জিতু ভাই উঠে দেখেন ওনার শরীর বেশ ছটফট করছে, তিনি নিজেকে ঠিক রাখতে পারছেন না, মনে হচ্ছে তার শ্বাস আটকে যাচ্ছে। তিনি ঘুম থেকে উঠে রুমের লাইটটা জ্বালিয়ে ফ্যানটা স্পিড বাড়িয়ে দেন, তারপর দোয়াদুরুদ পড়ে তিনি কোনরকম ঠান্ডা হন। তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেন তিনি বাড়ি যাবেন। পরের দিন তিনি অফিস থেকে ছুটি নিয়ে বাড়ি যান এবং ঠিক করেন যে মাদ্রাসার যে ওস্তাদ ছিল তাদেরকে বিষয়টা জানালেন যে কেন এমন তার সাথে ঘুরে যাচ্ছে। বিধবার বাড়ি যান, প্রথম দুদিন স্বাভাবিকভাবেই তার কেটে যায়, তাই ওভাবে আর মাদ্রাসার বন্ধুদের সাথে তার কথা বলা হয় না। তৃতীয় দিন রাত 12:30 তিনি বাহিরে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাড়ি ফিরেন। এসে দেখেন তার বাবার ঘরে বাতি চলছে, তার মা তখন জোরে জোরে দোয়া পড়ছিল। তিনি বাবার ঘরে গিয়ে দেখেন তার মা বাবার মাথায় পানি ঢালছিল। কারণ জানতে চাইলে তার মা বলেন, গত বেশ কয়েকদিন ধরে জিতু ভাইয়ের বাবা মাঝে মাঝে নাকি ঘুমের মধ্যে কেমন জানি কিছু একটা স্বপ্ন দেখেন, আর এ ধরনের সমস্যা হলেই ওনার মাথা প্রচন্ড ঘুরে আর নাহলে মাথা ব্যথা করে, আর এরকম মাথায় ঠান্ডা পানি ঢাললে আস্তে আস্তে সব স্বাভাবিক হয়। সে রাতে জিতুভের বাবা খানিকটা সুস্থ হলে তিনি জিজ্ঞাসা করেন যে বাবা আসলে সমস্যাটা কি আমাকে বলো তো। ওনার বাবা বলেন তিনি একজন মধ্যবয়স্ক লোককে প্রায় সময় দেখেন, বিশেষ করে স্বপ্নেই তাকে দেখা যায়। সে লোকটার ঝাঁকড়া চুল, দেখতে অনেকটা দরবেশের মতো, স্বপ্নে এসে শুধু তাকে ভয় দেখায়, আর রাতে ঘরে কোনো কারণে একা থাকলে সেই লোকটার মতো অবিকল একটা অবয়ব তার সামনে আসে। এমন হয়েছে খাটের পাশে দাঁড়িয়ে সে হাসতে থাকে, আর এরকম হলেই তার মাথা ঠিকভাবে কাজ করে না, কখনো কখনো প্রচন্ড মাথা ঘোরায়, নাহলে শরীর ব্যথা করে বা মাথা ব্যথা করে, আর তো এমনও হয় ঘুমের মাঝেই শরীরটা ছটফট করে, শ্বাস নিতে তার কষ্ট হয়। জিতু ভাইয়ের কথাটা শুনে একটু অবাক লাগে, তিনি বলেন আচ্ছা বাবা যে লোকটা তোমার সামনে আসে বা একদিন স্বপ্ন দেখো তার পরনে কি ধরনের পোশাক, দেখতে কেমন একটু বলতে পারবা? আগে কখনো তুমি তাকে দেখছো নাকি, একটু বলবা আমাকে? উত্তরে তার বাবা বলেন, ওভাবে তো পূজা জানালে বাবা, তবে তার হাতে বেশ কয়েকটা আংটি পরা আর কাঁধে একটা গামছা আছে, তার চেহারাটা কেমন ফুলা ফুলা, মনে হয় তাকে কেউ মারধর করছে এমন মনে হয়। এবার আর জিতু ভাই স্থির থাকতে পারেন না, তিনি আতঙ্কে চমকে যান। তিনি আর কাউকে বাসায় কিছু বলেন না, তার বাবাকে বুঝ দেন, বলেন ঠিক আছে বাবা তুমি ঘুমাও, দেখি সকালে মাদ্রাসা যাবো, মসজিদ থেকে পড়া পানি নিয়ে আসবো, হয়তো খারাপ কিছু দেখছো এই জন্য হয়তো তোমার ভয় লাগতেছে। পরের দিন জিতু ভাই মাদ্রাসায় যান, সেই মুহূর্তে তার একজন ওস্তাদ সেখানে ছিলেন, ওনার সাথে কুশল বিনিময় করে জিতু ভাই শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু শেয়ার করেন, বিশেষ করে সেই বক্কর মিয়ার মারা যাওয়ার পর থেকে যে সমস্যাগুলো হচ্ছে সেটা তিনি বলেন, এমনকি সেটার প্রভাব যে তার বাবার সাথেও হচ্ছে তাও তিনি খুলে বলেন। ওস্তাদ সব শুনে শুনে বলছে যে বক্কর মিয়ার সাথে ঘটনাগুলো যে আপনার সাথে তোমার সাথে ঘটছে এটা তুমি কিভাবে শুরু হইলা, অন্য কিছু তো হতে পারে। তবুও জিতু ভাই বলেন, দেখেন হুজুর আপনার সাথে তো জিন্দের আনাগোনা আছে, খবর নিয়ে দেখেন না। হুজুর বিকেলের পর জিতু ভাইকে আসতে বলেন, ওনারা একসাথে মাগরিবের নামাজ পড়ে তারপর হুজুর বসেন তার ঘরে। জিতু ভাইয়ের মাধ্যমে তিনি সবকিছু জানতে পারেন এবং জানার পর নাম ঠিকানা সব নিয়ে জিন্দের সাথে নাকি যোগাযোগ করেন। হুজুর তখন দু একদিন সময় নেয়, তারপর জিতু ভাইকে তিনি ডাকেন, ডাকার পর বলেন যে হ্যাঁ সমস্যাটা সেখান থেকেই ঘটেছে, তুমি যার নাম বললা সে বক্কর মিয়া সে তো আধ্যাত্মিক ধরনের লোক ছিল, যেন তেন মানুষ না, সে সম্ভবত কুফরিকানা বেশি করত, খারাপ দিন পারত, সে জিনদের মাধ্যমে সব কুফরি কালাম করত, আর সেই লোকটা ওর সাথে যে জিনগুলো ছিল তাদের বড় ক্ষতি হয়ে গেছে তার এই মৃত্যুর পর, সে সুইসাইড করুক বা যেটাই করুক সেই খারাপ জিনগুলাই তোমাকে এরকম ভয় দেখায় এবং তোমার বাবাকে এরকম ভয় দেখায়। জানি না এটা সমাধান করতে পারবো কিনা, কারণ তাদেরকে অনেকবার সামনে আনার চেষ্টা করলাম, তারা আসতে চায় না, আসবেও না, কিভাবে কি করব তা বলতে পারব না। শুধু বলেন, সেই হুজুর, যে তোমার মারধর কথা তখন ঠিক হয়নি, হয়তো তুমি রাগের বসে করে ফেলছো, তবে মুরব্বী লোক ছিল, না মানলেও পারতা। দিদু ভাই তারপর সবগুলো কথা শুনে এবং শুনবার পর তিনি হুজুরকে বলেন যে কোনো আমল আছে কিনা, হুজুর তাকে আমল দেয়। দিদু ভাই তারপর সেখান থেকে এসে পড়েন, তিনি তার বাবাকে আমল করতে বলেন এবং তিনি আমল করেন, কিন্তু বাসায় থাকে কাউকে কিছু জানান না তিনি। তিনি দেখেন যতদিন আমল করে থাকছেন ততদিন ঠিক থাকেন, কিন্তু আমল বন্ধ হলেই তার সমস্যাটা বেড়ে যেত। এখনো তিনি সেই সমস্যায় পড়েন এবং সেই সমস্যা থেকে তিনি আর মুক্তি পাননি। তার বাবার এখন অনেক বয়স হয়ে গিয়েছে, তিনি যে সম্পূর্ণ সুস্থ হয়েছেন তা কিন্তু না, তবে তার বাবার সমস্যাটা আগের থেকে অনেক কমেছে। জিতু ভাই বলেন, জানে না তিনি কবে কিভাবে এটা থেকে মুক্তি পাবেন, এবং এই সমস্যার কারণে তিনি বিয়ে শাদিও করতে পারেননি। কারণ তার কথা একটাই, আমি যদি এখন অন্য কিনে সংসার করি, যদি তার স্ত্রীর উপরে প্রভাব পড়ে। এটাই ছিল জিতু ভাইয়ের ঘটনা, যেটা এখনো তার সাথে ঘটে চলেছে। সামনে যদি ওনার কোনো ঘটনা পাই অবশ্যই শেয়ার করব। শ্রোতা বন্ধুরা, আমি সামিন আনসারি আজকে আপনাদের মাঝে হাজির হয়েছিলাম এই ঘটনাটি নিয়ে। কেমন লেগেছে যে ঘটনাটা অবশ্যই জানাবেন। আজ আসছি, আসসালামু আলাইকুম।
আমাদের কাছে আপনার ঘটনা পাঠাতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেসটি নোট ডাউন করুন, দ্যাট ইজ PHOUTIGOTA bhautikkatha@gmail.com। আপনারা চাইলে আপনার ঘটনাটি লিখে অথবা আমাদেরকে রেকর্ড করে পাঠাতে পারেন। যদি লিখে পাঠান তাহলে অবশ্যই অবশ্যই আপনার ঠিকানা এবং আপনার ফেসবুকের অ্যাড্রেস দিতে ভুলবেন না। আর যদি ভয়েস মেল পাঠান তাহলে অবশ্যই অবশ্যই ব্যাকগ্রাউন্ড নয়েজ দেখে ভয়েস মেলটি আমাদেরকে পাঠিয়ে দেবেন সরাসরি আমাদের ইমেল অ্যাড্রেসে। আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজ, আমাদের টুইটার পেজ, আমাদের ইনস্টাগ্রামও জয়েন করতে পারেন। সাথে সাথে আমাদের চ্যানেলের আরেকটি অন্যধার ইসলামের কথাতে আপনারা যোগদান করতে পারেন। সেখানে পেয়ে যাবেন নানা ধরনের ইসলামিক ভিডিওস, যেগুলো আপনাদেরকে জানান দিবে আমাদের নবীদের আমল থেকে শুরু করে ইসলামের ইতিহাস। তাছাড়া কোনো কোয়েরিজ, কোনো প্রশ্ন থাকলে আপনারা সরাসরি আমাদের ফেসবুক পেজের চ্যানেলে মেসেজ করলেই আমাদের মডারেটর আপনাদের সাথে যোগাযোগ করবে। আর যদি চিন্তা করছেন ঘটনা পাঠাবেন কিন্তু পাঠাতে পারছেন না, তাহলে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট একটি ছোট্ট মেসেজ দিলেই আমাদের মডারেটর থেকে কেউ না কেউ আপনার সাথে যোগাযোগ করে আপনার কাছ থেকে ঘটনাটি নিয়ে নেবে। ভৌতিকতার সাথে থাকবার জন্য আপনাদের সকলকে জানাই ধন্যবাদ। লিসনার্স, এখন আমি আপনাদের সবাইকে শোনাব একটা ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। আসলে ভয়ঙ্কর বলবো না, আমি বলবো যে কিছু ভৌতিক, কিছু অশরীরী, কিছু ডিফারেন্ট অভিজ্ঞতার কথা আমি শোনাব। যিনি আমাদেরকে ঘটনাটি পাঠিয়েছেন তার নাম আন্নি, তিনি আমেরিকায় বসবাসকারী, এবং তিনি আসলে যেভাবে ঘটনাটা পাঠিয়েছেন আমার কাছে মনে হয়েছে যে জিনিসটা আমি যদি শেয়ার করি তাহলে আপনাদের ভালো লাগবে, আর আমি যেহেতু কিছু পার্সোনাল ডিটেলস আপনাদের সামনে এক্সপোজ করছি না, তাতে কি হবে তিনি ফার্দার আমাকে আরো কিছু ঘটনা পাঠাবেন যেটা তিনি আমাকে মেইলে লিখেছেন। সুতরাং আমি তার ভাষায় বলছি না, আমি আমার নিজের ভাষায় বলছি। তো আশা করছি আনি আপনি আমাদেরকে শুনছেন আজকের এপিসোডে, এবং আপনার ঘটনাটি আমরা সবার কাছে শেয়ার করছি এই মুহূর্তে। ধন্যবাদ আমাদের সামির আনসারি ভাইকে তার ঘটনার জন্য। তো আমি আপনার ঘটনা শুরু করছি এখন, যে ঘটনাটা প্রাইভেসি রিজনে আপনার নামটা আননি বলা হলো। তিনি আমাদেরকে যেভাবে ঘটনা পাঠিয়েছেন সেভাবে তিনি বলেছেন তিনি বাংলাদেশে জন্মগ্রহণকারী, বাট যখন ওনার বয়স 6 মাস তখন তিনি US চলে যান, এবং তিনি বিয়ে করেছেন একজন বাংলাদেশি ছেলেকে। তো কিছু বাংলা তিনি শিখেছেন যেটার কারণে তিনি লিখতে পেরেছেন আমাদেরকে। আমরা বুঝেছি আপনার কথাগুলো, তাই আমরা চাচ্ছি যে সেটা আমরা আমাদের লিসনারদেরকে জানাই। তিনি আমেরিকায় বড় হন এবং তিনি বর্তমানে ম্যারিড এবং একজন স্টুডেন্ট। তার লাইফে অনেক এক্সপিরিয়েন্স আছে এবং তিনি তার এক্সপিরিয়েন্সের কথাই কিছু কথা আজ আমাদের সাথে শেয়ার করেছেন, তিনি আস্তে আস্তে শেয়ার করবেন। একটা স্মল ইনসিডেন্ট তার লাইফের, কিন্তু তিনি বলেছেন এটা অতটা স্কেয়ারি না, কিন্তু তার জীবনে এটা ভয়ের অনেকটা কারণ বলতে পারেন। যেগুলো নিয়ে তিনি আস্তে আস্তে ধীরে ধীরে ভয়ের কারণগুলো আমাদেরকে জানাবেন। এটা একটা ইন্ট্রো। তিনি তার হাজবেন্ডের সাথে আসলে প্রথমে তাদের কথাবার্তা হয়েছে ফেসবুকের মাধ্যমে, যেহেতু হাজবেন্ড তার হাজবেন্ড ছিল বাংলাদেশের ছেলে, এবং তারা কিছুদিন অনলাইনে চ্যাটিং করার পরে তারা খুব বেশি ভালো ফ্রেন্ড হয়ে যায় এবং হঠাৎ করে আমেরিকাতেই তার একটা বিয়ে ঠিক হয়ে যায়। বাট তিনি অনেক শাই ছিলেন, একটু ইন্ট্রোভার্টেড ছিলেন, তাই তার প্যারেন্টসকে তিনি বলতে পারছিলেন না যে তিনি একজন বাংলাদেশি ছেলেকে পছন্দ করেন, বাংলাদেশে থাকে, তিনি বুঝতে পারছিলেন না কি করবে। তো একদিন কলেজের জন্য বের হয়ে তিনি বাংলাদেশে চলে যান, অনেকটা পালিয়ে ওয়ান ওয়ে টিকিট নিয়ে বাংলাদেশে চলে যায়। তিনি ভয় পেয়েছিলেন, তিনি অল্প বয়স্ক থাকার কারণে বুঝতে পারছিলেন না কোনটা সঠিক, কোনটা ভুল, কোনটা সঠিক সেটা বুঝতে পারছিলেন না। আর তিনি আমেরিকাতে বড় হয়েছেন, ইউএসএ বড় হয়েছেন, কিন্তু পড়েছেন কিন্তু সেই ইসলামিক একটা স্কুলে, অনেক ডিসিপ্লিন লাইফ ছিল। তো এটা একটু এই সিচুয়েশন তার জন্য একটা আনএক্সপেক্টেড ছিল। তো তিনি তার হাজবেন্ডকে বেস্ট ফ্রেন্ড মনে করতেন এবং কখনো রিয়েল লাইফে মিট না করলেও, তারা তো আসলে লং ডিস্টেন্স রিলেশনশিপ ছিল, রিয়েল লাইফে মিট না করলেও কথা বলতে তার ভালো লাগত। তাদের বিয়ে হয়ে যায়, তো অ্যাজ ইউজুয়াল তাদের ফ্যামিলি থেকে, মানে তার মেয়ের ফ্যামিলি থেকে, মানে আপুর ফ্যামিলি থেকে আসলে তাকে মেনে নেয় না। তো হাজবেন্ডের ফ্যামিলি থেকে তাকে রাইট অ্যাওয়ে অ্যাকসেপ্ট করে নেয়। তো ঢাকা থেকে তাদের তাকে নিয়ে যাওয়া হয়, তাকে নিয়ে যায় তাদের গ্রামের বাড়িতে। তো গ্রামের বাড়িতে একটু একদম একটু গ্রাম টাইপের জায়গায়। তো তখনই তিনি জীবনে প্রথমবার অ্যাকচুয়াল ভিলেজ বা অ্যাকচুয়াল গ্রামটা তিনি দেখেন। তো তার শ্বশুর বাড়িটা তার লাইক বাংলোর মতো আর কি, সামনে অনেকখানি গার্ডেনের মতো জায়গা, খালি জায়গা, অনেক গাছগাছালি দিয়ে ভরা চারিপাশ। এরপরে বাড়িটা, বাসার রাইট সাইডে পীরের খানকা বলে একটা জায়গা আছে, এটা ওদের বিশ্বাস ছিল এবং বিশ্বাসটা একটু অন্যরকম ছিল, কারণ যেহেতু তিনি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন এবং পড়েছেন একটি ইসলামিক স্কুলে, তাদের শ্বশুর বাড়ির সেক্টরটাতে মুসলিমদের মতো নর্মাল চিন্তা ভাবনা চলত না। তো তিনি থাকতেন উপরে, তো যেহেতু তিনি যে জায়গায় থাকতেন সেটাকে আরেকটা উপর একটা ফ্লোর ছিল, তিনি উপরে সবসময় তার রুম থেকে একটা ফুটস্টেপ শুনতেন। তো একদিন তিনি দেখেন সেই ফুটস্টেপ শোনার পর ওই জায়গাটাতে একটা গ্লোয়িং ফিগার, মানে একটা 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 ফিগার বা একটা মানুষের মতো নেয়, উজ্জ্বল অবস্থায়, অনেক লম্বা এবং বেশ লম্বা লাগছিল। ওই ব্যক্তিটা বা ওই অবয়বটা বা ওই মানুষটা, যেটাই বলেন, একটা হোয়াইট জুব্বা পরেছিল, মাথায় পাগড়ি। তিনি ভয় পেয়ে যায়, তিনি ভাবছিলেন এটা হয়তো একদিক দিয়ে ভালো, যেহেতু তাদের শ্বশুর বাড়ির লোকজনরা আসলে অনেস্টলি নামাজ পড়ে না, হয়তো এই এনটিটিতে আসার পর তাদের নামাজ পড়তে হবে বা পড়লে তো ভালোই হয়। তো ওই এনটিটিটা প্রতিদিন মিডনাইট আসত এবং তাদের ওই শ্বশুর বাড়িতে তাহাজ্জুদ পড়ত। তার একটা সময় একটা পয়েন্ট আর ভাল লাগত না, কারণ আসলে ওই এনটিটিটা কাউকে ক্ষতি করছিল না, নামাজই তো পড়ছিল। আর এটা খারাপও তো দেখায়, মানে খারাপও তো খারাপ লাগে না, কারণ একটা বেনামাজি বাসায় কেউ নামাজ পড়ে না, যেখানে সেখানে সে নামাজ পড়ছে, তো খারাপ কি। তো তার বিয়ের পাঁচ মাস পর তিনি তার প্যারেন্টসের কাছে, তার বাবা মার কাছে ইউএসএ ব্যাক করে। এতদিনে সবাই একটু মেনে নিয়েছিল তাদের বাড়ির বিয়েটা, মানে পাঁচ মাস হওয়ার পরে তার ফ্যামিলির থেকে, আসলে বিয়ে হয়ে গেছে যেহেতু কিছু করার নাই, তাদের ফ্যামিলি থেকে সবাই মেনে নিয়েছে লাস্ট মোমেন্টে তার বিয়েটা, আস্তে আস্তে মেনে নিচ্ছিল। তিনি তার আবার পড়াশোনার জায়গায় ফেরত যায় এবং একটা সেমিস্টার ব্রেক হওয়ার পরে তিনি আবারও বাংলাদেশে ফেরত যান। তো ওইবারের ভিজিটটা তার জন্য একটু ডিফারেন্ট, একটু টেরিফাইং ছিল, একটু ট্রমাটিক ছিল। তিনি যাবার কয়েকদিনের মধ্যেই রমজান শুরু হয়, ওই জায়গায় তিনি যান তার গ্রামের বাড়ি, সেই ভিলেজে তার শ্বশুর বাড়িটায়, এবং সবার জন্য তিনি গিফট নিয়ে গেছিলেন পরের বার যখন গেছেন। খুব আশ্চর্যজনকভাবে সবাই গিফট একসেপ্ট করলেও পরিবারের একজন মেম্বার সেই গিফটটা একসেপ্ট করেনি, সে বলল রেখে দেন। তো রোজার তখন ফার্স্ট উইক চলে, তিনি কেন জানি ওই রাতে কিছুতেই ঘুমাতে পারছিলেন না, মানে আপু কিছুতেই ঘুমাতে পারছিলেন না। যতবার তার চোখ তিনি বন্ধ করছিলেন ততবার তার সামনে ডিফারেন্ট ডিফারেন্ট ইমেজেস তিনি দেখছিলেন, তিনি দেখছিলেন তার শ্বশুর বাড়ির যে মেম্বারটার ফেস, তিনি মেম্বারটা যেটা তার গিফট, যিনি তার গিফট একসেপ্ট করেননি, তার ফেসটা বারবার তার চেহারা মানে তার চোখের সামনে আসছে। তিনি যতবারই চোখ বন্ধ করছিলেন কেমন একটা ফ্ল্যাশের মতো দেখছিলেন যিনি আসলে গিফট একসেপ্ট করার নিয়ে, সে স্ট্রাগল করছিল শেষ নিঃশ্বাস নিতে, তার ব্রেথ করতে কষ্ট হচ্ছিল। আবার তিনি দেখছিলেন, চোখ বন্ধ করে দেখছিলেন, তিনি হাসছে এবং সেটা একটা শয়তানি হাসি টাইপের। তিনি বারবার চমকে উঠছিলেন। তো তার হাজবেন্ড তাকে জিজ্ঞেস করে, কি হয়েছে, তোমার কোনো প্রবলেম হচ্ছে? তার হাজবেন্ড জানে তিনি প্যারানর্মাল জিনিস নিয়ে বেশ সেন্স করতে পারেন। তিনি বললেন তার অনেক কমফোর্টেবল লাগছিল ওই মুহূর্তে, তার খালি মনে হচ্ছিল জানালার ওই পাশটাতে কেউ দাঁড়িয়ে আছে, এবং তিনি যে স্বপ্ন দেখছিলেন, খারাপ স্বপ্ন দেখছিলেন, সেরকম খারাপ স্বপ্নটার মধ্যে একটা ভিশন তিনি দেখতে পাচ্ছেন বারবার। তার হাজবেন্ড বলে, একটা কাজ করো, দোয়া পড়ো, এটা খুবই স্বাভাবিক, এটা হতেই পারে, তো কিছুক্ষণ পর সেহরির টাইম চলে আসে, তুমি একটু রেস্ট নাও, আমি তোমার সেহরিটা রেডি করি। তো তারা সেহরিতে ওঠে। তো বাথরুমটা ছিল বাড়ির বাইরে, বাসাটা টিনের এবং চারি উডেন ফ্লোর আর কি, উপরের ফ্লোর নিচের ফ্লোরগুলো উডেন আর কি, উপরের ফ্লোরগুলো পুরো ফুলি উডেন ছিল। তো বাড়িটা অনেক পুরাতন হয়ে যাওয়া, তার কিছু কিছু জায়গায় খুলে খুলে পড়ছিল। তো তারা যখন বাড়ির ব্যাকের ব্যালকনিতে যায়, দেখেন উপর থেকে কিছু পড়ছে, এটা বলা যায় অনেকটা ইউরিন এবং স্টুলের স্টুল, অথবা আপনারা বলেন যে পায়খানা বা প্রস্রাব, ওটা টিপ টিপ করে ফ্লোরের ফ্লোর বোর্ডের উপর থেকে ভেতর থেকে নিচে পড়ছিল। তারা উপরে যে দেখে, যেই মানে উপর থেকে নিচে পড়ছিল আর কি, তার উপরে যে দেখে, এটা তো হওয়ার কথা না, এই লিকেজটা তো হওয়ার কথা না, তার উপরে যে দেখে যে ফ্যামিলি মেম্বারটা উপরে থাকত, সে ফাঁসিতে ঝুলছে এবং বাসার উপরের পেছনের বারান্দায়, ওই নিচ থেকে উপরে বারান্দা থেকে কাঠ থেকে ওই ব্যালকনি দিয়ে নিচ থেকে টপটপ করে পড়ছিল, ফাঁসিতে ঝুলছিল সেই ব্যক্তিটা যিনি তার গিফট একসেপ্ট করেনি, এটা হচ্ছে সেই ব্যক্তি। এই ইনসিডেন্টের এক সপ্তাহ পর তিনি আসলে এতটাই ট্রমাটাইজ হয়ে যায় যে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। তার একটা আঙ্কেলের বাসায় তাকে এক সপ্তাহের জন্য রাখা হয়। সবাই তো তাদের বিয়েটা আসলে ঠিক মতো একসেপ্ট করে নাই, কিন্তু এই আঙ্কেলটা লাস্ট অনেক সাপোর্ট করেছিল তাকে। তো তার প্রতি রাতেই ঈশার, তিনি প্রতি রাতে ঈশার নামাজ পড়তেন, কোরআন শরীফ তিলাওয়াত করতেন, তার শুতে শুতে রাত ১২টা বেজে যেত। তিনি তার মামির রুমে ফ্লোরে একটা ম্যাট্রেসে শুতেন ব্যালকনির পাশে, ব্যালকনির ডোরটা ঠিক তার পাশে। তিনি ঘুমাবার জন্য প্রায় সময় ইউটিউব থেকে কিছু মানে কোরআনের রিসিটেশন অথবা কোরআন তিলাওয়াত শুনতেন, যেটা কোরআন ঘুমে ঘুমানোর জন্য মাঝে মধ্যে একটু রিল্যাক্সিং টাইপের কোরআন রিসাইটেশন শুনতেন তিনি। তিনি রাতের বেলা ওইটা প্লে করে চোখটা বন্ধ করে ঘুমাতেন, কিন্তু ঘুম ভেঙে যেত। কয়েকবার তার ঘুম ভেঙেছে ব্যালকনির গ্লাস ডোরে নকিং মানে নক নক করার শব্দে, ব্যালকনির যে গ্লাস ডোরটা ছিল সেটা নক নকের শব্দে। তার মনে হতো ব্যালকনির থেকে কেউ দাঁড়িয়ে আছে, এবং ওইখান ব্যালকনির বাইরে থেকে অথবা বারান্দা থেকে তাকে তার নামে কেউ ডাকছে। এরকম কয়েকবার হবার পর তিনি তার আঙ্কেল এবং আন্টিকে বিষয়টার ব্যাপারে অবহিত করে যে তার ভয় লাগছে, ওই যাকে থাকতে কষ্ট হচ্ছে। তার আঙ্কেলরা বলল যে যেহেতু একটা ট্রমার মধ্যে দিয়ে গেছে, সেই বাড়িতে একটা সুইসাইড হয়েছে, সেটা একটা ট্রমার মধ্যে দিয়ে গেছে, তুমি হ্যালুসিনেট করতে পারো, তোমার একটা হ্যালুসিনেশন হচ্ছে। তো উনি চিন্তা করেন যে হয়তো ওনারা রাইট, এটা হতেই পারে, কারণ ওই মুহূর্তে তিনি ট্রমাটাইজ ছিলেন। কিন্তু প্রতি রাতে এটা কন্টিনিউ হওয়া শুরু করল। আস্তে আস্তে তিনি ওই যে ভিডিওটা তিনি প্লে করতেন ইউটিউব থেকে, সেটা আরো লাউডলি প্লে করতেন, কোরআন শরীফ যে কোরআন শরীফের তিলাওয়াতটা, এবং কানের মধ্যে ইয়ারফোনও দিতেন এবং নিজেও জিকির করতেন আনটিল ফজর, মানে ফজর পর্যন্ত সে একটু জিকির করত। তারপর সেহরি খেয়ে তিনি নামাজ পড়ে ঘুমাতেন, তখনও রমজান চলছিল। তো আল্লাহ তাআলা তাকে প্রোটেক্ট করেছে সব খারাপ দিক থেকে, কিন্তু চলমানে এই প্রবলেমটা তার হচ্ছিল। ব্যালকনির দরজার বাইরে পর্যন্তই তারকে মনে হতো তাকে কেউ ডাকছে, তার কাছে কেউ এসছে, প্রতি মুহূর্তে তাকে ডাকত যখনই তিনি চোখ বন্ধ করতেন। একটু অন্য মনস্ক হয়ে চোখ বন্ধ করার সাথে সাথেই তার মনে হতো ওই বারান্দা থেকে তাকে কেউ ডাকছে, কেউ তাকে কেউ দেখছে। হঠাৎ একদিন তিনি দেখেন যে এসির ভেতর থেকে একটা সাপ বের হচ্ছে। তিনি খুব অবাক হয়ে যান, সবাইকে তিনি বিষয়টা জানান। আসলে এতটাই ট্রমার মধ্যে ছিলেন যে ওই সুইসাইড হতে ওই ফাঁসি লাশটা ফাঁসিতে ঝুলছে এটা দেখার পর থেকে তার এতই খারাপ অবস্থা ছিল যে এখন এইটা দেখার পর সবাই বলল যে না, আমার তার মেন্টাল প্রবলেম দেখা দিচ্ছে। তিনি বুঝতে পারছিলেন যে এটা হয়তো ঠিক হয়ে যাবে, এটা মেন্টাল প্রবলেম না। কিছু বছর পরে তিনি আসলে পরে জানতে পারলেন যে ইউটিউবে তিনি যে ভিডিওটা দেখছিলেন ওই ভিডিওটাতেই নাকি ব্ল্যাক ম্যাজিক ছিল। এটা পরে তিনি জানতে পারেন, যেহেতু তিনি আমাকে এখনো ডিটেলস অনেক কিছুই জানাননি, তাই আমরা জানতে চাইব যে তিনি তার ব্যাপারটা, তার ডিটেলস ব্যাপারটা, যেহেতু তিনি ইউটিউবে যে ভিডিওটা সবসময় ছাড়তেন কোরআন রেসিটেশনের, সেটার সাথে ব্ল্যাক ম্যাজিকের সম্পর্ক কি সেটাও আমরা জানতে চাইব। এবং যেহেতু এই ইনসিডেন্ট একটা লং স্টোরি আছে, আমরা সেটাও জানতে চাইব যে হয়তো তিনি আমাকে বলেছেন যে ইমেইলে বলেছেন যে তিনি অনেক কিছু এড়িয়ে গেছেন, তারপর আমরা জানতে চাইব যে যদি আমরা যেহেতু আপনার ঘটনাটা শেয়ার করে ফেলেছি, আপনি আমাদেরকে বলবেন আপনার ফার্দার কি কি ঘটনা ঘটেছে, কারণ এই ধরনের ঘটনাগুলোই তো আমরা সবাই জানতে চাই এবং সবাই মুখিয়ে থাকি। তো আমি আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার স্টোরির জন্য। আমরা চাইব আপনার কাছ থেকে ফার্দার আরও কিছু ডিটেলস জানার জন্য। আমরা চলে যাচ্ছি আরেকটা ঘটনায়। যিনি আমাদেরকে ঘটনাটি পাঠিয়েছেন তার নাম নাজমুল, তিনি ক্যানাডা থেকে আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন। তিনি যেভাবে ঘটনাটা পাঠিয়েছেন আমরা তিনি যেভাবে পাঠিয়েছেন সেভাবে বলার চেষ্টা করছি। আমাদের চেনা জানা আলোকিত শহরের সাথেই অনেক অন্ধকার জগৎ জড়িত, যা কিনা অনেকটা রহস্যময়, সংজ্ঞাহীন আর সম্পূর্ণ কর্মকাণ্ডে ভরা, অসম্পূর্ণ কর্মকাণ্ডে ভরা, এক কথায় যা হচ্ছে অস্বাভাবিক দুনিয়া। এই পর্যন্ত পরেই এখনই অনেক মানুষ বলতে শুরু করেছেন, অথবা শুনে বলতে পারেন যে ফানি রাবিশ, কিন্তু তবুও একটা ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করি। ছোটবেলাটা আমার কেটেছে অনেক ভেতরের একটা গ্রামে, যেখানে এসব সংজ্ঞাহীন ঘটনা দেখতে দেখতে আমি অনেক বড় হয়েছি। তারপর একদিন এসে পড়লাম দুনিয়ার অন্য একটা প্রান্তে, আধুনিক দেশ বলা চলে। স্বস্তির একটা নিঃশ্বাস ফেললাম, ভেবেছিলাম বাংলাদেশের অনেক কিছু এখানে আর দেখার লাগবে না, কিন্তু টরন্টোর মতো অতি আধুনিক একটা শহরে আমার থাকতে ইচ্ছে হল না। গ্রামে বড় হওয়া ছেলে আমি, তাই ছিমছাম শান্ত একটা শহরে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হই। এই শহরের নাম সু সেইন্ট মেরি। অনেক পুরনো একটা শহর, মানুষজন অনেক কম। বলা চলে সন্ধ্যা হবার পরেই সারা শহর ঘুমিয়ে যায় রাত আটটার আগেই। এখানে ভার্সিটির ডরমিটরি ছেড়ে যখন বাসা নিতে গেলাম, প্রথমে এখানকার এক ভাই বলে দিল ঠিক মতো জেনে শুনে যেন বাসা নেই, স্পেশালি ওই বাসায় কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি আছে কিনা তা যেন আমি অবশ্যই যাচাই বাছাই করে নিই। এটা তো আমার অবাক করার মতো, ভীষণ অবাক হয়েছিলাম। ওনার বলার পর আমি খেয়াল করলাম প্রায় প্রতিটা বাসা সেল বা রেন্ট করার ব্যানারে লেখা থাকত নো প্যারানর্মাল অ্যাক্টিভিটি। পরে জানলাম অনেক পুরানো এই শহরের পুরানো বাসাগুলোতে এটা খুব একটা কমন সমস্যা। আমি কখনো চিন্তা করি নাই কানাডায় এসে যে আমি এই জিনিস ফেস করব, আমাকে করতে হবে। প্রথম যে বাসাটাতে উঠেছিলাম একটা রুম নিয়ে, সেখানে কোনো সমস্যা আমি ফেস করিনি। স্টাডি শেষে উঠে গেলাম একটা অ্যাপার্টমেন্টে। আসলে আমার মেইন সমস্যাটা শুরু হয় এখান থেকেই। আমি রাতে দুপুরে ছাদে আওয়াজ শুনতে পেতাম, আওয়াজটা খুব লিমিটেড হতো, করিডোরে বা ছাদে কেউ পাত্তা দেয় নেই। আমি তো আরো না, মনে মনে বললাম এই কানাডায় আসছি অ্যাবনর্মাল কোনো কিছু দেখার জন্য তো না, সো দেখব না, কেউ দেখিয়ে দিলেও স্বীকার করব না, একগাল হেসে বলবো লল। কিন্তু গত কয়েকটা মাস এই শব্দ অতিরিক্ত বেড়ে গেলে আর চুপ থাকা আমার পক্ষে সম্ভব হল না, কারণ সারাটা দিন কাজ করে আসার পর এভাবে শব্দ হতে থাকলে আমার শান্তির ঘুমটা আর হয় না। সবাই মিলে মিটিং করা হল লবির সিঁড়ির ল্যান্ডিংয়ে। এই শব্দের কারণটা কি? অফকোর্স এটা কোনো স্কোয়াল বা ইঁদুর, এটা হতে পারে, এবং সবাই একমত হয়। আমার মনে যে প্রশ্নগুলো জাগলো যে স্কোয়াল অথবা ইঁদুর হলে, স্কোয়াল হতে যে কাঠ বিড়ালি বা ইঁদুর হলে ওরা প্রতিদিন না আসে, সপ্তাহে একদিন দুদিন আমাদের ছাদে আসে সাপ্তাহিক পিকনিক করার জন্য, এরকম শব্দ শোনা যেত সপ্তাহে এক কিংবা দুবার, অন্যদিন পিন পড়ার শব্দ তো হতো না। কিন্তু সেটা না বলে পরামর্শ দিলাম অ্যানিমেল কন্ট্রোল টিম ডাকতে। পরদিন ওরা আসলো, সব দেখল, দেখে বলল কোন রকম ইঁদুর জাতীয় প্রাণীর আসা যাওয়ার প্রমাণ নাই, আর রেকুন আসার কোনো উপায় নেই, কারণ ছাদে যাবার কোনো ডাইরেক্ট উপায় নেই। নিচ তলা থেকে 30 ফিট নিচ থেকে সাথে আনা ল্যাডার বেয়ে উঠতে হয় মানুষকে। কোনো দানাওয়ালা রেকুন থাকলেও ওটা আলাদা হিসাব। পরের সপ্তাহে আবার শব্দ, আবারও মেইনটেনেন্স কর্মী ডাকে এনে ছাদের বরফ সরিয়ে পাইপগুলো সার্ভিসিং করা হল, যাতে বরফ জমাট বেঁধে বা গলতে শুরু করে এর কোন রকম শব্দ না হয়। পরের সপ্তাহে আরো বেশি, এবার অতিরিক্ত বেশি শব্দ, এতটাই যে থাকতে না পারে আমরা ধর্মীয় উপায় চেষ্টা করলাম এই শব্দ কমানো যায় কিনা। হল না, বরং মনে হল আমার মাথার উপর সিলিং এ এসে ওটা আরো বেশি দাপাদাপি শুরু করল। পরদিন আবার সবাই একসাথে হয়ে এই শব্দের কারণ বিশ্লেষণ করতে লাগলাম। আবার সবাই বলল কোন নিশাচর প্রাণী হতে পারে, পাখি হতে পারে। আমরা সবাই খুশি হয়ে গেলাম এই কারণটা পেয়ে, কারণ আমরা সবাই কারণ খুঁজছিলাম, সলিউশন না। কিন্তু এই মাতবর ওই সময় উঠে বলল, আওয়াজটা শুনে মনে হয় কেউ একজন যেন হেঁটে বেড়ায় সারা ছাদে। মাঝে মাঝে মনে হয় যেন শক্ত লাঠি দিয়ে সাইড রেলিং এ কেউ ভারী মারে। পাখিটা কিভাবে করবে? চরম নাখোশ হলাম আমরা সবাই ওর উপর, কারণ শব্দের ধরন যে পাখির কোনো কিছুর সাথেই মেলে না সেটা তো আমরা সবাই জানি। তুমি বেটা, এত প্রকাশ করার দরকার কি ছিল? এমনি তার মুখের উপর হেসে দিলাম আমরা, বললাম পাখি ছাড়া এটা সারা কিছুই হবে না। এমন সময় এক নতুন ভাড়াটিয়া আমাদের এই সলিউশন অত্যন্ত রিল্যাক্স হয়ে বোমা ফাটিয়ে দিয়ে একটা কথা বলল, তাহলে তো আমরা ওই বৃদ্ধকে গিয়ে বলতে পারি শব্দের কারণ, যে কিনা প্রতির তাই প্রায় রাত দুপুরে করিডোরে হাঁটাহাঁটি করে। আহারে বেচারা, রাত দুপুরে সমস্ত শব্দের যন্ত্রণায় ঠিকমতো ঘুমাতেও পারে না, খালি রাত জেগে হাঁটাহাঁটি করে এই লম্বা করিডোরে। আচ্ছা, উনি থাকেন কোন রুমে? আমরা একটু তব্দা মেরে গেলাম, উত্তর দিলাম না যে সেই বৃদ্ধ এখন আর এখানে থাকেন না। বৃদ্ধর নাম উইলসন বা জনসন কিছু একটা, তিনি একলা থাকতেন এক নম্বর অ্যাপার্টমেন্টে, কারোর সাথে মিশতেন না, প্রতিবেশী দেখলেই এড়িয়ে চলতেন। ওনার ঘুম আসত না রাতে, ছাদে গিয়ে রাত দুপুরে উনি হাঁটাহাঁটি করতেন, মাঝে মাঝে হাতের লাঠিটা দিয়ে দিক সেদিক বাড়ি মারতেন। এতে সবার ডিস্টার্ব হলে বাড়িওয়ালা ওনাকে নিষেধ করে দেন ছাদে না যাবার জন্য, এরপরেও তিনি যেতেন। এরপরে বাড়িওয়ালা একদিন ছাদে যাওয়ার পথটা পার্মানেন্টলি বন্ধ করে দেন। সেই বৃদ্ধ এরপর লম্বা করিডোর দিয়ে হাঁটতেন, কাউকে আসতে দেখলে তিনি তাড়াহুড়া করে করিডোরের অন্য প্রান্তে সরে যেতেন। কতবার করিডোরে ওঠার সময় শেষ মুহূর্ত ওনাকে সরে সরে যেতে দেখলাম, বৃদ্ধটার কেউ ছিল না। উনি মারা গেলেন কখন কেউ বলতে পারল না। লাশটা উদ্ধার হল 5 দিন পার হবার পর। এরপর থেকে ওই বৃদ্ধার ছায়া আমাদের করিডোরে প্রায় দেখা যায়। আমরা অনেকেই দেখেছি, কিন্তু দেখলেও কেউ স্বীকার করি না। কেউ যদি জিজ্ঞেস করেও বলে দিই লল। নতুন ভাড়াটে এসব কথা কিছুই জানত না, বেটাকে জানিয়ে রাখা দরকার ছিল, তাহলে আমাদের মতো বুঝে না বোঝার ভান অভিনয় করে যেতে পারত, আমাদের সবাইকে এত বড় অস্বস্তিকর অবস্থাতে ফেলত না। এই কানাডায় অনেক বড় আলাদা জায়গা নিয়ে অনেক বড় একটা আলাদা জনগোষ্ঠী বাস করে, আমি নাম বলবো না। আমাদের শহরেও তাদের অনেক বড় একটা আলাদা জায়গা আছে, যার বেশিরভাগই দুর্গম জঙ্গল। তাদের পুরনো কালের মানুষেরা এখনও অপদেবতার প্রার্থনা করে খোলা মাঠের মাঝখানে। এই কথা আমি অনেকবার শুনেছি। একদিন রাত 12টার পর আমি ও এলাকায় গিয়েছিলাম একটা ডেলিভারি নিয়ে। ফেরার পথে পথ হারিয়ে একটু ভিতরে চলে যাই, তখন একটা খোলা মাঠের মাঝখানে একটা অপার্থিব দৃশ্য দেখতে পাই। একদল মানুষ জড়ো হয়ে আছে একটা অগ্নিকুণ্ডের মাঝখানে, আর 3 জন মানুষ ছাগল বা শুকুর জাতীয় কিছু একটা জানোয়ারের পেটের মাঝখান থেকে নাড়ি ভরি বের করছে, যখন পানিটা তখনও বেঁচে ছিল এবং ছটফট করছিল। আরো ভালোভাবে বোঝার জন্য গাড়ির লাইটটা নিভিয়ে দিয়ে আমি মাঠের কাছে যাবার চেষ্টা করি, কিন্তু কাছে যেতে আমার মাথার এক সাইড এত অস্বস্তিকর ব্যথা ধরে যাচ্ছিল, প্রচন্ড ব্যথা ধরে বসে। হঠাৎ করেই সারা দুনিয়া আমার ঘুরতে লাগলো, প্রচন্ড বমি পেতে লাগলো। জ্ঞান হারাবার অবস্থা হবার আগেই আমি গাড়ি নিয়ে রাস্তায় চলে আসি। ওই এলাকা থেকে যত পেছনে ফেলে আসছিলাম আমার অসুস্থতাটা ততই কমে আসছিল। টরন্টো বা এমন বড় বড় শহরে মাঝে মাঝে এসব ঘটনাকে লল বলাটা অনেক সহজ, কিন্তু এই শহরের বাইরে রুরাল এলাকায় বা গ্রাম্য এলাকায় অবস্থা ভিন্ন, এবং কানাডার ম্যাপ দেখলে আপনি নিজেই বুঝবেন এই এলাকার সংখ্যা কত বেশি। দেয়ার আর মোর থিংস ইন হেভেন অ্যান্ড আর্থ, এক্সপিরিয়েন্স না করলে এই লাইনটার মর্ম কতখানি তা কখনো বোঝা সম্ভব না। ভাই আপনার ঘটনা, আমি আসলে আপনার ইনসিডেন্টটা খুবই এনজয় করেছি এবং আমার কাছে ভালো লেগেছে, থ্যাংক ইউ সো মাচ, কারণ আমি এই ধরনের জিনিসগুলো এইখানে ফেস করি। আমাদের এখানে রাত 8টা বাজে, মানে অনেক গভীর রাত। এবং নাইমুল হুদা ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার আমাদের সাথে ঘটনা শেয়ার করবার জন্য। আমি রিকোয়েস্ট করবো পার্সোনালি আপনাকে যে আপনি যদি চান চাইলে আমাদেরকে আরও ইনসিডেন্টের ঘটনা শেয়ার করতে পারেন যদি আপনি ইন্টারেস্ট ফিল করেন। আশা করছি আমাদের লিসনাররাও আপনার ঘটনা পছন্দ করেছে। এবং ইনফ্যাক্ট প্রথমে যে আন্নি আপু ঘটনাটা পাঠিয়েছেন তার ঘটনাটাও আসলে প্রশংসার যোগ্য, কারণ আসলে ঘটনাগুলো দুটাই খুবই সুন্দর এক্সেপশনাল। আমরা কিছু এক্সেপশনাল ঘটনা শুনতে চাই এবং কানাডার এইসব রুরাল এলাকার ঘটনাগুলো আমরা শুনতে চাই। আপনার কাছ থেকে রিকোয়েস্ট থাকবে যে আমরা আরও ঘটনা চাই আপনার কাছ থেকে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আমাদের পরবর্তী ঘটনা নিয়ে আসছে শাহিন সিকদার ভাই, তার কাছে একটা ঘটনা আছে, আমরা শুনবো তার কাছ থেকে ঘটনাটি। চলে যাব সরাসরি তার কাছে।
আসসালামু আলাইকুম, ভৌতিকতা সকলকে জানাই আমার সালাম ও ভালোবাসা। আমি শাহিন সিকদার। আমি আজকে কিশোরগঞ্জের চাঁদপুর নামক স্থানে রিমিয়াপুর একটি ঘটনা শেয়ার করব। রিমিয়াপুর ঘটনাটি আমাকে দিয়েছেন তারি ভাই নোবেল। নোবেলকে অসংখ্য ধন্যবাদ, নোবেল আমাকে এত সুন্দর একটি ঘটনা শেয়ার করার জন্য। নোবেল আমাকে যেভাবে বলেন, রিমিয়াপুর বয়স যখন ছিল 6-7 বছর, তখন রিমিয়াপু বাড়ির উঠোনে খেলা করছিল। তাদের বাড়ির উঠোনটা ছিল এমন, উঠোনের এক পাশে ঘর, মাঝখানে উঠোন, আরেক পাশে গাছ। তো খেলা করতে করতে রিমিয়াপু সন্ধ্যার একটু আগ মুহূর্তে সেই বাড়ির উঠোনের অপর পাশে, মানে যে পাশে গাছ রয়েছে সে পাশে একটি বেড়াল দেখেন। রিমিয়াপু ছোট ছিলেন আর বেড়ালটিও খুব ছোট ছিল এবং খুব সুন্দর ছিল। তো রিমিয়াপু কি করে, হাতে একটি ঢিল নেয়, ঢিল নিয়ে বেড়ালটিকে ছুঁড়ে মারে। বেড়ালটিকে ছুঁড়ে মারার পরে বেড়ালটি লাফ দিয়ে গাছের উপরে উঠে যায়। গাছের উপরে উঠে যাওয়ার পরে বেড়ালটি প্রায় অদৃশ্য হয়ে যায়, মানে বেড়ালটিকে আর দেখা যায় না পরবর্তীতে। তো রিমিয়াপু চলে যায়, রুমে চলে যায়। রিমিয়াপুর বাবা মা খাওয়া দাওয়া করার পরে তারা ঘুমায় পড়ে। তো রাত 12-1 হবে, গ্রামের রাত 12-1 মানে অনেক রাত। তখন রিমিয়াপুর মা একটি বিকট আকারের শব্দ পায় বাড়ির চিনের তীরের চালের উপরে। রিমিয়াপুর মা অবাক হয়ে যায় যে এত আওয়াজ কোথা থেকে আসলো। মানে তাদের বাসা অনুযায়ী আওয়াজটা ছিল এমন যে বড় একটা সিমেন্টের বস্তা যদি পড়ে যে এরকম একটা শব্দ হবে ঠিক তেমনটা আওয়াজ হয়। তো রিমিয়াপুর মা সাথে সাথে ঘর থেকে বের হয়। বের হওয়ার পরে মানে দেখার জন্য বের হয় যে কি হয়েছে, এত শব্দ কিসের, কি পড়লো উপরে। বের হওয়ার পরে দেখে কিছুই নেই। তারপর তিনি কি করেন, ঘরে যায়। ঘরে যাওয়ার পরে হারিকেন নেয়, হারিকেন নিয়ে আবার বের হয় যে দেখি হারিকেন দিয়ে কিছু দেখা যায় কিনা। ডানে বামে খুঁজে কিন্তু কিছুই দেখতে পায় না। কিন্তু তিনি যখন ঘরে আসবেন, মানে ঘরে আসার পথে দেখে তাদের যে চালের উপরে অদ্ভুত এক অবয়ব, মানে কালো জুব্বা পরহিত, চোখ দিয়ে আগুন জ্বলছে, আগুনের গোলার মতো লাল হয়ে গেছে চোখ। এই দৃশ্য দেখে রিমিয়াপুর মা দৌড় দিয়ে ঘরে ঢুকে যান। রিমিয়াপুর যে বাবা আছেন তাকে বলে যে আসো, এখানে একটা কি যেন দেখা যাচ্ছে, এটা আমি খুব ভয় পাইছি, মানে কি অদ্ভুত একটা জিনিস দেখা যাচ্ছে। তো রিমিয়াপুর মা তার বাবাকে বলে, বাবাকে বলার পরে যেমন বের হয়ে যায়। তার বাবা বের হয়। বের হওয়ার পরে দেখে কিছুই না। তার বাবা যেমন রিমিয়াপুর মাকে বলতেছে যে কি বলছো আবুল তবল, তোমার রাতে ঘুম কম হয়েছে আর না হয় রাতে তুমি হঠাৎ করে আসছো এই কারণে এগুলো দেখতেছ, এখানে তো কিছুই নেই। তো তারা চলে যায়। চলে যাওয়ার পরে কয়েকদিন কিন্তু কিছুই হয় না, কিন্তু তারা লক্ষ্য করে যে তারা যদি ঘরের বাহিরে যায় তো তাদেরকে কে যেন দেখছে, মানে চোখ দেখা যায়, শুধু চোখ দেখা যায় আর কিছুই দেখা যায় না, সারা শরীর দেখা যায় না। তারা ঘর থেকে যখন বের হয় তখন মনে হয় তাদের পিছন পিছন কেউ হেঁটে যাচ্ছে, কিন্তু কাউকে দেখা যায় না, কাউকে দেখতে পায় না তারা। এভাবে কয়েকদিন যাওয়ার পরে নিমিয়াপুর বাবা এলাকার যে ইমাম সাহেব আছে ইমাম সাহেবের কাছে যায়। ইমাম সাহেবের কাছে যাওয়ার পরে সকল ঘটনা খুলে বলে। ইমাম সাহেব শুনে, শোনার পরে নিমিয়াপুর বাবাকে পানি পড়া দেয়। পানি পড়া দেওয়ার পরে আর তেল পড়া দেয়। তেল পড়া দিয়ে বলেন যে এমন এমন আমল করতে হবে তোমাদের। তো রিমিয়াপুর বাবা চলে আসে। চলে আসার পরে আমলগুলো করেন। করার পরে ঠিকঠাকই ছিল, কিন্তু হঠাৎ কয়েকদিন পর রিমিয়াপুকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। রিমিয়াপু কোথায় গেল কোথায় গেল, বাড়ি সহ চিৎকার চেঁচামেচি শুরু হয় যে রিমিয়াপুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাদের চিৎকার চেঁচামেচিতে আশেপাশে লোকজন প্রায় জমা হয়, কিন্তু হঠাৎ করে বাচ্চা কাচ্চারা চলে আসে যে রিমিয়াপুকে পাওয়া গেছে। কোথায় পাওয়া গেছে রিমিয়াপুকে? রিমিয়াপুকে পাওয়া গেছে গাছের উপরে, মানে বাড়ির উঠোনের ওই পাশে যে গাছ ছিল সেই গাছের মাঝ বরাবর একটা ডাল ছিল, সেই ডালের উপর পাওয়া গেছে। এই এই কথা শুনে তো রিমিয়াপুর মা বাবা তারা দৌড়ে যায় যে কি হয়েছে, মানে এত উঁচায় উঠলো কিভাবে, আর ওইখানে বা ঝুলে আছে কেন। রিমিয়াপুর মা বাবা গ্রামের যে যে সকল ছেলে পেলে ছিল ইয়াং, তাদেরকে বলে যে তাদের মেয়েকে নামাতে। ছেলেগুলো কি করে, উঠতে যায়, মানে উঠতে যাবে, এক পা দেয় দু পা দেয়, ওঠার পরে আর যেমন উঠতে পারে না, তারা দৌড়ে দেয় দৌড়। এভাবে একজন দুইজন তিনজন চারজন করে প্রায় চার পাঁচজন লোক মানে ওঠার জন্য তৈরি হয়। তৈরি হওয়ার পরে তারা উঠতে যায়, কিন্তু আর উঠতে পারে না, দৌড়ে তারা পালিয়ে যায়। এই রিমিয়াপুর বাবা এই দৃশ্য দেখে দৌড়ে চলে যায় সেই ইমাম সাহেবের কাছে। ইমাম সাহেবের কাছে গিয়ে বলে যে আমার মেয়ে তো গাছের মাছ বরাবর ঝুলে আছে, নামতেছে না। তো ইমাম সাহেব দৌড়ে আসে। দৌড়ে আসার পরে যেমন বিভিন্ন সুরা কালমা পড়ে, পড়ার পরে আজান দিয়ে দেয়। সাথে সাথে আজান দিয়ে দিছে মাগরিবে, তখন ধাপন করে রিমিয়াপু যেমন নিচে পড়ে যায়। নিচে লোকজন থাকায় রিমিয়াপুর কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কারণ লোকজনের উপরেই পড়ছিল আর ধরে ফেলছিল। তো রিমিয়াপুকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে রিমিয়াপুর মাথায় পানি দেয়, জমজমে পানি ছিটায়। রিমিয়াপুর জ্ঞান ফিরে, জ্ঞান ফিরার পরে রিমিয়াপু সুস্থই হয়ে যায়। পরে যেমন রিমিয়াপুর বাবা সেই ছেলেগুলোর কাছে যায় যে ছেলেগুলো দৌড়ে পালালো কেন। ছেলেগুলোর কাছে গিয়ে জিজ্ঞেস করে যে তোমরা দৌড়ে পালালা কেন। তো ছেলেগুলো বলে যে আমরা যখন গাছে ওঠার জন্য তৈরি হই, গাছে ওঠার জন্য পা দিই, তখন দেখি গাছের উপর ভয়ঙ্কর কালা জুব্বা পরে এক অবয়ব, মানে কালা জুব্বা পরে অবয়বটা তখনও তারা দেখছিল ওই গাছের উপরে। তার চোখ নাকি কালো জুব্বা পরা লোকের চোখ নাকি ওই সেম আগেরই মতো আগুনের মতো জ্বলছিল। এই কারণে নাকি তারা ভয় পায়। ভয় পাওয়ার পরে তারা দৌড়ে পালিয়ে যায়। এভাবে টুকিটাকি কিছু সমস্যা হচ্ছিল। তখন রিমিয়াপুর বাবা যেমন হুজুরকে বলল যে এই ঘটনা থেকে মানে মুক্তি কিভাবে পাওয়া যায়। তারপর এলাকার যে ইমাম সাহেব আছে, ইমাম সাহেব বললেন যে এটা আমার দ্বারা কিছু করা সম্ভব না, আমি একটা ঠিকানা দিচ্ছি, মানে তার ওস্তাদ তার এলাকা থেকে প্রায় 20-25 কিলোমিটার দূরে, সে যদি আসে তাহলে যদি কিছু করা যায়। তো রিমিয়াপুর বাবা পরের দিন চলে যায়। পরের দিন সেই ওস্তাদের কাছে চলে যায়, ওস্তাদকে নিয়ে আসে। ওস্তাদকে নিয়ে আসার পরে যেমন ওস্তাদ রিমিয়াপুর শরীরে জিন ভর করতে চায়, মানে জিনটিকে নিয়ে আসতে চায়। তো অনেকক্ষণ আমল করার পরে এক পর্যায়ে জিনটি আসে। আসার পরে যেমন রিমিয়াপুর চোখ মুখ লাল হয়ে যায়, রিমিয়াপুর খিঁচুনি শুরু হয়। এভাবে যেমন বুঝতে পারে, হুজুরটি বুঝতে পারে যে জিনটি আসছে। তো হুজুরটি জিজ্ঞেস করে যে তুমি কেন আসছো, তুমি মেয়েটিকে কেন কষ্ট দিচ্ছ, বা ফ্যামিলিকে কেন ভয় দেখাচ্ছ। পরে যেমন ওই জিনটি বলে যে তার একটি বাচ্চা, মানে জিনটির বাচ্চা সেই সন্ধ্যার একটু আগ মুহূর্তে বিড়াল রূপে খেলা করছিল সেই গাছের নিচে, আর রিমিয়াপু নাকি সেই বাচ্চাটিকে ঢিল মারে। মূলত ঢিলটি তার বাচ্চার গায়ে লাগে, তার বাচ্চাটি খুবই ব্যথা পায়। এই কারণে বাচ্চার ব্যথা দেখে যেমন তার যে অভিভাবক, মানে বাচ্চা জিনটির মা বাবা, তারা নাকি ভয়গুলো দেখাচ্ছিল। তো বলে যে ওই হুজুর বা কবিরাজ বলে যে রিমি বাচ্চা মেয়ে, আর তোমার বাচ্চাও খেলা করছিল, তো ও বাচ্চা আর তোমার তো বাচ্চা। তো রিমি বাচ্চা মানুষ মারছে, আর রিমি তো জানে না যে তোমার বাচ্চা কাছে ওইখানে বিড়াল রূপে খেলা করছিল, আর তোমরা মানুষের এখানে আসছো কেন, রিমি তো আর জানে না। বলে যে জিনজি বলে না ও মারলো কেন, মানে জিনজির কথা একটাই, ও মারবে কেন, ও জানে না ও মারবে কেন, বিড়ালই হোক ও মারবে কেন। পরে যখন কবিরাজ বলে যে ও বাচ্চা মানুষ, ও ভুল করছে, ওকে তুমি ক্ষমা করে দাও, জিনজি বলে না ক্ষমা করা যাবে না, আমি যাব না এখান থেকে। পরে যেমন কবিরাজ জিনজিকে বিভিন্নভাবে রাজি করায়, রাজি করানোর পরে জিনজি বলে যে তাকে কালো একটি ছাগল দিতে হবে, এক দামে কিনে কালো একটি ছাগল দিতে হবে, এবং রাতে ওই গাছটি ওই যে গাছের ওইখানে বেড়ালটি ছিল সেই গাছের ওইখানে রেখে আসতে হবে, নির্দিষ্ট একটা সময় রেখে আসতে হবে। তো এই নিয়ে মা বাবা বেশি একটা চিন্তা ভাবনা না করে একদম একটি ছাগল কিনে এনে পরের দিন বা কোনো নির্দিষ্ট সময়ে ছাগলটি বেঁধে আসে ওইখানে, ওইখানে বেঁধে আসে রিমি আপুকে নিয়েই যায়, নিয়ে যাওয়ার পরে বেঁধে আসে, আসার পরে তার পরের দিন যায় গিয়ে দেখে যে ছাগলটি রশি আছে ওইখানে কিন্তু ছাগলটি আর নাই। আরও কিছু শর্ত দেয় জিনটি, শর্ত দেয় এই যে নতুন পানি যদি আসে, হাওড় অঞ্চলে ছিল তো তারা, হাওড় অঞ্চলে নতুন পানি যদি আসে সেখানে রিমিয়াপু নামতে পারবে না আর সন্ধ্যাবেলা সেই গাছের ওখানে যেতে পারবে না, রিমিয়াপুকে শর্তগুলো দেয়। দেওয়ার পরে যেমন জিনটি চলে যায় তার আর কোনো সমস্যা হয় না। তার কয়েক বছর পরে একটি সমস্যা হয়, রিমিয়াপু যখন নতুন পানি আসে, রিমিয়াপু আর রিমিয়াপুর যে এক বান্ধবী তারা নতুন পানিতে যায় নৌকা দিয়ে একটু দূরে যাওয়ার পরেই যেমন হঠাৎ করে দমকা হাওয়া এসে মানে তার নৌকা দুলতে থাকে, প্রচুর বেগে দুলতে থাকে। তো এই ঘটনা দেখে যেমন তারা নিজেরাই আইতল করছে পরে আর বিভিন্ন সুরাকালনা পরে তাদের শরীর বন্ধ করার পরে যেমন ওই ঘটনা দূর হয়ে যায়। পরে রিমিয়াপু আসে, রিমিয়াপু আসার পরে রিমিয়াপুর মা বাবা বকাঝকা করে যে যেতে বলছে কি তোমার নিষেধ আছে, তুমি পানিতে যাবা না, তারপরে তুমি গেছো। যেমন রিমিয়াপু দুঃখ প্রকাশ করে বলে যে আমার তো ঘটনা খেয়াল নেই, এই কারণে ভুল হয়েছে, আর যাব না। এভাবে কয়েক বছর চলে যায়। কয়েক বছর যাওয়ার পরে যেমন রিমিয়াপুর বিয়ের বয়স হয়, এক পর্যায়ে বিভিন্ন ছেলেপক্ষ রিমিয়াপুকে দেখতে আসে, রিমিয়াপুর মা বাবা চিন্তা করে যে মেয়ের বয়স হয়েছে, মেয়েকে বিয়ে দেওয়া উচিত। তো এভাবে কয়েকটি ছেলেপক্ষ দেখতে আসার পরে যেমন রাজি হয় না বা পছন্দ হয় না ছেলেকে বা রিমিয়াপুকে পছন্দ করেন না তারা। তো এভাবে রিমিয়াপুর পাশের এলাকা থেকে একটি ছেলে রিমিয়াপুকে দেখতে আসে, ছেলেটি পাশের গ্রামের একটি বাজারে দোকান ছিল। তো ছেলেটি দেখতে আসার এক পর্যায়ে ছেলেটি রিমিয়াপুকে খুবই পছন্দ করেন, কিন্তু ছেলের যে মা বাবা ছিলেন তারা কিন্তু রিমিয়াপুকে বেশি একটা পছন্দ করেন না। রিমিয়াপুকে ওই ছেলে যখন পছন্দ করে তো ছেলে বলে বসে যে রিমিকেই বিয়ে করব, বিয়ে করতে হলে আমি রিমিকেই বিয়ে করব। ছেলের মা বাবা যেমন কিছু বলতে পারে না যে ছেলে বিয়ে করতে চায়, এখানে আমরা আর কি বলবো, আমাদের তো বলার কিছু যায় না। তো এভাবে কয়েক মাস যাওয়ার পরে এক পর্যায়ে কথাবার্তা হয়, তাদের ফ্যামিলিগতভাবে কথাবার্তা হওয়ার পরে তাদের বিয়েটা খুব ভালোভাবেই সম্পন্ন হয়। কিন্তু ঘটনা ঘটে বিয়ের পরে, মানে বিয়ের পরে যখন রিমিয়াপু তাদের বাসায় চলে যায়, ঘটনার শুরু হয় ঠিক সেখান থেকে আবার নতুন করে। বিয়ের পর যখন রিমিয়াপু রাতে ঘুমাত তখন রিমিয়াপু ভীষণ বাজে বাজে কিছু স্বপ্ন দেখত, মানে দুঃস্বপ্ন দেখত। এভাবে কয়েকদিন যায়, কয়েকদিন যাওয়ার পরে রিমিয়াপু সেম স্বপ্নগুলো দেখতে থাকে, কিন্তু অদ্ভুত ব্যাপার হয়েছে রিমিয়াপু কোন স্বপ্নগুলো মনে রাখতে পারত না। মানে রিমিয়াপু রাতে ঘুম থেকে আশঙ্কা উঠে যেত, হঠাৎ উঠে যেত, কিন্তু কি স্বপ্ন দেখছে রিমিয়াপু যেমন মনে রাখতে পারত না। এভাবে চলছে, এভাবে চলার পরে রিমিয়াপু যেমন শেয়ার করে তার শ্বশুর শাশুড়ির কাছে শেয়ার করে যে আমি বাজে স্বপ্ন দেখি, এইগুলা কি দেখি আমি কিছু মনে রাখতে পারি না। তার শ্বশুর শাশুড়ি বলে তুমি হয়তো এক বাসা থেকে আরেক বাসা আসছো, এই কারণে হয়তো তুমি স্বপ্নগুলো দেখছো, তুমি চাইলে তোমার বাবার বাড়ি ঘুরে আসো, বেরিয়ে আসো, দেখবা ঠিক হয়ে যাবে। রিমিয়াপু যায়, তার বাবার বাড়ি যায়, যাওয়ার পরে যেমন তারপরেও যেমন স্বপ্ন দেখা থামছিল না। সে রাতে হঠাৎ চমকে ওঠার পরে এক পর্যায়ে সে ঘেমে যাওয়ার পরে মানে কিছু মনে রাখতে পারে না, সে আচমকা চমকে ওঠে রাতে, কি স্বপ্ন দেখে এগুলো কিচ্ছু মনে রাখতে পারে না। এভাবে শুকিয়ে যাচ্ছিলেন রিমিয়াপু, একদম শুকিয়ে যাচ্ছিলেন। তার মা বাবাও ব্যাপারটা ভালোভাবে নেয় না। কিন্তু কয়েকদিন পর আরেকটু বড় হয় ব্যাপারটা, যেমন রিমিয়াপু ঘুমিয়ে আসে, রিমিয়াপু শুনে যে তার আশেপাশে অসংখ্য লোকজন কথাবার্তা বলতেছে, মানে হাজার হাজার লোক কথা বলতেছে, বা মাছের বাজারে যেমন কথাবার্তা হয় না তেমন ভাবে দামাদামি করতেছে, কিন্তু রিমিয়াপু বুঝতে পারছে না কি সব কথা বলতেছে, বুঝতে পারছে না। তাদের কথাগুলো এমন ছিল, মানে আরবিও না ফার্সিও না, কেমন টাইপের কথা যেন ছিল রিমিয়াপু আমাদেরকে বলেছেন, মানে রিমিয়াপু বুঝতে পারে না তারা কি কথা বলে, এগুলো কিছুই বোঝা যায় না। এভাবে আবার কয়েকদিন যায়, কয়েকদিন যাওয়ার পরে হঠাৎ একদিন রিমিয়াপু দেখে যে সে ঘুমিয়ে আছে, ঘুম থেকে ওঠার পরে তার সামনে একটি ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। ছায়ামূর্তিটি মানুষেরও না কোনো প্রাণীরও না, কেমন অদ্ভুত আকারে ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। রিমিয়াপু উঠে যাওয়ার পরে ছায়ামূর্তিটি কি হলো, আস্তে করে দেওয়ালে মিলিয়ে গেল। সেদিন প্রচন্ড ভয় পায়, প্রচন্ড ভয় পাওয়ার পরে তার স্বামীকে বলে যে এমন এমন ঘটনা, হয়তো অস্বাভাবিক কিছু ঘটছে আমার সাথে, আমি আর নিতে পারতেছি না। আর এদিকে রিমিয়াপু খুব শুকিয়ে যাচ্ছিল। তো তার স্বামী আবার ছিল তুলা রাশি, তার স্বামী আবার বিভিন্ন জায়গায় যেত, হুজুরা নিয়ে যেতেন, তার স্বামী আবার কিছুটা হইলেও বুঝতে পারে যে ব্যাপারটা অস্বাভাবিক কিছু। তো তার স্বামী যাওয়ার পরে যেমন এক হুজুরের কাছে যায়, হুজুরের কাছে গিয়ে সবকিছু খুলে বলে, সবকিছু খুলে বলার পরে হুজুর স্বাভাবিকভাবে পানি পড়া দেয়, পানি পড়া দিয়ে জমজমের পানি দেয়, এগুলো বলে যে রুমে ছিটিয়ে দিতে, ছিটিয়ে দেওয়ার জন্য বলে, ছিটিয়ে দেওয়ার জন্য বলার পরে বলেন যে পাঁচ অক্ট নামাজ পড়তে আর বিভিন্ন আমল দিয়ে ওইগুলো করতে বলেন। তো রিমিয়াপুর ছোটবেলা থেকে আবার পাঁচ অক্ট নামাজ পড়তেন। একদিন হঠাৎ রিমিয়াপুর ঘুম ভাঙে বাড়ির উঠোনে ঝাড়ু দেওয়ার শব্দ, মানে বাড়ির উঠোনে কে যেন ঝাড়ু দিচ্ছে, উঠোন পরিষ্কার করছে। তো রিমিয়াপু ভাবে যে হয়তো আজান দিয়ে দিছে, এই কারণে হয়তো উঠোন পরিষ্কার করছে। তো রিমিয়াপু বাইরে যায়, বাইরে যাওয়ার পরে ওযু করেন, ওযু করার পরে নামাজ পড়েন। নামাজ পড়ার পরে রিমিয়াপু সাত পাশে না ভেবে তিনি বাড়ির উঠোনে চলে যান, উঠোনে যাওয়ার পরে যেমন ঝাড়ু দেওয়া শুরু করে। রিমিয়াপু ভাবছিল হয়তো আজান দিয়ে দিছে, আজান দেওয়ার পরেও কিছুটা অন্ধকার রুম, তো এই কারণে ঝাড়ু দেওয়া শুরু করে। কিন্তু রিমিয়াপুর শ্বশুর আসে, শ্বশুর চলে এসে রিমিয়াপুকে ঝাড়ি দেয় যে এই তুমি কি করছো এত রাতে, এত রাতে তুমি বাড়ির উঠোনে কি করো। তো রিমিয়াপু চমকে যায় যে কি হয়েছে, আজান দিছে আমি নামাজ পড়ে তো উঠোন ঝাড়ু দিচ্ছি। রিমিয়াপুর শ্বশুর বলে এখন কয়টা বাজে দেখো। রিমিয়াপু ঘড়ির টাইম দেখে, টাইম দেখার পরে দেখে যে মাত্র তিনটা বাজে। তো রিমিয়াপু অবাক হয়ে যায় যে আমি আওয়াজের শব্দ পেলাম, মানে বাড়ির উঠোন ঝাড়ু দিচ্ছে এমন শব্দ পেলাম, এই কারণে ভাবলাম আজান দিয়ে দিছে নামাজ পড়ে আমি এখানে আসলাম। তো রিমিয়াপু শ্বশুর বলে না এখানে তুমি আসবা না, এখানে একটু সমস্যা আছে, এখানে হয়তো সমস্যা আছে, এখানে মাঝে মাঝে এমনটা হয়, তুমি আর আসবা না, চলে যায়। রিমিয়াপু লজ্জা পায় তখন তার শ্বশুরের কথা বলার কারণে, রিমিয়াপু চলে যায়। তারপরের দিন আবার সেম কাহিনী, মানে রিমিয়াপুর ঘরের পিছনে একটা বাসজার ছিল, বাসজারের ওখানে আওয়াজ পাচ্ছিল, বাসজারের ওখানে আওয়াজ পাওয়ার পরে রিমিয়াপুর স্বামীকে সে উঠায়। উঠানোর পরে রিমিয়াপুর স্বামীও যেমন আওয়াজটা শুনতে পায়, সেদিন আর তারা ঘর থেকে বের হয় না। ঘর থেকে না বেরিয়ে তারা যেমন আবার সেই হুজুরের কাছে যায়, হুজুরের কাছে যাওয়ার পরে বলে, হুজুর বলে যে এগুলো তো আমি জানি না, হয়তো তোমাদের অন্য কোনো কবিরাল বা কিছু একটা দেখাতে হবে। তো একদিন রিমিয়াপু ঘর থেকে বের হচ্ছিল, বের হওয়ার পরে রিমিয়াপু যে পা দিবে, মানে ঘর থেকে বের হয়ে বাড়ির উঠোনগুলো আপনারা চেনেন, মানে গ্রাম অঞ্চলে যাদের বাসা আপনারা সবাই চেনেন, বা ঘর থেকে বের হওয়ার সময় ছোট সিঁড়ি থাকে, ছোট ছোট দুইটা সিঁড়ি থাকে, তো সেখানে যখন রিমিয়াপু পা দিবেন তখন দেখে কয়েকটা ডিম, দেখতে না দেখতে রিমিয়াপুর পা ডিমের উপর পড়ে যায়। ডিমের উপর পড়ার পরে ডিম কয়েকটা ভেঙে যায়, তিনটা না চারটা যেন ডিম ভেঙে যায়। ডিমগুলো ছিল এমন, মানে প্রত্যেকটা ডিম কিসের ডিম বোঝা যাচ্ছিল না, কিন্তু প্রত্যেকটা ডিমের ভিতরে আরবিতে কিছু অক্ষর লেখা ছিল। তার স্বামী দেখার পরে ডিমগুলো নিয়ে তাদের এলাকা থেকে কয়েক কিলোমিটার দূরে একটা কবিরাজ ছিল, মহিলা কবিরাজ ছিল, সেখানে যায় তার স্বামী। সেখানে যাওয়ার পরে দেখে মহিলা কবিরাজটি একটি রুমের ভিতরে বসে আছে, রুমের চারপাশে অন্ধকার, রুমের ভিতর অনেকগুলো লোক বসে আছে, চারপাশে মোমবাতি জ্বালানো আর ধূপ, মানে আপনার সকল চিনবেন ধূপ, মানে যেগুলোতে ধোঁয়া উড়ে হিন্দু বাড়িতে বেশি দেখা যায় এগুলো, ধূপ আর আগরবাতি। রিমিয়াপুর স্বামী যায় ওখানে, যাওয়ার পরে রিমিয়াপুর স্বামীর সিরিয়াল আসার পরে যেমন মহিলা বলে যে বসার পরে মহিলার উপরে ঘিনটি ভর করবে। তখন মহিলার সামনে কতগুলো জবা ফুল ছিল আর কয়লা ছিল, মানে লাল লাল আগুনের কয়লাগুলো ছিল। এক পর্যায়ে মহিলাটা কি করে, ওই কয়লাগুলো খাওয়া শুরু করে আর জবা ফুলগুলো খাওয়া শুরু করে। তো রিমিয়াপুর স্বামী বুঝতে পারে যে হয়তো জিনটা আসর করছে। তো এক পর্যায়ে মহিলাটি পুরুষ আর মহিলা কণ্ঠে মিশ্রিত কণ্ঠে বলে রিমিয়াপুর স্বামীকে যে কি সমস্যা। পরে যেমন রিমিয়াপুর স্বামী ডিমগুলো দেখায়, দেখানোর পরে আগে পরে যা ঘটেছিল সেই সব সমস্যার কথা বলে, সমস্যার কথা বলার পরে যেমন সেই জিনটি বলে যে রিমি ছোটবেলায় একটি বেড়ালকে ঢিল মেরেছিল, ঢিল মারার পরে সমস্যাটা শুরু হয়েছিল। ওইখানে রিমিকে বলা হয়েছিল যে নতুন পানিতে না যাওয়ার জন্য, রিমি তারপরে একবার গিয়েছিল সেই পানিতে। আর সেই জিনটি তোমার বাড়ির উপর দিয়ে যাওয়া আসা করে, তোমার বাড়ির উপর দিয়ে যাওয়া আসা করে। ওই দিন রিমি যেদিন শুয়েছিল সেদিন রিমিকে সেই জিনটি দেখে, সেই জিনটি ভয় দেখানোর জন্য যেমন এমন এমন বাজে স্বপ্ন দেখাত। আর মেন কথা হয়েছে রিমাপুর যে শ্বশুর বাড়ি, রিমাপুর শ্বশুর বাড়ির কোন এক লোক মানে রিমাপুকে ব্ল্যাক ম্যাজিক করেছে, সেই জিনগুলোর মাধ্যমে রিমাপুকে ব্ল্যাক ম্যাজিক করেছে। আর ব্ল্যাক ম্যাজিক করার ক্ষেত্রে সাহায্য নিয়েছে সেই একই জিনের সাহায্য নিয়েছে, মানে জিনটির কিন্তু কোনো ইচ্ছে ছিল না রিমিকে কোনো রিমাপুকে কোনো সমস্যা করার জন্য, কিন্তু জিনটিকে বাধ্য করা হয়েছে যে রিমাপুকে সমস্যা করার জন্য। একথা শুনে রিমাপুর স্বামী মনে কষ্ট পায়, আবার ভীষণ রাগও হয়, রাগ হওয়ার পরে যেমন চলে আসার পরে যেমন টুকিটাকি সমস্যা হচ্ছিল, সমস্যাগুলো হয়ে আসছিল। এদিকে রিমাপুর সন্তান সম্ভবা, রিমাপুর সন্তান হবে তো কয়েক মাস পরে রিমাপুর ঘরে একটি ফুটফুটে সন্তান আসে। সন্তান আসার কয়েকদিন পরে রিমাপু যখন ঘুমিয়ে আছে, মানে একদিন রিমাপু ঘুমিয়ে আছে, রিমাপু ঘুম থেকে হালকা হালকা মানে চোখ খুলে দেখে যে তার বাচ্চাকে বড় একটি বেড়াল তার বাচ্চাকে ফিটার খাওয়াচ্ছে, মানে কালো বেড়ালের হাতে ফিটারটি মুখে দিছে রিমাপুর বাচ্চা। এই দৃশ্য দেখে তো রিমাপু চিৎকার দিছে যে কি হইলো, এত বড় বিড়াল কোথা থেকে আসলো। এ তার চিৎকার শুনে বেড়ালটি লাফ দিয়ে দেওয়ালের মধ্যে মিলিয়ে যায়। তো তার স্বামীকে বলে এমন এমন দেখছে, তার স্বামী বলে হয়তো তুমি ঘুম থেকে উঠছো এই কারণে হয়তো ভুল দেখছো। কিন্তু সেম কাজটা তার পরের দিনও, রিমাপু ঘুমায় আছে, ঘুম থেকে উঠছে, ওঠার পরে দেখে বড় এক কালো বেড়াল তার হাতের ভেতর ফিটার নিয়ে সে বাচ্চাটির মুখে দিয়ে আছে। রিমাপু আবার দেয় ভীষণ চিৎকার যে না, এটা তো ভুল হইতে পারে না, এত বড় বিড়াল কোথা থেকে আসবো, আর বিড়াল আমার বাচ্চাকে ফিটার খাওয়াচ্ছে কেন। রিমাপুর স্বামী ভীষণ রাগ হওয়ার পরে বলে যে কি করছে এই কাজ, মানে আগে তো ছিল সমস্যা ছিল, তারপর এই সমস্যাটাকে আবার বাড়াইছে কে, মানে ম্যাজিকটা কি করছে। রিমাপুর স্বামী চিৎকার চেঁচামেচি শুরু করার পরে পরের দিন যায় বড় খুজুরের কাছে গিয়ে বলে সবকিছু, বলে মানে প্রথম থেকে শুরু পর্যন্ত রিমাপুর সাথে যে যে ঘটনাগুলো ঘটছিল সবকিছু খুলে বলে। হুজুর বলে যে দুই দিন পরে আসো তুমি। হুজুরটি রিমাপুর স্বামীকে বলে যে দুই দিন পরে আসো, আমার যে সকল জিন আছে আমি জিনগুলো থেকে জানি আগে কি ঘটনা ঘটছে, তারপর আমি তোমাকে জানাচ্ছি। রিমাপুর স্বামী চলে আসার পর দুই দিন পরে আবার যায় সেই হুজুরের কাছে। সেই হুজুর বলে যে সে আটটা ডিম ছিল, সেই আটটা ডিম দিয়ে মূলত ম্যাজিকটা করা হয়েছিল। সেই আটটা ডিমের মধ্যে সেদিন চারটা ডিম ভেঙে গেছিল, সেদিন চারটা ডিম না ভেঙে যদি প্রায় ছয় থেকে সাতটা ডিম ভেঙে যেত বা আটটা ডিমই ভেঙে যেত তাহলে হয়তো রিমাপু ওইখানেই মারা যেত। আর রিমাপুর যে ঘর আছে, রিমাপুর ঘরের চারপাশে চারটি তাবিজ রয়েছে। আর রিমাপুর পেছনে যে বাজার ছিল, যে বাজারের ওইখান থেকে আওয়াজ আসছিল, সেই বাজারের উপরে মানে একটা বাসের উপরে একদম উপরে একটা তাবিজ গাড়া আছে, সরি তাবিজ ঝোলানো আছে। তো রিমাপুর স্বামী বলে যে তাবিজগুলা নষ্ট করার ব্যবস্থা করতে হবে। তো হুজুরটা কি করে, তার জিনের মাধ্যমে সেই ঘরের চারপাশ থেকে চারটি তাবিজ উদ্ধার করে এবং সে বাঁশ গাছের উপরে যে তাবিজ ঝোলানো ছিল সেই তাবিজগুলো উদ্ধার করেন। উদ্ধার করার পর হুজুর আসার পরে যেমন তার ঘরটি ভালোভাবে বন্ধ করেন এবং বাড়ির চারপাশে চারটি বড় বড় গজাল, মানে এক হাত হবে বা আধা হাত হবে এরকম গজাল পুঁতে রাখে, এবং সেই বাঁশ যার ছিল বাঁশজারের ওইখানেও বেশ কিছু তাবিজ রাখে হুজুর। আর পুরা ঘরে জমজমের পানি ছিটিয়ে বিভিন্নভাবে মানে রোকাইয়া করে, মানে হুজুর কি করে সেগুলো আর জানতে পারিনি আমরা, হুজুর বলতে চাইনি বা হুজুরকে জিজ্ঞাসা করা হয়নি। তো এভাবে এক পর্যায়ে রিমাপু সুস্থ হয়। রিমাপুর সাথে এখনো মাঝে মাঝে এসব ছোট ছোট ঘটনা ঘটে, রিমাপুর স্বপ্নে দেখাটা মানে মিস হয় না, মানে প্রত্যেক রাতেই তাই কিছু না কিছু স্বপ্ন দেখে, কিন্তু আগের থেকে কম। রিমাপু একদম শুকিয়ে গেছে, রিমাপু অসুস্থ হয়ে গেছে। কয়েকদিন আগে রিমাপু হিমাপুর বুকে ভীষণ ব্যথা হয়। বুকে ভীষণ ব্যথা হওয়ার পরে হিমাপু যেমন হাসপাতালে যায়, হাসপাতালে যাওয়ার পরে হিমাপু বলে যে আমার বুকে ব্যথা বা সমস্যার কথা বলে, তো ডাক্তাররা এক্সরে করে। এক্সরে করার পরে ডাক্তাররা দেখে তার বুকে চারটি লোহার টুকরা, মানে যে তার হার্ট ছিল সেখানে চারটি লোহার টুকরা আছে। তো ডাক্তাররা বলে যে আগে কি কোনো অপারেশন হয়েছে কিনা, বা বুকের হাড় ভেঙে গেছিল কিনা, লোহা দিয়ে জোড়া দিছিল কিনা, বা এমন কিছু বলে ডাক্তার। তো রিমাপু খুব অবাক হয়, রিমাপুর মা বাবাও খুব অবাক হয় যে লোহার টুকরা কোথা থেকে আসছে। তারা বুঝতে পারে না, এখন পর্যন্ত তারা বুঝতে পারে না যে লোহার টুকরাগুলো কোথা থেকে আসলো। এখনো রিমাপুর বুকের মধ্যে লোহার টুকরাগুলো আছে, মানে এক্সরে করলে বোঝা যায় যে ছোট 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 লোহার টুকরাগুলো। আজকের মতো আমার ঘটনাটি এ পর্যন্তই ছিল। আপনারা সকলে দোয়া করবেন রিমাপুর জন্য, সকলে দোয়া করবেন আমার জন্য, আমি যেন আরো ভালো ভালো ঘটনা আপনাদের উপহার দিতে পারি। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, ভৌতিকতার সামনেই থাকবেন। আল্লাহ হাফেজ।
আমাদের কাছে আপনার ঘটনা পাঠাতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেসটি নোট ডাউন করুন, দ্যাট ইস PHOUTIGGOTA bhautikkatha@gmail.com। আপনারা চাইলে আপনার ঘটনাটি লিখে অথবা আমাদেরকে রেকর্ড করে পাঠাতে পারেন। যদি লিখে পাঠান তাহলে অবশ্যই অবশ্যই আপনার ঠিকানা এবং আপনার ফেসবুকের অ্যাড্রেস দিতে ভুলবেন না। আর যদি ভয়েসমেল পাঠান তাহলে অবশ্যই অবশ্যই ব্যাকগ্রাউন্ড নয়েজ দেখে ভয়েসমেলটি আমাদেরকে পাঠিয়ে দেবেন সরাসরি আমাদের ইমেল অ্যাড্রেসে। আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজ, আমাদের টুইটার পেজ, আমাদের ইনস্টাগ্রামও জয়েন করতে পারেন। সাথে সাথে আমাদের চ্যানেলের আরেকটি অর্ণধার ইসলামের কথাতে আপনারা যোগদান করতে পারেন। সেখানে পেয়ে যাবেন নানা ধরনের ইসলামিক ভিডিওস, যেগুলো আপনাদেরকে জানান দিবে আমাদের নবীদের আমল থেকে শুরু করে ইসলামের ইতিহাস। তাছাড়া কোনো কোয়েরিজ, কোনো প্রশ্ন থাকলে আপনারা সরাসরি আমাদের ফেসবুক পেজের চ্যানেলে মেসেজ করলেই আমাদের মডারেটর আপনাদের সাথে যোগাযোগ করবে। আর যদি চিন্তা করছেন ঘটনা পাঠাবেন কিন্তু পাঠাতে পারছেন না, তাহলে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট একটি ছোট্ট মেসেজ দিলেই আমাদের মডারেটর থেকে কেউ না কেউ আপনার সাথে যোগাযোগ করে আপনার কাছ থেকে ঘটনাটি নিয়ে নেবে। ভৌতিকতার সাথে থাকবার জন্য আপনাদের সকলকে জানাই ধন্যবাদ।
শাইন চিকদার ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার স্টোরির জন্য। আমরা আর সময় নষ্ট করছি না, আমরা চলে যাব সরাসরি রায়হান ভাইয়ের কাছ থেকে, তার একটি ঘটনা শুনে আসবো। তিনি একটি চমৎকার ঘটনা নিয়ে এসেছেন আমাদের সাথে, আপনাদের সাথে শেয়ার করবেন সেটা। আমরা চলে যাব তার কাছে, তার শুনে আসবো তার ঘটনা। আপনারা যারা শুনছেন আমাদের নোটিফিকেশন বাটনটি আপনি ক্লিক করতে পারেন এবং সাবস্ক্রাইব বাটনটি হিট করে আমাদের সাথেই থাকতে পারেন। চলে যাচ্ছি সরাসরি রায়হান ভাইয়ের কাছে।
আসসালামু আলাইকুম, আমি রায়হান। আজকে আমি আপনাদের সামনে যে ঘটনাটি নিয়ে উপস্থিত হয়েছি, সেই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন আমাদের একজন নিয়মিত শ্রোতা রিয়াজ খান ভাই। রিয়াজ খান ভাই তার নিজস্ব এলাকা মানে বাংলাদেশের নাটোর জেলার একটি ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন। তো আমরা এখন সরাসরি রিয়াজ খান ভাইয়ের বর্ণনাকৃত সেই ঘটনায় চলে যাচ্ছি। ১৯৮০ দশকের ঘটনা এটি। তখন নাটোর জেলায় বিদ্যুৎ তো তেমন ছিলই না এবং রাস্তাঘাটের অবস্থাও তেমন ভালো ছিল না। গ্রামের কাঁচা রাস্তা ব্যবহার করে মানুষকে এক স্থান থেকে অন্য স্থানে যেতে হতো। তো ঘটনাটি সেইখানকার একজন লোক যার নাম লিয়াকত সাহেব ও তার বন্ধু নরেন ঠাকুরের সাথে ঘটে যায় ১৯৮০ দশকের দিকে। লিয়াকত সাহেব যে এলাকায় থাকতেন সে এলাকার ৯০% লোকই ছিলেন হিন্দু। সেই সূত্রে লিয়াকত সাহেবের বন্ধুগুলোও ছিল বেশিরভাগই হিন্দু এবং তার সবচেয়ে কাছের বন্ধু ছিল নরেন ঠাকুর। নরেন ঠাকুর ছিলেন পেশায় একজন পূজারি, মানে পুরোহিত। বিভিন্ন কাজে নিজেদের গ্রামে বা পাশের গ্রামেও নরেন ঠাকুর বিভিন্ন বাড়িতে গিয়ে পূজা করত। তো নরেন ঠাকুর একদিন লিয়াকতকে ডাক দেন এবং আমন্ত্রণ দেন যেন তার বাড়িতে কালী পুজোর অনুষ্ঠানে সে উপস্থিত থাকেন। লিয়াকত এই ব্যাপারটা বেশ খুশি হন এবং নরেন ঠাকুরের সে নিমন্ত্রণে সে সায় দেন এবং বলেন যে সে যথাসময় সেখানে উপস্থিত থাকবেন। তো কালী পুজোর দিন ধার্য করা হয় মঙ্গলবার। বলে রাখা ভালো, সে মঙ্গলবার দিনও ছিল অমাবস্যার রাত। তো নরেন ঠাকুর এসে বাড়ির দিকে যাওয়ার জন্য লিয়াকত তার সারাদিনের কাজ সে সন্ধ্যার মধ্যে শেষ করে ফেলে এবং মঙ্গলবার ঠিক সন্ধ্যাবেলায় নরেন ঠাকুরের বাড়ির উদ্দেশ্যে সে রওনা দেয়। নরেন ঠাকুরের বাড়ি ছিল লিয়াকতের পাশে গ্রামে, আর লিয়াকত সে বাড়িতে যাওয়ার জন্য প্রায় 3 কিলোমিটার পথ হেঁটে যেতে হবে। লিয়াকত যখন নরেন ঠাকুরের বাড়ির উদ্দেশ্যে যায় তখন তার বাড়ি থেকে নরেন ঠাকুরের বাড়ি পর্যন্ত যেতে একটা পরিত্যক্ত কালী মন্দির আর মাঠের কিছু কাঁচা রাস্তা পড়ে। সে কাঁচা রাস্তার দুই ধারে ছিল ধান ক্ষেত। নরেন ঠাকুরের বাড়িতে লিয়াকত প্রায় রাতের 11টার দিকে গিয়ে পৌঁছায়। সেখানে কালী পুজোর বিভিন্ন রীতিনীতি চলছিল। লিয়াকত সে পুজোর সামনে না গেলেও সে দূর থেকেই সবকিছু দেখতেছিল। একটা সময় রাতের 1টা যখন বেজে যায় তখন নরেন ঠাকুরের বাড়িতে সকল পুজোর কাজকর্ম শেষ হয়ে যায়। এবার নরেন ঠাকুরকে লিয়াকত বলে যে ভাই আমাকে এবার বাড়ি যেতে হবে, সকালে আমার অনেক কাজ আছে, আমি এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো নরেন ঠাকুর লিয়াকতের এমন কথা শুনে লিয়াকতকে বাধা দেওয়ার চেষ্টা করে। সে খুব সুন্দর ভাবেই বলে লিয়াকতকে যে ভাই আজকের রাতটা অমাবস্যার রাত, তাছাড়া কালী পুজোও ছিল, আর এত রাতে তোমার আজকে ফিরে না যাওয়াটাই ভালো, তুমি বরং ভাই সকালবেলা বাড়িতে চলে যাও। লিয়াকত বলে ভাই আমার সকালে কাজ আছে, তাই আমি এখান থেকে সকালবেলা রওনা দিলেও সঠিক সময় আমি কাজে যেতে পারবো না। লিয়াকতের এমন কথাবার্তা শুনে নরেন ঠাকুর আর কিছুই বলে না, কারণ নরেন ঠাকুর এটা ভালো মতোই জানত লিয়াকত ভয় পাওয়ার লোক না, আর সামনে যদি কোনো সমস্যাও তো এসে পড়ে তাহলে লিয়াকত সেখান থেকে কিভাবে বের হতে হবে সেটা ভালো মতোই জানে। তাই নরেন ঠাকুর আর কিছুই বলে না, সে লিয়াকতকে রাতের খাবার দাবার খাইয়ে রাতের 1:30 দিকে তার বাড়ি থেকে বিদায় দেয়। রাতের 1:30 লিয়াকত যখন তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় সে জানত তাকে প্রায় 1 ঘন্টাখানিকের মতো হেঁটে বাড়িতে যেতে হবে এবং সে কালী মন্দির তাকে অতিক্রম করতে হবে। লিয়াকত স্বাচ্ছন্দ্যের সাথেই সেখান দিয়ে হাঁটতেছিল। কিছুক্ষণ পর সে খেয়াল করে যে তা সে একা হাঁটতেছে না, তার সাথে কেউ একজন আছে। তো এটা একটা মানুষ না, তো সে ভালো মতো খেয়াল করে দেখে সেখানে একটা কালো কুকুর তার সাথে সাথে হাঁটতেছে। কিন্তু কুকুরটাকে লিয়াকত খুব ভালো মতোই জানে যে এটা তার বন্ধু নরেন ঠাকুরের পালিত সে কালো কুকুরটা। তাই তার মনে যতটুকু ভয়ও ছিল এবার সে নির্ভীকভাবে গ্রামের মেঠোপথ ধরে মানে সে ধান ক্ষেতের মাঝখান দিয়ে হাঁটতে শুরু করে সে কুকুরটার সাথে। সে যখন কিছু দূর হাঁটে, হাঁটার পর তার চোখ পড়ে গ্রামের সে ধান ক্ষেতের মধ্যে। সে লক্ষ্য করে ধান ক্ষেতের মধ্যে তারা যেন ধান কাটতেছে। এটা দেখার পর লিয়াকতের মনে একটু সন্দেহ জাগে যে এত রাতে এখানে কে ধান কাটে। তো লিয়াকত একটু উকি দেবে এমন সময় লিয়াকত চিন্তা করে না সামনে আমার যাওয়া যাবে না, কারণ সামনে যদি আমি যাই তা তারা চোরও হতে পারে এবং তাদের হাতে ধারালো অস্ত্রও থাকতে পারে, তাই আমি সামনে গেলে তারা যদি আমাকে আক্রমণ করে তাহলে আমি একা মানুষ, আমার এখানে বাঁচার কোনো অপশন নেই। তো লিয়াকত আর সামনে যায় না। লিয়াকত সেদিকে আর মনোযোগ না দিয়ে সে তার মতো কুকুরের সাথে হাঁটা শুরু করে। হাঁটতে হাঁটতে সে বেশ খানিক পথ যাওয়ার পর সে দূর থেকে দেখতে পায় কালী মন্দিরটা তার সামনে। তার মানে আর 10 থেকে 15 মিনিট হাঁটলেই মানে কালী মন্দির অতিক্রম করার পর 10-15 মিটারের রাস্তা, তারপরে তার বাড়ি। তো লিয়াকত সে কালী মন্দিরের যখন একেবারে সামনে চলে আসে তখন সে দেখে সেখানে অনেক লোক, মানে প্রায় 100-150 লোক সেখানে একটা মেলার মতো করে সবাই খুব আনন্দ উদযাপন করছে। মনে হচ্ছে কালী মন্দিরটা মধ্যে সবাই কালের পূজা করতেছে। তো লিয়াকত সামনে যায় যখন তখন দেখে সেখানে আসলে কোনো পূজা হচ্ছে না, সেখানে চলতেছে পাঠা বলি। সিরিয়াল 1-2-3 করে এভাবে পাঠা সাজানো হচ্ছে আর 2-3 জন লোক সে পাঠাগুলোকে বলি দিচ্ছে। তো লিয়াকত জানে যে হিন্দু গ্রামে যেহেতু থাকে সেখানে আশেপাশে পাঠা বলি সে আগে থেকেও দেখছে, ছোটবেলা থেকে সেগুলো দেখে আসছে পাঠা বলি কিভাবে দেয়। তবে এই কালী মন্দির যেটা বন্ধ পরিত্যক্ত সেখানে পাঠা বলিটা লিয়াকত প্রথমবার দেখছে, তা আবার এত রাতে। লিয়াকত একটু সংশয় নিয়ে সামনের দিকে চলে যায়। সামনের দিকে যাওয়ার পর লিয়াকতের আর সাহস হয় না কোনো দিকে যাওয়া। লিয়াকত সামনের দিকে যেয়ে যে জিনিসটা দেখতে পায় যে পিছনে যে পাঠাবলিগুলো হচ্ছিল সেগুলো তো হচ্ছেই, কিন্তু সামনে আসার পর সেগুলো এখন আর পাঠাবলি চলতেছে না, এখন চলতেছে নরবলি। মানে কিছু লোকজনকে ধরে নিয়ে এসে সেখানে গলা কেটে ফেলা দেওয়া হচ্ছে। তো লিয়াকত এটা দেখার পর সেখান থেকে দ্রুত বাড়ির দিকে হাঁটা শুরু করে। সে ডানে বামে কোনো কিছুই তাকায় না, পিছনে তো তাকাই না, সে দ্রুত বাড়ির দিকে হাঁটে। দ্রুত বাড়ির দিকে হাঁটার সময় তখনও কিন্তু তার সাথে তার নরের বন্ধু নরেনের সে কালো কুকুরটা হাঁটতেছিল। খানিকটা পথ যাওয়ার পর সে খেয়াল করে কুকুরটা যেন কেরকম করছে। সে কুকুরটার দিকে ভালো মতো তাকালে লিয়াকত খেয়াল করে কুকুরটার গায়ে একটা সময় আপনি আপনি আগুন ধরে যায় এবং কুকুরটা খুব চিল্লা চিল্লি শুরু করে। একটা সময় কুকুরটা সাথে সাথে পুড়ে ছাই হয়ে যায়। লিয়াকত এটা দেখার পর নিজেকে আর ধরে রাখতে পারে না, এইবার লিয়াকত বাড়ির দিকে এক দৌড় দেয়। সে সোজা বাড়ির দিকে চলে যেয়ে বাড়িতে গিয়ে কোন রকম নিজের গোসল টোসল করে নিজের মাথা ঠান্ডা করে। এইবার লিয়াকত রাতের বেলা বসে বসে চিন্তা করে সে রাতের রাস্তায় কি দেখল। সে এটাও চিন্তা করে যে পরের দিন সকালবেলা সে কি দেখছে, সেই জায়গাগুলোতে গিয়ে গিয়ে সে সেগুলোর প্রমাণ দেখার চেষ্টা করবে। কারণ লিয়াকত তখন ছাড়ার পাত্র ছিল না। সে রাতে কি দেখছে সেটা দেখার জন্য তার মনের মতো প্রচন্ড কৌতূহল কাজ করে। তো লিয়াকত সকালবেলা ঘুম থেকে উঠে কোনো দিক দিক না বেছে সে সোজা প্রথমে আগে সে ধান ক্ষেতের দিকে চলে যায়। সে ধান ক্ষেতের দিকে যে নিজে বোকা বনে যায়, কারণ সে রাতের বেলা এটা ভুলে গিয়েছিল যে এখন আসলে ধান কাটার মৌসুমই না। তাহলে রাতের বেলা ধান কাটতে সে কাকে দেখলো বা কাদেরকে দেখলো সে এটা চিন্তা করতে করতে সে আর কোনো দিকে না যেয়ে এবার সরাসরি সে নরেনের বাড়িতে চলে যায়। এবার নরেনের বাড়িতে যেয়ে সে সর্বপ্রথম নরেনকে একটাই প্রশ্ন করে যে বন্ধু, তুমি কি কালকে রাত্রে তোমার সে কালো কুকুরটাকে আমার সাথে পাঠিয়েছিলে? নরেন প্রতি উত্তরে সম্পূর্ণ নাবোধক উত্তর দেয় এবং বলে যে না, আমি কেন কালো কুকুরটাকে তোমার সাথে পাঠাবো, কি হয়েছে বলো তো আমাকে। তো লিয়াকত বলে, হ্যাঁ সবই বলবো, তবে একটা কাজ করো, আমাকে কিছু খেতে দাও, আমি খেয়ে তারপর তোমাকে বলছি। তবে নরেন যখন লিয়াকতকে সব খেতে দেয়, খাওয়া দাওয়ার পরে নরেন যখন লিয়াকতকে জিজ্ঞেস করে, আচ্ছা কি হয়েছে বলো এবার, লিয়াকত বলে, তোমাকে সবই বলবো, প্রথমে তুমি আমার সাথে চলো, তোমাকে কিছু জিনিস দেখাবো, তারপরে আমি সবকিছু বলবো। তো লিয়াকতের এমন ব্যবহার দেখে নরেন একটু ঘাবড়ে যায়, কিন্তু নরেন লিয়াকতের সাথেই যায়। প্রত্যেকটা স্থানে স্থানে গিয়ে লিয়াকত নরেনকে বলতে থাকে, এইখানে আমি ধান কাটতে দেখেছি, এইখানে আমি নরবলি হতে দেখেছি, এখানে আমার সামনে তোমার কুকুরটা রাতের বেলা আগুন লেগে জ্বলে সম্পূর্ণ ছাই হয়ে যায়। লিয়াকতের কোন কথাই নরেন মিলাতে পারে না এবং লিয়াকত চিন্তা করে যে নরেনকে কিছু প্রমাণ দেবে। তাই লিয়াকত যেই জায়গাটার মধ্যে নরবলি বা পাঠাবলি হচ্ছিল সে জায়গাটার মধ্যে নরেনকে নিয়ে যায় আবারও এবং সেখানে খোঁজার চেষ্টা করে। কোনো পাঠাবলি বা নরবলির গলা কাটা লাশ বা না পেলেও রাস্তার মধ্যে পড়ে থাকা রক্তের ছাপ অন্তত তারা পাবে, কিন্তু আসলে এমন কিছুই না। এবং রাতের বেলা লিয়াকত যে মন্দিরের সামনে যে লোক সমাগম দেখেছিল সে জায়গাটার মধ্যে জঙ্গল আর জঙ্গল। লিয়াকত এবার নরেনকে নিয়ে আবার ওই স্থানে যায় যেখানে লিয়াকত দেখেছিল যে নরেনের কুকুরটার শরীরে আগুন লেগে যায় এবং নরেনের কুকুরটা পুড়ে ছাই হয়ে যায়। তো নরেন চিন্তা করে, আচ্ছা ঠিক আছে, এইবার তো অন্তত তুমি আমাকে ছাই বা হার দেখাতে পারবে, পুরা হার। কিন্তু লিয়াকত সম্পূর্ণ রূপেই ব্যর্থ হয় নরেনকে কোনো কিছুই দেখাতে। তো লিয়াকত এসব কিছু না দেখাতে পেরে নরেনকে বলে, আচ্ছা ভাই যা হয়েছে বাদ দাও, তুমি একটা কাজ করো, তুমি কিন্তু এইসব ব্যাপারে আমার পরিবারের কাছে কিছুই বলো না, বৃথা তারা ভয় পাবে এবং আমাকে নিয়ে চিন্তা করবে। তো নরেন বল, আচ্ছা ঠিক আছে বলে নরেন লিয়াকতকে বাড়ির দিকে পৌঁছে দিয়ে নরেন নিজের বাড়িতে চলে যায়। নরেন যখন নিজের বাড়িতে চলে আসে তো নরেন আর লিয়াকতের জীবন স্বাভাবিক চলতেছিল, কিন্তু লিয়াকতের এদিকে প্রচন্ড শরীর খারাপ করে। পরের দিন সকালবেলা যখন লিয়াকতের ভাইয়েরা লিয়াকতকে মাঠে কাজ করার জন্য ডাকে, লিয়াকত সরাসরি উত্তর দিয়ে দেয় যে তার শরীরটা খারাপ, সে আজকে আর যাবে না। তো এভাবে একদিন যায় না, দুই দিন যায় না, তিন দিন যায় না, এভাবে করতে করতে প্রায় আট নয় দিন হয়ে যায়। এদিকে লিয়াকতের শরীরের অবস্থা খারাপ হতে থাকে। সুঠাম দেহের এক লোক হঠাৎ করে খুব রোগা রোগা হয়ে যায়। তো লিয়াকতের পুরা ফ্যামিলি এটা নিয়ে খুব দুশ্চিন্তায় পড়ে যায়, হঠাৎ করে লিয়াকতের কি হলো আর লিয়াকত এরকমই বা হয়ে গেল কেন। কিন্তু এইসব যে কোনো অতি প্রাকৃতিক ঘটনা লিয়াকতের সাথে ঘটছিল, লিয়াকত তার বাসার মধ্যেও কিছু বলেনি, আর নরেন তো লিয়াকতের কথা রেখেছে, নরেন লিয়াকতের বাসাতেও কিছু বলে না, আর লিয়াকতের বাসাও এইসব জিনিসটা বুঝে না। তো লিয়াকত যেভাবে দিন কাটাচ্ছিল, একদিন সন্ধ্যার দিকে তার মা আইর মাছ রান্না করছে। তো গ্রামের তখনকার জমানায় আইর মাছকে ভৌতিক মাছ বলেই সবাই জানত। তো রাতেবেলা মাছ দিয়ে যখন ভাত খাওয়া শেষ করে লিয়াকত তার নিজের ঘরে চলে যায় ঘুমানোর জন্য। মাঝরাতে লিয়াকত খুব চিল্লাচিল্লি শুরু করে, নরেনের কুকুর আমাকে মেরে ফেলবে, নরেনের কুকুর আমারে মেরে ফেলবে, একে আসো আমারে বাঁচাও, নরেনের কুকুর আমারে মেরে নেবে। তো লিয়াকতের ফ্যামিলি যখন লিয়াকতের এরকম চিল্লাচাল্লি শুনে লিয়াকতের ঘরে চলে আসে, লিয়াকতকে জিজ্ঞেস করতে থাকে কি হয়েছে কি হয়েছে। কিন্তু লিয়াকত আসলে তার হুশে তখনও ফেরে না, সে একটা কথাই বলতে থাকে, এই দেখো দেখো দেখো, এই দেখো নরেনের কুকুরটা আসছে, আমার মাইরা লেবো, আমার মাইরা লেবো, নরেনের কুকুরটা, কেউ থামাও, ওই দেখো আমার দিকে কেমনে তাকায় রয়েছে, আরে থামাও থামাও। তো লিয়াকতের এমন ব্যবহার দেখে সবাই খুব অবাক হয়ে যায়। একটা সময় লিয়াকতের চোখে মুখে পানি ঢালে খুব ঝাঁকাঝাঁকি করার পর লিয়াকতের একটা সময় নিজের জ্ঞান আসে। লিয়াকতকে জিজ্ঞেস করা হলে কি হয়েছে লিয়াকত, লিয়াকত কিছুই বলতে পারে না। এরপরে লিয়াকতের বাসার যে মুরব্বী মানে লিয়াকতের বাবা, সে আর কোনো কিছু দিকবিক না বেঁধে সোজা নরেনের বাড়িতে খবর পাঠায় নরেনকে ডেকে আনার জন্য। কারণ তাদের দুই ফ্যামিলি এটা জানতো ভালো মতো যে নরেনের কিছু হলে লিয়াকত অবশ্যই জানে, এবং লিয়াকতের কিছু হলে নরেন সেটা খুব ভালো মতোই জানে, কারণ এরা দুজন খুব ঘনিষ্ঠ বন্ধু। তো নরেনকে ডেকে আনার পর প্রথমে নরেনকে যখন তার বাবা জিজ্ঞেস করে, মানে লিয়াকতের বাবা জিজ্ঞেস করে যে লিয়াকতের কি হয়েছে, লিয়াকতের ব্যাপারে নরেন কিছুই বলে না। সে সোজাসুজি বলে, ভাই আমি কিছু জানি না, আমাকে এই বিষয়ে কিছু জিজ্ঞেস করবেন না। একটা সময় যখন প্রচন্ড চাপ দেয়া হয় তখন নরেন কোনো কিছু না বুঝে সরাসরি লিয়াকতের ব্যাপারে সবকিছু খুলে বলে যে কালী পুজোর দিন সে আমার বাড়ি থেকে ফেরার সময়, মানে নরেনের বাড়ি থেকে ফেরার সময় লিয়াকত রাতের বেলা রাস্তার মধ্যে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছে। পরের দিন নরেনকে সে জানালেও সে নরেনকে অনুরোধ করে যেন তার বাসাতে, লিয়াকতের বাসাতে নরেন কিছুই না জানে। তো নরেনের এইসব কথাবার্তা শুনে লিয়াকতের পুরো পরিবার ঘাবড়িয়ে যায় এবং চিন্তা করে যে এর থেকে কোনো মুক্তি লাগবে। কিন্তু নরেন তার মধ্যে একটা কথা চেপে যায়, সেটা হলো লিয়াকতের যে সমস্যাটা হচ্ছিল সেই সমস্যাটা গত সাত দিন যাবৎ নরেনের ভিতরেও হচ্ছিল। মানে নরেন প্রতি রাতে স্বপ্ন দেখত, কেউ একজন কালো অবয়ব তাকে প্রতি রাতে এসে বলত লিয়াকতের সাথে কি হচ্ছে, এগুলো যেন নরেন কখনোই কিছু না বলে। যদি নরেন এইসব বিষয়ে মুখ খুলে তাহলে লিয়াকত এবং নরেন দুজনকেই জীবনটা হারাতে হবে। নরেন এই বিষয়গুলো স্বপ্ন দেখার পর সে নিজের মধ্যেও খুব ভয় ছিল, সে বাড়ি থেকে তেমন একটা বের হতো না। কিন্তু তার সাথে যা হয়ে যাচ্ছিল এগুলা নরেন কিন্তু লিয়াকতের বাড়িতে কিছুই বলেনি। তো লিয়াকতের সম্পূর্ণ ফ্যামিলি এইসব বিষয়গুলো থেকে বের হয়ে আসার জন্য বিভিন্ন পন্থা খুঁজতে থাকে, বিভিন্ন রকমের হুজুর, তান্ত্রিক, কবিরাজ এসব খুঁজতে থাকে, কিন্তু কোনো সমাধানই তাদের মধ্যে আসে না। লিয়াকতের এক পরিচিত আত্মীয় সেখানে একজন তান্ত্রিককে নিয়ে আসে। যেহেতু আমরা আগেই বলেছি যে লিয়াকতরা যে এলাকায় থাকতো সে এলাকায় সম্পূর্ণ হিন্দু বেসড এলাকা ছিল, তাই সেখানে তান্ত্রিক পাওয়াটাও তেমন একটা মুশকিলের কাজ ছিল না। এই তান্ত্রিক যখন লিয়াকতের বাসার ভিতরে প্রবেশ করে, তান্ত্রিক বাসায় ঢুকেই লিয়াকতকে যখন সামনে দেখে, দেখেই বলে ওকে তো কামলি ধরছে। তো সবাই জিজ্ঞেস করে কামলি কে, বলে সব পরে জানতে পারবেন, এখন ওর থেকে কামলিরে সরাইতে হবে। তো তান্ত্রিক তার বিভিন্ন রিচুয়ালের মাধ্যমে তার কাজ শুরু করে দেয় সাথে সাথে, কিন্তু তান্ত্রিক একটা ভুল সেখানে করে ফেলে। সেটা হলো তান্ত্রিক নিজের গা বন্ধ করতে পারেনি। সেই সুযোগে সেই এনটিটিটা তান্ত্রিককে একটা ধাক্কা মেরেই সেখান থেকে পালিয়ে যায়, এবং যাওয়ার সময় দূরে গাছের মধ্যে থেকে একটা কথা সেখান থেকে ভেসে আসে যে আমি ফিরে আসব। তো তান্ত্রিক জানে যে লিয়াকতকে এত সহজে ছাড়বে না এবং এই কাজ এত সহজে সমাধানও হবে না। তাই তান্ত্রিক এলাকাবাসীকে বলে যে ঠিক আছে, সে এই জায়গার আশেপাশে কোন এক জায়গায় থাকবে। তো সবাই মিলে এলাকার মধ্যে একটা গ্রামের একটা কোণের মধ্যে তাকে একটা ঘর দেন এবং তান্ত্রিক সেখানে থাকা শুরু করেন। কয়েকদিন পর লিয়াকতের বাড়ি থেকে আবার খবর আসে যে লিয়াকতের আবার সমস্যা হয়েছে এবং তান্ত্রিককে যেতে হবে। এইবার তান্ত্রিক আর কোন রকম ভুল করার চিন্তা করে না এবং তান্ত্রিক এবার তার বাড়ি থেকেই গা বন্ধ করে বের হয়। সরাসরি তান্ত্রিক লিয়াকতের বাড়িতে ঢোকে না, এইবার তান্ত্রিক একটু চালাকির আশ্রয় নেয়। সে বাড়িতে ঢোকার আগেই বাড়ির চারপাশের গন্ডি বন্ধ করে নেয়, যেন তার যদি এইবারও কোনো ভুল হয় তবেও যেন এনটিটিটা সে বাড়ি থেকে পালাতে না পারে। তার যখন বাড়ি বন্ধ করা শেষ হয়ে যায় এমন সময় লিয়াকত ভেতর থেকে চিৎকার করে বলে, আজকে পালাবো না রে, আজকে তোর সাথে হবে আমার শেষ দেখা, আয় ভিতরে আয়। তান্ত্রিক এসব কোনো কিছুতেই নজর দেয় না, তান্ত্রিক নিজের রিচুয়াল নিজে করতে থাকে এবং তার সাথে দুজন লোক ছিল সেদিন, তারা লিয়াকতকে জোর করে ধরে এনে সামনে বসায়। বিভিন্ন রকম রিচুয়াল করার একটা পর্যায়ে তান্ত্রিক সেই এনটিটিকে আটকাতে বাধ্য হয়, এবং আটকানোর পরে তান্ত্রিক যখন সেই এনটিটিকে জিজ্ঞেস করে যে তুই এই ছেলের পিছনে কেন লেগেছিস, তখন সে এনটিটি বলে যে তার নাম কামলি। সে অমাবস্যার রাতে কালী পূজায় নিজেকে সিদ্ধ করতে চেয়েছিল, তার নিজের শক্তি বাড়ানোর জন্য সেখানে কিছু কাজ করতেছিল, তারা সেখানে উপাসনা করতেছিল তাদের দেবতা। তবে লিয়াকত সেই রাস্তা দিয়ে যখন আসছিল তখন তারা টের পেয়ে যায় এবং লিয়াকতকে না আসার জন্য তারা বিভিন্ন মায়ার জালে বিভিন্ন রকম সমস্যা তারা দেখাতে থাকে, কিন্তু লিয়াকত সেখানে থামার কোনো পাত্রই ছিল। তাই লিয়াকত সবকিছু উপেক্ষা করেও যখন সামনে এগোচ্ছিল তখন একটা কাজ তারা শেষ মুহূর্তে করে, তারা লিয়াকতের চোখের সামনে নরবলি দেখাতে থাকে। কিন্তু তাতেও তারা লিয়াকতকে যখন আটকাতে না পারে তখন তারা খুব ক্ষিপ্ত হয়, এবং একটা সময় লিয়াকত সে কালী মন্দির যখন ক্রস করে ফেলে তখন লিয়াকত নিজের অজান্তেই সেই উপাসনার উপরে, মানে সেই উপাসনার তার মারিয়ে চলে যায়। এতে সেখানে থাকা সকল এন্টিটি খুব ক্ষিপ্ত হয় এবং সকলে মিলে চিন্তা করে এবং ডিসিশন নেয় যে লিয়াকতকে সবাই মেরে ফেলবে। তবে এই কাজের দায়িত্ব পড়ে কামলির উপর, তাই কামলি এখানে এসেছে এবং নরেনকে প্রতি রাতে স্বপ্ন দেখাতো তাদেরই একজন, যেন লিয়াকতকে হত্যার আগ পর্যন্ত নরেন কোনো মুখ না খুলে এবং তারা যেন কোনো সমাধান বের করতে না পারে। এইসব কথার মাঝখানে তান্ত্রিক যখন সে কামলি নামক এনটিটিকে বলে যে এখান থেকে চলে যাও, সে খুব অপারগ প্রকাশ করে এবং বলে যে না, সে এখান থেকে যাবে না, লিয়াকতকে সে মেরেই যাবে, কারণ তার গোত্র থেকে এটাই সিদ্ধান্ত হয়েছে, লিয়াকতের জীবন ছাড়া যাবে না, কারণ এই উপাসনা করতে তাদের আবারও এক বছর অপেক্ষা করতে হবে। তান্ত্রিক যখন সব শুনে এবং এটাও বুঝতে পারে যে কামলি আজ হলেও লিয়াকতকে ক্ষতি করবে, পরবর্তীতে হলেও লিয়াকতকে ক্ষতি করবে, তাই তান্ত্রিক সে কামলিকে আর ছাড়ে না, সে তাকে বন্দি করে নিজের সাথে করে নিয়ে চলে যায়। চলে যাওয়ার আগে তান্ত্রিক নরেন আর লিয়াকতকে কিছু রিচুয়াল করতে বলে যায় এবং বলে যায় তাদেরকে কিছু কাজ করতে হবে, এবং সাথে সাথে এটাও বলে যায় যে আগামীকাল রাতে যেন তারা কিছু ভোগ দেয় একটা নির্দিষ্ট স্থানে। সে ভোগটা কার জন্য দিচ্ছে বা তান্ত্রিক নিজের জন্যই নিচ্ছে কিনা সেটা তারা কেউই জানে না, তারা কেউ সেটা জিজ্ঞেস না করেই সে ভোগের ব্যবস্থা করে নির্দিষ্ট স্থানে সে ভোগ মানে পাঠাগুলো রেখে আসে। এরপর থেকে লিয়াকত এবং নরেন দুজনই আস্তে আস্তে ধীরে ধীরে সুস্থ হয়ে যায়, এদের দুজনের সাথে আর কখনোই কোনো সমস্যা হয় না। এরপর এনটিটির সাথে আসলে কি হয়েছে এবং তান্ত্রিক কি করেছে সেটা জানার লিয়াকত এবং নরেনের দুজনের খুব ইচ্ছা ছিল, তারা সেই তান্ত্রিককে অনেক খোঁজাখুঁজি করলেও আর কখনোই তারা সেই তান্ত্রিককে খুঁজে পায় না। সেদিন এসে তান্ত্রিকের ঘটনার পর থেকে আর কোনোদিন লিয়াকত বা নরেন এসব সমস্যার সম্মুখীন হয়নি। তারা দুজন বাকি তার জীবন খুব ভালোভাবেই কাটিয়ে দিয়েছেন। তো এই ছিল রিয়াজ খান ভাইয়ের পাঠানো নাটোর জেলার একটি ঘটনা। আশা করি ঘটনাটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। ইনশাল্লাহ আমরা আশা করব রিয়াজ ভাইও পরবর্তীতে আরো সুন্দর সুন্দর ঘটনা আমাদেরকে পাঠাবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত এই ঘটনাটি আমাদের সাথে শোনার জন্য।
আমাদের কাছে আপনার ঘটনা পাঠাতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেসটি নোট ডাউন করুন, দ্যাট ইজ PHOUTIGOTA ভৌতিকতা @gmail.com। আপনারা চাইলে আপনার ঘটনাটি লিখে অথবা আমাদেরকে রেকর্ড করে পাঠাতে পারেন। যদি লিখে পাঠান তাহলে অবশ্যই অবশ্যই আপনার ঠিকানা এবং আপনার ফেসবুকের অ্যাড্রেস দিতে ভুলবেন না। আর যদি ভয়েসমেল পাঠান তাহলে অবশ্যই অবশ্যই ব্যাকগ্রাউন্ড নয়েজ দেখে ভয়েসমেলটি আমাদেরকে পাঠিয়ে দেবেন সরাসরি আমাদের ইমেল অ্যাড্রেসে। আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজ, আমাদের টুইটার পেজ, আমাদের ইনস্টাগ্রামও জয়েন করতে পারেন। সাথে সাথে আমাদের চ্যানেলের আরেকটি অর্ণধার ইসলামের কথাতে আপনারা যোগদান করতে পারেন। সেখানে পেয়ে যাবেন নানা ধরনের ইসলামিক ভিডিওস যেগুলো আপনাদেরকে জানান দিবে আমাদের নবীদের আমল থেকে শুরু করে ইসলামের ইতিহাস। তাছাড়া কোনো কোয়েরিজ, কোনো প্রশ্ন থাকলে আপনারা সরাসরি আমাদের ফেসবুক পেজের চ্যানেলে মেসেজ করলেই আমাদের মডারেটর আপনাদের সাথে যোগাযোগ করবে। আর যদি চিন্তা করছেন ঘটনা পাঠাবেন কিন্তু পাঠাতে পারছেন না, তাহলে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট একটি ছোট্ট মেসেজ দিলেই আমাদের মডারেটর থেকে কেউ না কেউ আপনার সাথে যোগাযোগ করে আপনার কাছ থেকে ঘটনাটি নিয়ে নেবে। ভৌতিকতার সাথে থাকবার জন্য আপনাদের সকলকে জানাই ধন্যবাদ। আপনারা শুনছেন 170তম এপিসোড। অনেকগুলো ঘটনা আপনারা শুনলেন, এখন আপনাদের একটা ঘটনা শোনাবো। এই ঘটনাটা আমি আপনাদেরকে অলরেডি জানিয়েছি যে ঘটনাটা কোন জায়গা থেকে এসছে, ইজিপ্ট থেকে অথবা মিশর থেকে ঘটনাটি এসছে। এবং আপনারা সবাই জানেন মিশর এমন একটা জায়গা যে জায়গাটায় ব্ল্যাক ম্যাজিকের আস্তানা। এটা আপনারা জানেন কিনা আমি জানি না, যারা মিশরে থাকেন থেকেছেন তারা বুঝতে পারেন। সেখানে দীর্ঘদিন যাবৎ একজন বাংলাদেশি আঙ্কেল মোবারক হোসেন, তিনি আমাদেরকে চাইছিলেন তিনি ঘটনা পাঠাবেন। অনেকদিন যাবৎ চাওয়ার পাওয়ার পরে সময় করে তিনি আমাদেরকে অবসর, এখন তিনি রিটায়ার্ড করেছেন, অবসরের ফাঁকে ফাঁকে আমাদেরকে তিনি ঘটনা পাঠাচ্ছেন। এবং তিনি ঘটনা পাঠাবার সময় মূলত যার কাছ থেকে ঘটনা নিচ্ছেন তার সাথে বসে অনেকটা রেকর্ড করে ঘটনা পাঠাচ্ছেন। তো উনি যখন আমাকে ঘটনা পাঠাচ্ছেন সেটা রেকর্ডিং এর মাধ্যমে পাঠাচ্ছেন, আমি তার সাথে তার কাছ থেকে হোয়াটসঅ্যাপ থেকে ঘটনাগুলো নিচ্ছি এবং তিনি আমাদেরকে যেভাবে পাঠাচ্ছেন আমরা সেভাবে বলার চেষ্টা করব আপনাদেরকে। তো উনি ইজিপ্টের যে জায়গায় থাকেন সেই জায়গায় তার বাসার নিচে একজন বয়স্ক হুজুর থাকেন, ওনার নাম নাফিয়াল মারজানি। আপনাদেরকে আজকে ছোট করেই পরিচয়টা দিই, এরপরে আমরা বিগত বছরগুলোতে কিভাবে তিনি এভাবে এরকম হলেন বা কিভাবে জিনিসগুলা এগুলো সেটার ব্যাপারে আমরা আপনাদেরকে জানাবো। তা এতটুকু বলে রাখি তিনি চোখে দেখতে পান না, নাফিয়াল মারজানি যে হুজুরটা আছেন তিনি চোখে দেখতে পান না। তো মোবারক হোসেন সাহেবের সাথে তার ভালোই সম্পর্ক, প্রায় সময়ই সেই জায়গায় তাদের সাথে দেখা, অনেকদিন যাবৎ থাকেন, দেখা হয়, পরিচিত, ঈদ কত কিছু সব একসাথেই তো এখানে পালন করেছেন। তো নাফিয়াল মারজানি যিনি থাকেন তার পরিবারের কেউ থাকেন না তার সাথে, তিনি এই বাড়িটাতে তিনজনকে নিয়ে থাকেন। তার স্ত্রী মারা গেছেন এবং তিনি তার ছেলে, দুই ছেলে সহ ওই ফ্ল্যাটে থাকেন এবং তার ব্যাপারে সবাই আসলে জানেন না। যারা জানেন বিভিন্ন রেফারেন্স নিয়ে বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে তারা তার কাছে অনেকেই আসেন। তো সেইখান থেকে আশা আসি এবং কেন আসছেন সেগুলো জানার কারণ এবং সবকিছু মিলিয়ে কি ধরনের মানুষের সাথে নাফিয়াল মারজানি ডিল করেন সেগুলো নিয়ে মোবারক সাহেবের মধ্যে একটা
কি বলে অস্বস্তি অথবা এটা বলা যায় এক্সাইটমেন্ট কাজ করে যে তিনি জানতে চান। তো বহুদিন যাবৎ ধরেই তাকে একটা ছোট ছোট ইনফরমেশন দিয়ে আসা হয়েছে যে এই কেস, এই ধরনের কেসগুলো আসছে, কিন্তু মোবারক সাহেব আসলে বুঝতে পারছিলেন না সেটা ডেলিভার করবেন কিভাবে এবং সেটার গভীরে যাবেন কিভাবে, সেটা কিভাবে কাজ করছেন। তো আস্তে আস্তে সম্পর্কের যখন আস্তে আস্তে উন্নতি হয় তখন কিছু কিছু জিনিস শেয়ারের মাধ্যমে মোবারক সাহেব অনেক কিছু পাজল সলভ করতে সক্ষম হন। তো এখন তিনি তার সাথে এতই ভালো সম্পর্ক যে তিনি ঘটনা বলছেন তার কাছে এবং সেসব ঘটনাগুলো মোবারক সাহেব লিজার আওয়ারে শুনছেন তার কাছ থেকে, শুনে তিনি নিজে সেগুলো আমাদের ভৌতিকতার সাথে শেয়ার করছেন। আমরা কনফার্ম হয়েছি তিনি যে জায়গায় আছেন সেখানে এবং তিনি আমাদেরকে বলেছেন যে তার এই ঘটনাগুলো আমাদের লিসনাররা পছন্দ করবে, যার বিধায় আমার তার পেছনে পেছনে লেগে থাকা। তো তার বাসা থেকে কায়রো শহর বেশ দূরে এবং তিনি আপনারা জানেন যে ইজিপ্টের চারিপাশের দেশগুলোর মধ্যে সুদান আছে, ইসরায়েল আছে, একটা পোর্শনে প্যালেস ফিলিস্তিনের জায়গা, ফিলিস্তিনের পোর্শন আছে, সেখান থেকেও লোকজন আসেন তার কাছে বিভিন্ন কেস নিয়ে। এবং আপনারা জানেন যে রেড সি আছেন, পূর্বে রেড সি আছে, পাশাপাশি জর্ডান, সৌদি আরবিয়া, এগুলি সব কাছাকাছি দেশ এবং আপনারা জানেন কায়রো হচ্ছে ক্যাপিটাল ইজিপ্টের। তো আমরা জাস্ট ইজিপ্ট সম্বন্ধে একটা ধারণা দিলাম, কারণ ইজিপ্টের ঘটনা আসবে সেটা আমরা কখনো কল্পনা করি নাই। তো তার বাসাটা হচ্ছে তিনতলা বাসা। তো তিনতলা বাসার নিচতলায় থাকেন নাফিয়াল মারজানি সাহেব। তো মোস্টলি যেসব কেসগুলো আসে সেসব কেসগুলোতে মানুষগুলো চেঞ্জ হয়ে যাওয়ার কেসগুলা তার সামনে নিয়ে আসা হয়। নাফি সাহেব কিছু দেখতে পারেন না, কিন্তু তার একটা মারাত্মক সেন্স আল্লাহ তাআলা দিয়েছেন, তিনি স্মেল করেই একটা মানুষের চেহারার সুরতের কথা বলে দিতে পারেন, শরীরের যে কোনো দাগের কথা বলে দিতে পারেন। তার মূল ঘটনায় যাবার আগে জাস্ট নাফি হুজুর, আমরা সরাসরি শর্টকাটলি বলতে পারি, নাফি হুজুরের কাছে একদিন একটা লোক আসে। তো সেই সময় তারা বাইরে কথা বলছিলেন, মোবারক সাহেব বাইরে কথা বলছিলেন। তো নাফি হুজুর তার থেকে 3-4 ফিট দূরে দাঁড়িয়েছিল। তো এক লোক এসছে তার কাছে, তো লোকটা এসে জিজ্ঞেস করছে যে হুজুর কেমন আছেন, হয়তো তার আগের কোন প্রবলেমের কারণে তিনি হয়তো এখানে তার কাছে এসেছিলেন। তো নাফি হুজুরকে জিজ্ঞেস করলেন যে এরকম এরকম কন্ডিশনে একটা মহিলা আছে। তো ওই নাফি হুজুর সাথে সাথে বললেন যে ওই মহিলার মধ্যে সমস্যা আছে কিনা আমি জানি না, তবে ওই মহিলাটা পাক না, ওনাকে পাক হতে বলবেন। তো সাথে সাথে মোবারক সাহেব জিজ্ঞেস করলেন, আপনি কিভাবে জানলেন মহিলাটা পাক না? বলে না আমি এটা জানি মহিলা পাক না। এটা বলে উনি ভেতরে, উনি অন্ধ কিন্তু ওনার মুভমেন্ট, ওনার চলাফেরা মনে হচ্ছে চোখে প্রপারলি দেখেন, কিন্তু উনি দেখতে পান না। উনি চোখে সানগ্লাস পরেন ঠিকই, কিন্তু উনি দেখতে পান না। বয়স হচ্ছে অ্যারাউন্ড 68-69। এইটা হচ্ছে নাফি হুজুরের আমি ছোটখাটো একটা বর্ণনা দিলাম। এবার একটা কেস নিয়ে আপনাদের সামনে কিছু কথা আমরা বলবো। যেই ছেলেটা তার কাছে আসে সেই ছেলেটার নামটা নাফি হুজুর বর্ণনায় আনেননি এবং নাফি হুজুর বলেননি সেই ছেলেটার কথা। সেই ছেলেটা সেখান থেকে প্রায় 140 কিলোমিটার দূর থেকে নাফি হুজুরের কাছে এসছে, ছেলেটার চাচা এসছে, ছেলেটার বাবা এসছে ছেলেটাকে নিয়ে। ছেলেটা বেশ লম্বা চড়া ছেলে এবং ছেলেটার উচ্চতা প্রায় 6 ফিট 3 ইঞ্চ লম্বা। ছেলেটার নিজের বাসা যে জায়গায় সেখান থেকে 10 মিনিট দূরত্বে একটা কনস্ট্রাকশনের বাড়ি, মানে একটা বাড়ি ছিল যেটা আন্ডার কনস্ট্রাকশন। সেই বাড়িটা আসলে আগে বাড়ি ছিল, সেটা ভেঙে আবার নতুন করে করা হচ্ছিল বিধায় সেই জায়গাটা আন্ডার কনস্ট্রাকশন ছিল। তো আসলে সেই ছেলেটাকে ওই বাসাতেই পাওয়া যায় এবং ওই বাসাতে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। অজ্ঞান অবস্থায় পাওয়া যায় লাস্ট বার। আসলে ছেলেটা কি করছিল না করছিল শুরু থেকে তার পরিবার বিষয়টা জানত না, বিষয়টা জানত না বিধায় তার বাবা মা অসতটা ভ্রুক্ষেপ করেনি। ছেলেটার বয়স খুব বেশি না, 6 ফিট 3 ইঞ্চি লম্বা ঠিকই, কিন্তু ছেলেটার বয়স হচ্ছে অ্যারাউন্ড 23-24 বছর বয়স। কিসে সে এরকম করেছে, কেন সে অজ্ঞান হয়ে পড়ে থাকলো, কেন তার আর কেনই বা সে অজ্ঞান ওই বিল্ডিং এ হল, তাকে আসলে বাড়ি থেকে পাওয়া যাচ্ছিল না প্রায় 6-7 দিন হবে, যার বিধায় তার বাবা মা চিন্তা করে যে কোথায় আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্নারে খুঁজে খুঁজে লাস্ট মোমেন্টে ওই বাসায় তাকে পাওয়া যায়। কিন্তু এর আগে যতবারই তাকে এরকম খুঁজতে বেরিয়েছিল তাকে ওই বাসায় পাওয়া যায় নাই। কিন্তু সে প্রতিদিন রাতের বেলা বিগত 4-5 মাস যাবৎ রাত 12-1টার দিকে বাসা থেকে বের হয়ে যেত, কোথায় যেত জানা যেত না, এবং ব্যাক করত ফজরের নামাজের আগে, 2-3-1-2-1.5 ঘন্টা আগে, ফজরের নামাজের 1-1.5 ঘন্টা আগে সে ব্যাক করত। তো
রিসেন্টলি তাকে এরকম এই পাশে অজ্ঞান অবস্থায় পাওয়া যাবার আগে থেকেই তার মধ্যে একটা মারাত্মক সমস্যা দেখা দেয়। তাকে জিজ্ঞেস করা হতো যে তুমি কোথায় যাচ্ছ, সে সবসময় লুকিয়ে যেত লুকিয়ে যেত। কিন্তু যখন তার মধ্যে অ্যাটিটিউডগত চেঞ্জ দেখা যায়, যেমন সে আসলে তার ভেতরটার মধ্যে এরকম অবস্থা ছিল যে সে কোনো কিছু পেলেই ছুরি বের করত, কোনো কিছু পেলেই ছুরি বের করত। কিছুক্ষণ পরপর ছুরি কোথার থেকে আসলো বা এই ছেলেটার কাছে ছুরি আসবে এরকম ফেরোসিয়াস হয়ে যাবে তার ছেলেটা, এটা বাবা মা কল্পনা করেনি। যেদিন যেদিন তারা অজ্ঞান অবস্থায় পায়, তার সাত দিন আগে রাতের বেলা তার বাবা ঘুম থেকে ওঠেন, আসলে ঘুম থেকে রাতের বেলা ওঠেন না, রাতের বেলা ঘুমাতেন, ঘুমানোর এক ঘন্টার মধ্যে রাত একটা দেড়টার দিকে ঘুমাতে যান, রাত আড়াইটার দিকে তার ঘুম ভাঙে। ঘুম ভেঙে উঠে দেখেন যে তার ছেলে ফ্রিজ থেকে কিছু বের করেছে এবং ফ্রিজ থেকে বের করা অবস্থায় আসলে কাঁচা মাংস টাইপের কিছু একটা জোরে জোরে খুব শক্ত করে খাচ্ছে। এখন ডিপ ফ্রিজ থেকে যদি আমরা কোনো কিছু বের করি সেটা অনেকটা বরফ আকারে বের হওয়ার কথা, কিন্তু তার বাবা নাকি দেখে যে ছেলেটা ওই জায়গায় বরফ আকারে কোনো কিছু বের করছে না, আসছে আমার কাঁচা মাংস, সে জোরে জোরে খাচ্ছে আর কি, বসে বসে টেবিলে বসে বসে কাঁচা মাংস খুব ফেরোসিয়াস ভাবে খাচ্ছে, আমরা অনেকদিন যাবৎ কিছু খাইনি এরকম অবস্থা। তো তার বাবা আসলে জিনিসটা চিন্তা করে যে আমার ছেলেটা এরকম পাগলামি আচরণ করছে কেন। তার ছেলে তার ছেলেকে জিজ্ঞেস করে তুমি বাবা কি তুমি এরকম করছো কেন। তো তার ছেলে তাকে তার ভেঙচি কাটে কেটে তার রুমে চলে যায়। এর মাঝে তার ছেলের মধ্যে হ্যাঁ আচরণগত সমস্যা ছিল, কিন্তু এরকম ভেঙচি কেটে মাংস খাবে এই জিনিসটা কল্পনা করেনি। তো তার রুমে চলে যায় ছেলেটা, তার রুমে চলে যায়, সেও তার রুমে যে তার স্ত্রীকে আমি এরকম দেখলাম। তো পরবর্তী সময় ওই দিনের পর থেকে তার ছেলের পেছনে সে মোরলেস জানতে চাচ্ছিল ছেলেটা কোথায় যায় কি করে না করে। তো ছেলের রুমের মধ্যে সে যেটা পায় সেটা হচ্ছে বিভিন্ন ধরনের বই খুঁজে পায়, বিভিন্ন ধরনের এটাকে কি বলে তান্ত্রিক অথবা ব্ল্যাক ম্যাজিকের বই খুঁজে পায়। বইয়ের ভেতরে ভেতরে বিভিন্ন জিনিস আরবিক অক্ষরে সুরা লেখায়, সেই তাদের ইজিপশিয়ান আরবিক কিন্তু অনেকটা আরবিক সৌদি আরব অথবা নর্মাল আরবিকের মতো কিছু কিছু চেঞ্জেস আছে, কিন্তু এই চেঞ্জেসগুলোর মধ্যেও সেই আরবি সেই আরবিতে যেটা লেখা সেটা তিনি তার বাবা পড়তে পারছিলেন না। এটা তার কাছে আরো বেশি অবাক্যর লাগে যে এইটা কি তলে এটা কি ধরনের লেখা সেটা যেটা আমি পড়তে পারছি না। তো তার বাবা তখন জিনিসগুলোকে আস্তে আস্তে অ্যাকুমুলেট করে ট্রাই করতে থাকে যে আমার ছেলেটার কি হলো। তার সাত দিনের মধ্যে তিনি একদিন তার ছেলেকে বাসার মধ্যে পেয়েছিলেন যে দরজা নক করছিলেন, ছেলে দরজা খুলছিল না, তার কাছে স্পেয়ার চাবি ছিল, সেই স্পেয়ার চাবি দিয়ে তার ছেলের রুমে দরজা খুলে দেখে তার ছেলে অনেকটা যেভাবে ধ্যান করে সেই ধ্যান মগ্ন অবস্থায় বসে আছে। তখনও তার কাছে জিনিসটা আসলে ক্লিয়ার ছিল না, জিনিসটা কিসের জন্য তার ছেলে এরকম করছিল। তো পরবর্তী সময়ে কিছুদিন পর যখন তার ছেলেকে এই বিল্ডিং এ পাওয়া গেল, তার ছেলেকে ওই ধ্যানমগ্ন অবস্থাতেই অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। মনে হচ্ছে ধ্যান করে আছে কিন্তু তার ছেলেটা অজ্ঞান হয়ে আছে। আর চারিপাশে তিনি কয়েকটা জিনিস পান যেটার জন্য তার মধ্যে বেশি শঙ্কা জাগে যে আমার ছেলেটা তাহলে আসলে কি করছে এই জানার জন্য। এর মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কেস হচ্ছে এখানে অনেকগুলা জীবজন্তুর মাথা ছিল। সবচেয়ে বড় মাথাটা হচ্ছে একটা দুম্বার মাথা, এরপরে সেকেন্ড মাথাটা হচ্ছে খরগোশের মাথা, তৃতীয় মাথা হচ্ছে সাপের মাথা। এই কয়েকটা মাথা খুব সুন্দর করে সাজানো যে জায়গাটা তিনি বসেছিলেন, হয়তো বা তিনি রাতের বেলা ওখানে বসেছিলেন বা কিছু একটা। তার বাবা তখনও বুঝতে পারছিল না যে আমার ছেলেটা কি ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত না আমার ছেলেটা নিজেই ব্ল্যাক ম্যাজিক করে, এটা তার ছেলের বাবা জানত না। তো তিনি দেখেছেন যে ওই যে জায়গাটা চক দিয়ে আঁকা সেই জায়গাটার মাঝখানে তার ছেলেটা অজ্ঞান অবস্থায় ছিল এবং যেই জায়গাটা সার্কেল করা ছিল সেই জায়গাটা থেকে চক কিছুটা সরে গেছে। মনে করেন কেউ যদি মুছে দেয় ওই কোনো ব্ল্যাক বোর্ডের একটা সার্কেল আঁকার পর একটা কর্নার দিয়ে যদি কেউ মুছে দেয় ওই জায়গাটা একটা ফাঁক ছিল এবং একটা বাটির মধ্যে হয়তো কিছু ছিল যেটা ফ্লোরে পড়ে গেছে শুকিয়ে গেছে। তো তার বাবা দেখে গন্ধ শুকিয়ে দেখে সেটা রক্তের গন্ধ, সেটা কিসের রক্ত সেটা সেটা আসলে আদৌ জানা যায়নি, কিন্তু প্রত্যেকটা জীবজন্তুর মাথার মধ্যে পোকা লেগেছিল এবং এই জীবজন্তু জীবগুলো মাথা খুব বলতে গেলে এই মাথাগুলো একদম লেটেস্ট ইনট্যাক্ট মাথা, হয়তো বা কোনো কিছু করতে গেছে বা কিছু। তো তার বাবা সাথে সাথেই ওই যে কয়েকদিন যাবৎ ছেলের পেছনে ঘুরতে ঘুরতে তিনি অলরেডি বের করে ফেলেছেন যে কারা এসব বিষয় নিয়ে ডিল করে, তার বাসা থেকে 140 কিলোমিটার দূরে নাফি আল মারজানি সাহেবের বাসা। আসলে নাফি আল মারজানি এই নামটা
আসলে সত্যিকারের নাম কিনা সেটাও সেটা আমাদের মোবারক সাহেব, মোবারক সাহেবের নাম একদম অরিজিনাল, তো মোবারক সাহেব বলেছেন এই নামের মধ্যে একটু তিনি মিলিয়ে বলেছেন, সুতরাং এটা একটা ফুল অরিজিনাল নেম না। তো রাফিয়াল মারজানি যিনি নাফি হুজুর সেটা তার কাছ থেকে কয়েকদিনের রেফারেন্স নিয়ে বের করে ফেলেছেন, তার বাসার থেকে 140 কিলোমিটার দূরে। কিন্তু 140 কিলোমিটার দূরে তো সহজে ইজিলি যাওয়া যাবে না। তো একটা সময় যখন তিনি দেখলেন 7 দিন পরে তার বা ছেলেকে এরকম অবস্থায় পাওয়া গেল, এরকম অবস্থা তো আসলে আনএক্সপেক্টেড, তখন তিনি চিন্তা করলেন যে না আমার ছেলেকে নিয়ে যেতে হবে। তো এই গাড়ির মধ্যে নাকি পথি মধ্যে গাড়ি নাকি প্রচন্ড ভারী হয়েছিল, গাড়ি আগাচ্ছিল না একদমই, এবং মনে হচ্ছিল গাড়ির উপরে কেউ 10 টনের পাথর রেখে দিয়েছে যার কারণে গাড়ি মুভও করতে পারছে না। এটা তো সম্ভব না, তিনি নিজে গাড়ি চালাচ্ছিলেন এবং তার ভাই, তার ছোট ভাই এবং যে ছেলেটা আসছে তাকে, তার নাম হচ্ছে জিয়াদ, সে যে এই তাকে তাকে নাফিউল মারজানি সাহেবের কাছে নিয়ে আসা হলো। সুতরাং আসা হওয়ার পাশার পরে তো অবশ্যই নাফি হুজুর বাসায় ছিলেন না, তিনি যখন বাসায় এসছেন তার অনেকক্ষণ অপেক্ষা করার পর তিনি বাসায় এসছেন। বাসায় আসার পর নাফি হুজুর বলছেন যে আমি যখন ওনাদেরকে দেখি আমি ছেলেটার মধ্যে থেকে খুব উশৃঙ্খল গন্ধ পাচ্ছিলাম, আমি মনে করছিলাম যে ছেলেটার মাথা ছেলেটার শরীরের সাথে নেই, এই মাথাটা একটা শয়তানের মাথা, ছেলেটার দেহটা আছে গল্পটার মধ্যে একটা শয়তানের গল্প, আমি প্রপারলি বুঝতে পারছি অন্ধকারে যে ছেলেটার চেহারার মধ্যে কোনো ধরনের নূর নেই এবং ছেলেটা দেখতে এরকম এবং ছেলেটার মাথার মধ্যে একটা শয়তানের মাথা বসানো। তো তিনি এটা যখন বলেছেন তার ভাইকে, তার ভাই বললেন যে আপনার ছেলেকে আপনার ভিতরে নিয়ে আসবেন, আপনার ছেলের মুভমেন্টে কোনো ধরনের হকচকিত হবে না, আপনার ছেলে হয়তোবা নিজেকে মেরে ফেলতে চাইবে, তো আমাদের রুমের মধ্যে এরকম কোনো শার্প ইনস্ট্রুমেন্ট নাই যেটা দিয়ে সেটা নিজের ক্ষতি করতে পারবে, তো আমরা তার দুটো পা বেঁধে দিচ্ছি কারণ যুদ্ধ যখন আমরা কোনো সুরা পড়া হবে তখন সেটা যখন পড়া হবে তখন সে অনেক কিছু ভেঙে ফেলতে চাইবে, এটা অনেক কমন একটা কেস, আমরা তার পা বেঁধে দিব শক্ত করে, তার হাত বেঁধে আমরা হাত বাঁধবো না, তবে তার হাতের মধ্যে আমরা এমন ব্যবস্থা করবো যাতে তার হাত না আতে না পারে। তো এরকম ভাবেই তাকে বসানো হয় এবং বসানোর পরে হুজুর বলে যে ঠিক আছে লেটস বিগিন, শুরু করি। তো সবার আগে তাকে বের করতে হবে যে ছেলেটাকে কেন এখানে নিয়ে আসা হয়েছে এবং কেন ছেলেটা নিয়ে আসার কারণগুলোকে আগে বেশি এক্সপোজ করেছে। তখন জিয়াদের বাবা তাকে বলেন, জিয়াদের বাবা নাফি হুজুরকে বলেন যে দেখেন আসলে আমরা কয়েকদিন যাবো এই প্রবলেমগুলো ফেস করেছি, তো আমি আমার ছেলেকে বেশ ফলো করছিলাম এবং ঘরের মধ্যে আমি কিছু বই পেয়েছি, এই বইয়ের ভিতরে আমি এই জিনিসগুলো পেয়েছি, আপনি একটু দেখবেন। আমি ছোট করে বলতে চাই ওইখানে কিন্তু প্রচুর মানুষ ব্ল্যাক ম্যাজিক করে, তো এটা খুবই কমন কেস এবং আসলে কাছাকাছি রিজিয়নে বা কাছাকাছি এলাকা না, দূর দূরান্তের অনেক জায়গা থেকে, আপনারা মনে করেন ফিলিস্তিনে তো প্রচুর ব্ল্যাক ম্যাজিক হয়, ইসরায়েলে ব্ল্যাক ম্যাজিক হয় এবং যেসব দেশগুলো আসলে আমরা জানি যে এই বড় বড়তম দেশগুলো মিডিল ইস্টার্ন কান্ট্রিজগুলো সেখানে কিন্তু প্রচুর ব্ল্যাক ম্যাজিক হয়। তো আরেকটা ছোট্ট ইনফরমেশন দিই আমি ফার্দার যাওয়ার আগে, কয়েকদিন আগে আমার এক ভাই আছে, যাই হোক সেটা আমি লাস্টে বলবো, এটা আমি আর বলছি না। তো নাফি হুজুর বলেন যে ঠিক আছে আমি জানার চেষ্টা করব, জানার চেষ্টা করার পরে আমার সলিউশন আসবে, এর আগে আমি আপনাদেরকে কোনো ধরনের সলিউশন দিতে পারবো না, তবে আপনার ছেলে নর্মাল নাই এবং কবে নর্মাল বিহেভ করেছে আমাকে একটু বলেন। বলে যে আমার ছেলেটা যেদিন লাস্ট ফাঁসি দেয় সেদিন নর্মাল বিহেভ করেছিল, এর আগে আমরা ছেলেটার মধ্যে নর্মাল বিহেভ দেখছিলাম না অনেকদিন যাবত, আমার ছেলেটা এরকম ছিল না, আমার ছেলেটা খুব মিশুক প্রকৃতির একটা ছেলে ছিল, কিন্তু হঠাৎ করেই আমার ছেলেটা ইন্ট্রোভার্টেড হয়ে যায়, কোনো কিছু শেয়ার করছিল না, কাউকে কিছু বলছিল না এবং কোন একটা রাগ হয়ে যেত, তখন অনেক সময় রাগ হচ্ছিল না, একটা সময় যখন রাগ হতো খুব ফেরোস শাস্ত হয়ে যেত সে, এবং যখন সে রাগ করত তখন দেখা যেত যে সে একটা ছুরি বের করছে, সেটা দিয়ে কোনো কিছুতে আঘাত করছে অথবা নিজেকে আঘাত করছে, যেটা আমরা পরবর্তী সময় নিজেরা তাকে এই বিষয়গুলো থেকে আর প্রেশার ক্রিয়েট না করে ওকে ঠিক আছে যা করছে করুক এটা আমরা ওভারলুক করে যাচ্ছিলাম আর কি, কিন্তু ওভারলুকের কারণে আমার ছেলেটার লাইফটা অনেকটা থ্রেটনিং, ও কিছু খাচ্ছিল না, কোনো কিছু খায় না, পানিও খায় না, সারা শরীর শুকিয়ে যাচ্ছিল, এত লম্বা একটা ছেলে যে উপরে ভালো ভালো খাওয়া খেত সেটাও খাওয়া হচ্ছিল না, আমরা ভাবলাম যে ওকে আমরা ফলো করি। ওকে ফলো করার পর ওর ঘরের মধ্যে আমরা এরকম বই পাই, যে বইয়ের মধ্যে তাবিজ পাই আমরা, যেই বইয়ের ভেতরে আমরা মোম পাই, মোমের ড্রপ পাই, গোলাপ ফুল পাই, রক্ত পাই, ছোপ ছোপ দাগ পাই, এই জিনিসগুলো আমাদেরকে ভাবাচ্ছিল। আমরা চাইছিলাম যে এই জিনিসগুলো সলিউশন হোক এবং একে একে আমরা ওকে ফলো করছিলাম ও আসলে কি করে। এরকম একদিন আমরা ওর রুমটা খুলি, রুমটা খুলে ওকে ধ্যানমগ্ন অবস্থায় দেখতে পাই এবং ওর হাতটা, বাম হাতটা মনে হচ্ছিল এমন ভাবে পিছনে প্লেস করা যে হাতটা ভেঙে গেছে, এইটা আমরা দেখতে পাই। এবং লাস্ট মোমেন্টে আমরা কিছুদিন আগে ওকে যখন কয়েকদিন আগে আমরা অজ্ঞান অবস্থায় পাই একটা বাসার মধ্যে, এই বাসার এরকম পরিত্যক্ত ছিল, এই বাসার মধ্যে হয়তো ও কোনো কাজ করেছে এবং প্রত্যেক কয়েকটা জীব জন্তুর মাথা, জীবের মাথা ওখানে ছিল, পশুর মাথা ওখানে ছিল, ফ্লোরের মধ্যে রক্ত ছেটানো ছিল, রক্তের মধ্যে মাছি লেগে আছে এবং ওই মাথাগুলোর মধ্যে মাছি পোকা লেগে আছে, তার মানে সে কিছু একটা করতে যাচ্ছিল বা করেছে, আমি জানি না, কিন্তু সে অজ্ঞান হয়ে আছে। এখন এটা আপনার, আপনি যদি বের করতে পারেন এবং এটার থেকে যদি আমাদের পরিত্রাণ দিতে পারেন তাহলে আমরা খুব খুশি হব। এবং আমরা এটা চার্জের বিনিময়ে তিনি এই জিনিসগুলো করেন, এটাও সত্য, এটা একটা চার্জ নেন। তো হুজুর বলে যে ঠিক আছে আমি দেখবো, এবং উনি যেন তেন কেসেসগুলো ধরেন না, যেসব কেসেসগুলো আসলে খুব বেশি কঠিন সেসব কেসেসগুলো নিয়ে তিনি মোর অর লেস মাঝে মধ্যে ডিল করেন। আর মোস্টলি সে বলে দিতে পারেন কোথায় কি হচ্ছে এবং এটা করবে কি করবে না, এই কাজটা তিনি করবেন কি করবেন, এটা ডিরেক্টলি বলে দেন। তো নাফি হুজুর তার রেগুলার রিচুয়ালস পড়াগুলো শুরু করে, সুরা পড়া শুরু করে, কোরআন শরীফের আয়াত পড়া শুরু করে। প্রথম পাঁচ থেকে সাত মিনিট আসলে কোনো মুভমেন্ট হচ্ছিল না, এটা হচ্ছে কোনো মুভমেন্ট হচ্ছিল না, যে ভিকটিম যে ছেলেটা এসছে রিয়াদ, নাফি হুজুর বল, মানে একটা সময় যখন সুরাপড়া শেষ হয়, সুরাপড়া শেষ হওয়ার একটা ব্রেক নিচ্ছিল, তো নাফি হুজুর অলরেডি বলে ফেলছিলেন যে ও অলরেডি অনেকগুলো হত্যা করেছে, অন্ধ অবস্থায় বলছে ও তো অনেকগুলো হত্যা করেছে, ও তো সবাইকে হত্যা করেছে, যে সামনে এসছে তাকেই হত্যা করেছে, ও রক্ত খেয়েছে, মানুষ হিসেবে রক্ত খেয়েছে, ওকে যে ওকে যেটা যেটা বলা হয়েছে সেটা সেটা করেছে, এটা মানুষ না, আমি মনে হয় একটা জানোয়ারকে আমার সামনে দেখতে পাচ্ছি, একটা মানুষ রূপী জানোয়ার যে অনেক সুন্দর করে জাদু করতে পারে, এই জাদু তো অনেক আর্টের বিষয়, এ তো অনেক সুন্দর করে জাদু করেছে, আমার চোখ অন্ধ কিন্তু ওকে আমি সম্পূর্ণভাবে উজ্জ্বল অবস্থায় দেখছি, ওর শরীর থেকে গন্ধ আসছে, এ তো গন্ধ, গন্ধওয়ালা একটা লোক, এর শরীর থেকে এসতে পিশাচের গন্ধ আসছে, এই একটা পিশাচ, আমি জানব, আমি বলবো আপনাদের সবাইকে, সুতরাং আপনারা সবাই অপেক্ষা করুন আমার কথার জন্য, আমি আবার সুরা পড়া শুরু করব এবং দেখবেন এখন আপনাদের ছেলের কি হয়। এই বলে নাফি আল মারজানি সাহেব সুরা পড়া শুরু করলেন, যেটা পরবর্তী স্পেল। এই স্পেলের প্রথম 20 সেকেন্ডের মধ্যেই জিয়াদের মধ্যে মারাত্মক পাগলামি শুরু হয়ে গেল, জিয়াদকে মনে হলো কেউ, জিয়াদ মনে হচ্ছিল নাকি মৃগী রোগীর মতো আজ অ্যাটিটিউড করছিল, যেন ও কাতরাচ্ছে এরকম অবস্থা, কথা বলতে চাইছে কথা বলতে পারছে না, নাক মুখ দিয়ে জিয়াদের মনে হচ্ছে রক্ত বের হয়ে গেল, একটু একটু ফোঁটা ফোঁটা বের হয়ে যাচ্ছে, আর জিয়াদ গরু জবাই দেওয়ার সময় যেরকম শব্দ করে সেরকম খত খত শব্দ করছিল, মনে হচ্ছিল কেউ বড় লম্বা রামদা দিয়ে জিয়াদের গলাটা কেটে ফেলেছে, এরকম ভাবে শব্দ করছিল ভেতর থেকে, ভেতর থেকে মনে হচ্ছে কেউ অন্য ভাষায় অন্য রকম স্টাইলে কথা বলতে চাইছে কিন্তু কথা বলতে পারছে না জিয়াদের কারণে। একটা পর্যায়ে হয়তো জিয়াদের জিয়াদকে সম্পূর্ণরূপে কবজা করে সেই শয়তানটা তার ভেতর প্রবেশ করে। এরপরে নাফি আল মারজানি সাহেবের প্রশ্নোত্তর পর্ব শুরু হয়। নাফি আল মারজানি সাহেব সব জানেন কিন্তু আসলে সব যে জানেন সেটা এটা বের করাও, এটা প্রমাণেরও একটা দরকার আছে, যে সামনে আছে বাবা তারও জানা দরকার যে সে কি বলেছে। নাফি আল মারজানি সাহেব যতটুক দেখতে পাচ্ছিলেন ততটুকু তিনি বলেছেন, একদম সব তো আর একটা মানুষের পক্ষে জানা সম্ভব না, তবে যতটুকু তিনি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জিস্টগুলো তখন জেনে ওই মুহূর্তে ওই শয়তানকে ভিতরে নিয়ে আসার সময় তিনি বলে দিয়েছেন যে এই জিনিসগুলো করেছে। তো নাফি আল মারজানি সাহেবের সাথে ওই শয়তান কথা বলার আগে বলে, তোর সাথে যে হাতিটা আছে সেটা, সেই হাতিটা, হাতিটা এখন কোথায়, হাতিটা কোথায়? তো ওই শয়তান কথা বলতে বলছে না বলছে না বলছে না, একটা পর্যায়ে বলে আমি জবাই করেছি হাতিটাকে, আমি জবাই করেছি। আসলে এগুলো সবই একটা কথা বলার জন্য বলা। এগুলি সত্য জিনিস না, হাতিটাকে সে মেরে ফেলেছে কি মেরে ফেলেছে না এটা একটা রূপক অর্থে সেইখানে ব্যবহার করা হয়েছিল। তখন নাফিয়াল মারজানি সাহেব জিজ্ঞেস করছিল যে আমাকে বল যে তুই কেন ওকে ভর করেছিস, কেন ওকে দিয়ে সব ধরনের খারাপ কাজ করাচ্ছিস, কেন ওর ভেতরে ঢুকে আছিস, কেন ওকে দিয়ে জাদু করছিস, মন্ত্র করছিস, আমাকে বল, নইলে আমি তোকে বোতলে ভরব না, আমি তোকে মাটিতে পুঁতব না, আমি তোকে উড়িয়ে দেব, আমি তোকে পুড়িয়ে দেব, তুই আগুনের তৈরি, তোকে আমি আগুনেই শেষ করব। এটা একটা পর্যায়ে যখন বলা হয় তখন ভেতর থেকে প্রায় দেড় ঘন্টা পরে কথা বলা শুরু করে জিয়াদের শরীর। কথা বলার সময় প্রথমে হাত দিয়ে কিছুক্ষণ ইশারা করার পরও সে বলতে লাগলো যে এই জিয়াদকে মারতে এসছে তারা, এই জিয়াদকে তারা মারতে এসছে, এই জিয়াদ 12 জন জিনকে খুন করেছে, এই 12 জন জিনের আত্মীয় হিসেবে তিনি এসছেন এবং অনেক আত্মীয় বাইরে অপেক্ষা করছে সুযোগ সন্ধানের অপেক্ষা, যে যাবে একজনকেও মারবে আরেকজন আসবে, আসা যাওয়ার মধ্যে থাকবে কিন্তু জিয়াদকে সে মারবে। তো পরবর্তী সময় জানা গেল কি কারণে জিয়াদকে মারা হচ্ছে, বলে প্রথমবার আমাদের এক আত্মীয়কে নিয়ে আসা হয়, সেই আত্মীয়কে নিয়ে আসার পর কোন একটা কাজ খারাপ কাজ তাকে দিয়ে করানো হয়, সেই খারাপ কাজ করার পরে তার কাছে যেন ফার্দার তার ডিমান্ডস এর কথা না বলতে পারে, প্রথম যাকে নিয়ে এসেছিল তন্ত্রমন্ত্র পড়ে তাকে সে খুন করে ফেলে, তার শরীর একদম বিচ্ছিন্ন করে ফেলে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিচ্ছিন্ন করে ফেলে, তাকে সাথে সাথে মেরে ফেলা হয়। এর কিছুদিন পর আরেকজনকে দেখা হয় এবং সেটা তারই ভাইকে দেখা হয়, এবং তার ভাই এসে কিছু বুঝতে না ওঠার আগেই ওকে দিয়ে অনেকটা জোর জবরদস্তি করে আরেকটা কাজ করানো হয়, আরেকটা ব্ল্যাক ম্যাজিক করা হয় এবং ব্ল্যাক ম্যাজিকটা করা হয় একটা মহিলার উপর, সেই মহিলার উপর ব্ল্যাক ম্যাজিক করানোর পর সেই মহিলাকে জিয়াদ বিয়ে করে এবং বিয়ে করার পর সেই মহিলাকে, মহিলার সাথে কি অবস্থা সেটার ব্যাপারে তিনি বলেননি, কিন্তু মহিলাটাকে বিয়ে করার পর ওই জিনকে সে মেরে ফেলে। এরকম করে 9টা জিনকে মেরে ফেলা হয়। টোটাল 11টা জিন যখন মারা হয়, 12 নম্বর জিন যখন তার সামনে আসে, সেই 12 নম্বর জিন দিয়ে তিনি আরো খারাপ কাজ করিয়েছেন, 3টা জমি দখল করাচ্ছেন, 3টা বাড়ি দখল করার চেষ্টা করেছেন। এগুলো করতেন থেকে টাকার বিনিময়ে, জিয়াদ এগুলো করত টাকার বিনিময়ে, এবং যাদের কাছ থেকে টাকা চাইতো তাকে তাদেরকে দিয়ে সেই সব কাজগুলো করানোর পর সেই জিনগুলাকে আসলে সে মেরে ফেলত। এরকম করে 12টা জিন মেরেছে, 12টা হত্যা করেছে, এবং প্রত্যেকটা হত্যা করার সময় সে এরকম ভাবে হত্যা করেছে যেন হাতি কোন একটা পিঁপড়াকে পিষে ফেলছে এরকম ভাবে। তো তপ্ত মরুভূমিতে কোনো সময় হাতির পিঠে চড়ে নাকি সে খুন করেছে, এরকম করে 12টা খুন করেছে। এবং এটা তার একটা পদ্ধতি, জিয়াদের একটা পদ্ধতি ব্ল্যাক ম্যাজিক করার, এবং এই ব্ল্যাক ম্যাজিক গুলো সে গভীর রাতে রাতের আধারে করত, যেগুলো বর্তমানে যেই জিনটাকে আক্রমণ করছে বারবার সে এতটাই শক্তিশালী যে জিয়াদ তাকে বশ করার জন্য এক বাড়িতে এরকম কিছু জীবজন্তুর মাথা সহ রক্ত পান করার মাধ্যমে তাকেও বশ করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু তাকে বশ করতে পারেনি। যেই সার্কেলটাতে সে এঁকেছিল সেই সার্কেলের ভিতরে তিনি ঢুকে তার উপর কবজা করে নেয়, জিয়াদের উপর কবজা করে নেয়। জিয়াদের সারা শরীর অসার হয়ে যায় এবং জিয়াদকে তারা কার সম্পূর্ণভাবে মেরে ফেলার একদম সম্পূর্ণ ফন্দি আটে। আসল দোষীটা কে তাহলে? অবশ্যই জিয়াদ আসল দোষী। নাফিয়াল মারজানি সাহেব যখন প্রায় 1 ঘন্টা যাবৎ এই ধরনের বর্ণনা শোনার পর বললেন যে আমি তোমার কথা শুনলাম, আমি চাইলেই তোমাকে মুক্তি করতে পারি, কিন্তু আসলে আমি কাকে মুক্তি করব আমি জানি না, তোমাকে আমি তোমার সাথে জিয়াদের শরীরে ম্যাচ পাচ্ছি, তুমি এখানে এসছো, আমার তো মনে হয় তুমিও জিয়াদের কাজ করেছো, তুমিও তো কিছু কাজ করেছো জিয়াদের, জিয়াদ তোমাকে মারতে যে হয়তো মারতে পারে নাই, তুমি যে একটা কাজ করেছো, তুমি যে একটা বাচ্চা মেয়েকে খুন, একটা বাচ্চা মেয়েকে মেরে ফেললে সেটা কি করবে? তখন ভেতরে থাকা জিন আর কোনো কথা বলছে না, সেই শয়তান আর কোনো কথা বলছে না, সেই শয়তান আর কোনো কথা বলার চান্সই পাচ্ছে না। অনেকক্ষণ চুপ থাকার পর হুজুর তখন আবার জিজ্ঞেস করলেন, তুমি আমাকে বলো, তুমি যে একটা বাচ্চা মেয়েকে মেরে ফেললে, সে কি দোষ করেছিল? কুয়ার মধ্যে তাকে ফেলে দিলে, সে কি দোষ করেছিল? বাচ্চা মেয়েটা কেন মেরে ফেললে? বাচ্চা মেয়েটাকে কেন ধাক্কা দিলে তুমি কুয়ার সামনে নিয়ে? তখন আর কোনো শব্দ নেই, সারা শব্দ নেই। কিছুক্ষণ পর সে যখন তৃতীয় স্পেল শুরু করল, নাফিয়াল মারজানি সে থার্ড স্পেল শুরু করলেন সুরা পড়া, তখন একটা চিৎকার দিয়ে জিয়াদ পড়ে যায়। নাফিয়াল মারজান সাহেব বললেন যে ও এখন জাগবে, অনেকদিন পর আপনারা ছেলেকে পাবেন, আগে আবেগ আপ্লুত হবেন না, ওর কাছ থেকে আমি জানব ও কিভাবে কিভাবে এসব কাজ করেছে, এরপর আমি সিদ্ধান্ত নিব ও কেন এসব করল, তারপরে আমি বুঝে আপনাদের জানাব যে আমি কি ওর পেছন থেকে এসব জিনিস সরাবো কি সরাবো না। তবে বর্তমানে যেই শয়তানটা ছিল সে ওর সাথ থেকে চলে গেছে, আমাকে কেউ শরীরে পানি দাও, আমি এখন ওর সাথে স্বাভাবিকভাবে কথা বলতে চাই। এটা বলেই নাফিয়াল মারজানি সাহেব হেলান দিয়ে বসলেন এবং তার শরীরে পানি ছেটানো হল। পানি ছেটানোর পর তিনি একটু ফ্রেশ হলেন, একটু নর্মাল হলেন। নাফিয়াল মারজানি সাহেব মাথা ঠান্ডা করলেন, প্রচন্ড গরম, তপ্ত গরম ওই সময় ওই মুহূর্তে। নাফিয়াল মারজানি সাহেবের ভাষ্য মতে যে তিনি পরিষ্কারভাবেই হাতিটাকে দেখতে পাচ্ছিলেন, হাতিটার মাথা নাই, হাতিটার পিছনে পেছনে উপেক পিঠে চড়ে বসে আছে একটা মানুষের ন্যায় অবয়ব, তার মাথার মধ্যে থেকে আগুন জ্বলছিল, মাথা ছিল না, কোনো মাথা ছিল না, সেখানে আগুন জ্বলছিল, সে আগুনের ফুলকি থেকে রক্ত ছিটাচ্ছিল, এরকম তিনি দেখতে পাচ্ছিলেন। এবং একটা পর্যায়ে যখন নাফিয়াল মারজানি সাহেব নর্মাল হলেন, নর্মাল হওয়ার পর নাফিয়াল মারজানি সাহেব জিয়াদকে এক গ্লাস পানি খাওয়ালেন, সেই পানির মধ্যে তিনি কি কিছু একটা সুরা পড়েছেন, জিয়াদ সেটা খায় এবং জিয়াদ প্রথমে তা খেয়াল করেনি, যখন তার হুশ আসছিল তখনই তাকে খাইয়ে দেওয়া হয়। এরপরে নাফিয়াল মারজানি সাহেব চেয়ারের সামনে জিয়াদকে বাঁধন খুলে দেওয়া হয় এবং জিয়াদ প্রায় অনেকদিন পর একটা মানুষের মতো আচরণ করছিল। তো তার বাবা মা বেশ খুশি হয়ে যায়, ছেলে তো মনে হয় নর্মাল হয়ে গেছে, হুজুরের হাত চুমু দিচ্ছিল, হুজুরকে সালাম করার মতো অবস্থা, হুজুরকে মাথায় তুলে রাখার মতো অবস্থা। তো নাফিয়াল মারজানি সাহেব বললেন, আমার সাথে এসব করেন না, আপনার ছেলের কাণ্ড কারখানাগুলো আগে শুনি, এরপরে আমি ডিসিশন নিতে পারবো যে আপনার ছেলেকে আমি কি এইসব জিনিস থেকে ফেরত দিতে পারবো কি পারবো না। নাফিয়াল মারজানি সাহেব জিজ্ঞেস করলেন, কেন তুমি ব্ল্যাক ম্যাজিকে আসক্ত হয়েছ, কি কারণে তুমি ব্ল্যাক ম্যাজিক আসক্ত হয়েছ? তখন জিয়াদ বলতে থাকে, আমি আমার মনে নাই। নাফিয়াল মারজানি সাহেব বললেন যে না, তোমাকে বলতে হবে মনে নাই, এই জিনিসটা বললে হবে না, এই জিনিসগুলা আমার সাথে বলো না, আমি চোখে দেখতে পাই না কিন্তু আমি সব দেখতে পাই, আমার দুটো চোখ কাজ করে না কিন্তু আমার সারা শরীরে চোখ বসানো, আমি বুঝতে পারি তুমি কি চিন্তা করছো, তুমি কি চিন্তা করবে, আমি বুঝতে পারি তুমি হাত নাড়াচ্ছ কি নাড়াচ্ছ না, আমি কিচ্ছু দেখতে পাই না কিন্তু আমি সব বুঝতে পারি, তুমি আমাকে বলবে এখন যে তুমি কিভাবে তাদের ব্ল্যাক ম্যাজিক করেছ। তখন জিয়াদ বলতে থাকে, তিনি তখন মেডিকেলের ছাত্র, ইয়ার সেকেন্ডে পড়ে, মাসের মধ্যে পড়াশোনা শেষ করে এসছেন, সেদিন তার ক্যাডাভার অথবা ডেড বডি নিয়ে একটা ক্লাস ছিল, সেটা শেষ করে আসার পরে বাসার মধ্যে তিনি ঘুমাচ্ছিলেন, রাত আনুমানিক 12টার দিকে তার ঘুম ভাঙে, কারণ ঘুমিয়েছেন তিনি সন্ধ্যার দিকে, রাত্রেবেলা ঘুম থেকে ওঠার পর তিনি জাগবেন এরকমই একটা প্ল্যান করেন, কিন্তু রাতের বেলা তার মনে হলো তার বাথরুমের সামনে কেউ দাঁড়িয়ে আছে, তিনি মনে করেছিলেন এটা তার বাবা কারণ লাইটটা তখন বন্ধ ছিল। তিনি যখন তার ডিম লাইটটা সুইচ অন করেন তখন দেখেন ঘরের দরজা ভেতর থেকে লক করা, কিন্তু ওই অবয়বটা বাথরুমের সামনে দাঁড়ানো, এটা সেই অবয়ব যেই অবয়বটার লাশ তিনি আজ ওই দিন সকালবেলা কেটেছিলেন, এটা সেই অবয়বের মতো ছিল। তিনি অবাক হয়ে যান যে আমি যে ক্যাডাভারটা কাটলাম, আমি যে ডেড বডিটা নিয়ে আজকে স্টাডি করলাম, সেই ডেড বডির সেই চেহারাটা, সেই চেহারার ন্যায় আরেকজন আমার বাথরুমের সামনে দাঁড়ানো। তিনি ভয়ে পেছনে চলে যান, তিনি বলেন যে আপনি কে? একটা পর্যায়ে কোনো কনভারসেশন হচ্ছে না, জোরে জোরে চিৎকার করতে থাকে কিন্তু বাইরে কেউ শুনছে না, অথচ পাশেই তার মা। তখন তার মনে থাকে যে হতে পারে তার শব্দ হয়তো তিনি একাই শুনছেন না, কেউ শুনছে না, হতে পারে তিনি পুরো সময়টা ওই মুহূর্তে জাদুর ঘরে আক্রান্ত,
তখন তিনি যে মাফ চেয়ে থাকে, আমাকে ক্ষমা করেন, আমাকে মাফ করেন, আপনি যা চান আমি তাই দিব, আপনি আমাকে ক্ষমা করেন। সাথে সাথে তাকে উল্টে লটকে ফেলা হয় এবং সিলিং এর মধ্যে ঝুলে ফেলা হয় এবং তার মাথা উল্টানো, পা উপরে। তো তিনি বারবার বলতে থাকেন যে আমাকে ক্ষমা করুন। তো ওই অবয়বটা একটা বিশাল বড় রামদানি আসে, রামদানি বিশাল বড় ছুরির মতো একটা বস্তু নিয়ে আসে তার হাতে। হাতে নিয়ে আসার পরপরই জিয়াক বুঝে যায় যে এটা তার শেষ সময়। তখন সে বলতে থাকে যে আপনি যা বলেন আমি তাই করব, আপনি আমাকে ক্ষমা করুন, আপনার কি দরকার, আপনার টাকা পয়সা ধন দৌলত যা আছে আমি সব দিব, আপনি আমাকে আমাকে মেরেন না প্লিজ, মা আল্লাহ মা, এরকম কথাবার্তা বলতে বলতে একটা পর্যায়ে তাকে নিচে নামানো হয়। ওই অদৃশ্য অবস্থায় তাকে ইশারা করা হয় এবং বলা হয় যে আমি নেক্সট আসব, তুমি তোমার কথার বর খেলাপ হবে না। এরপর দিন তার খাটের মধ্যে তিনি একটা জিনিস লেখা দেখতে পান, যে জিনিসটা লেখা ছিল যে অমুক জায়গায় তুমি চলে আসবে। তিনি যান ওই জায়গায়, ওই জায়গায় যাওয়ার পর তিনি দেখতে পান যে কাপড়ের কাপড় পরা 8-10 জন লোক ইহরামের মতো একটা বিল্ডিং এর কোণায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁটাহাঁটি করছে, হিরামের মতো কাপড় পরে। তো জিয়াদ যখন এখানে যায় তখন সাথে সাথে তাকে একটা ইশারা করা হয় যে তুমি এই জায়গায় আসো। জিয়াদ ওই কর্নারে যায়, ওই কর্নারটা একটা সার্কেল আঁকা, ওটার ভেতরে কিছু নিয়ে আঁকা, ওই সার্কেলটার ভেতরে একটা চেয়ার বসানো, ওই চেয়ারের উপরে আরেকটা চেয়ার, এটা একটু উঁচু চেয়ার, যেখানে একটা বাটি রাখা, কিছু রক্ত রাখা, এবং জিয়াদকে ইনস্ট্রাকশন দেওয়া হয় যে তুমি এই জিনিসগুলোকে ইউজ করে একে নিয়ে আসবা সামনে। তো হঠাৎ করে জিয়াদ যখন মন্ত্র পড়তে থাকে মনে হচ্ছিল যে পুরো বিল্ডিং তখন কেঁপে উঠছে। জিয়াদ আসলে জানে না তিনি কি করছেন, জিয়াদের মনে হচ্ছিল তাকে দিয়ে তারা কোরআন শরীফ পড়াচ্ছে, জিয়াদের নামাজ কালাম পড়ার অভ্যাস নাই। জিয়াদ তখনও বুঝতে পারছে না যে সে যে ব্যাগ প্ল্যাক নিজেদের আধারে চলে যাচ্ছে। জিয়াদকে বলল তুমি তোমার কাছে আমি একটা হাতিয়ার নিয়ে আসছি, এইটা দিয়ে কাজ করো, জীবনে যা চাও তাই পাবে, অনেকটা লোভ দেখানোর মতো। তোমাকে তুমি আমার এই কাজটা করে দাও, তুমি দেখবে তুমি কি চাও সব তোমার সামনে চলে আসছে। তুমি কাউকে ভালোবাসো সে তোমার সামনে চলে আসবে, পরীক্ষায় ভালো নাম্বার দরকার সে তোমার সেটা তুমি পেয়ে যাবা, কারো সাথে তোমার শত্রুতা তাকে মারা দরকার সেটাও করতে পারবে, এমনি এমনি মরে যাবে, তুমি খালি আসো এই পথে আসো। ট্রেনিং মারফত একটা কুকুর ওই মুহূর্তে ওই বাসায় প্রবেশ করে, সে কনস্ট্রাকশন বিল্ডিংটাতে, ওই বিল্ডিংটার তফসরে এই কাজগুলো সে করার সময় একটা কুকুর ওই সময় প্রবেশ করে। তখন তারা বলে তোমার সামনে একটা ছুরি আছে, এই ছুরিটা দিয়ে কুকুরটাকে মেরে ফেলো। ছুরিটা দিয়ে কুকুরটাকে মেরে ফেলা হয়, এই কুকুরের মধ্যে একটা জিন ছিল এবং ছুরিটা ছিল পরা, সাথে সাথে সে জিন মারা যায় এবং কুকুরটা সাথে সাথে ভ্যানিশ হয়ে যায়। তো জিয়াদ বলে যে এটা তো আমার শরীর কাঁপছিল বলার সময় এই মুহূর্তে নাফিয়াল মারজানি সাহেব, আসলে নাফিয়াল মারজানি সাহেব কিছু দেখছে না কিন্তু তিনি সম্পূর্ণ বর্ণনাই কিন্তু তার ওইখানে উপস্থিত লোকজনদের কাছ থেকে পেয়ে যান, সেই ঘটনাগুলি আসলে শেয়ার করেছেন। তো যাই হোক, পরে জিয়াদ এরকম করে প্রায় 11টা জিন খুন করে, 12 নম্বর জিন খুন করার কথা ছিল কিন্তু সেটা খুন করার আগেই সেটাতে ধীরে ব্যর্থ হয় এবং ব্যর্থ হবার পরে তাকে আরো কঠিন টাস্ক দেওয়া হয় এবং প্রত্যেকটা জিন খুন করার সময় এরকম ভাবেই মনে হচ্ছিল যে সে হাতির পিঠে চড়ে সেই সব জিনগুলোর পেছনে দৌড়াচ্ছে। আসলে হাতির পিছনে বসাচ্ছে, পিঠের উপরে বসাচ্ছিল হচ্ছে যে তাকে ডিকটেট করছিল, কিন্তু ডিকটেট করছিল তাকে এটাই তখন বের করার প্রশ্ন। তো বারবার নাফিয়াল মারজানি সাহেব ওই জিয়াদকে জিজ্ঞেস করছে যে তুমি যে জিনগুলোকে খুন করেছ, যাদের সাথে তুমি খারাপ করেছ, এটা তুমি ভালো করো না, অবশ্যই ইসলামের বাইরের কাজ করেছ, গরিত কাজ করেছ, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে তুমি যেসব জিনগুলোকে খুন করলে সেসব জিনগুলো কে ছিল? তখন বলল যে আমার ভিতরে এখন যে আছে তার শত্রু ছিল, সবাই তার শত্রু ছিল এবং প্রত্যেকটা শত্রুকেই সে আমাকে দ্বারা খুন করেছে। আমিও মজা পাচ্ছিলাম, আমিও টাকা পাচ্ছিলাম, ওরা আমাকে টাকা দিচ্ছিল। তো প্রথমে যখন সেই শয়তানটা এসেছিল সে যেটা বলছে তখন এখনকার জিয়াদের সাথে সেটা ম্যাচ করছে না। এই হত্যার প্রতিশোধ নেয়ার জন্য এখন অনেক জিন জিয়াদের পেছনে ঘুরছে,
ওই শয়তানের পেছনে ঘুরছে না, ওই শয়তান সব দিক থেকেই সেফ। তিনি এক ঢিলে কয়েকটা পাখি মারার চেষ্টা করেছে এবং সে সাকসেসফুল। শয়তান তো পালিয়েছে, সে তো ওই মূর্তির জায়গায় নাই। নাফিয়াল মারজানি সাহেবের তখন জিয়াদের কথা কিছুটা বিশ্বাস হওয়া শুরু হয় যে এই ছেলেটা ভদ্র, দেখতে সুন্দর, এই ছেলেটা তো এরকম কাজ কেন করবে, ভদ্রঘরের সন্তান এই কাজটা কেন করবে। তো এটা আসলে ওকে ওকে পেয়েছে কব্জা করার জন্য, সুযোগ পেয়েছে, সুবিধা পেয়েছে এবং ওকে কব্জা করেছে আরেকজন, আরেকজনের মাধ্যমে যে তাকে সাজেস্ট করেছে। এটা তারই এক বন্ধু, জিয়াদেরই কোন এক বন্ধু। এটা নাফিয়াল মারজানি সাহেব বলেছেন যে ওরই হয়তো বা কোনো একটা বন্ধু ওকে সাজেস্ট করেছে যে ওর উপরে থেকে যেন এই কাজগুলো করা যেতে পারে। তো এখানে সবকিছুতে ব্ল্যাক ম্যাজিক অনেকটা জড়িত, কিন্তু জিয়াদ অনেকটা নিরুপায় হয়ে নিজের লাইফ বাঁচানোর জন্য সেই কাজগুলো করেছিল। তো এইটা যখন কোনোভাবে বুঝে যায়, বোঝার জন্য ওই দিন তাকে বিদায় দেওয়া হয়। নাফিয়াল মারজানি সাহেব একটা পানি পড়া দিয়ে কিছু সুরাত পরে আসলে ওকে ওই মুহূর্তে সেই জায়গা থেকে বিদায় করে ঠিকই, কিন্তু বলে যে আমি আসলে আরো কিছু ইনভেস্টিগেট করব। তো নাফিয়াল মারজানি সাহেব বলেন যে তুমি আমাদের এখানে ঠিক 21 দিন পরে আসবে, 21তম দিনে আসবে, 21তম দিনের মধ্যে, তো 21 দিনের মধ্যে তোমার কোনো কিছু হবে না, তবে ওই 21 দিনের স্পেলটাকে কমপ্লিট করার জন্য তোমাকে অবশ্যই এখানে আসতে হবে। 21 দিনের দিন, ওই দিনটা ছিল বুধবার এবং ওই দিন জিয়াদকে নিয়ে তার বাবা মাতার বাসে আসে, কিন্তু ওই মুহূর্তে জিয়াদ নড়াচড়া করতে পারছিল না, জিয়াদের শরীর অসাড় হয়ে যাচ্ছিল। তো নাফিয়াল মারজানি সাহেব বলছিলেন যে ও আবার ব্যাক করবে এবং ওর সাথে ওর, ও বুঝতে পারছে না, ও জানে না, শয়তান জানে না যে আসলে জিয়াদ এখন নাফিয়াল মারজানি সাহেবের আস্তানায় এবং সে আসবে, কিছুক্ষণের মধ্যে আসবে। নাফিয়াল মারজানি সাহেব আর জিয়াদের শরীরটা ব্লক করল না, বন্ধ করল না, বন্ধ না করে সে দেখতে লাগলো। কিছুক্ষণের মধ্যে জিয়াদের আচরণ বদলে গেল, জিয়াদ থুতু মারা শুরু করলো, চারিপাশে থুতু মারা শুরু করলো। হঠাৎ উঠে যেয়ে সে স্যান্ডেল দিয়ে একটা গোল মার্ক করার চেষ্টা করছিল, কিন্তু গোল মার্ক তো আর স্যান্ডেল দিয়ে হয় না। তো তারপর সে চেষ্টা করছিল যে গোল মার্ক করে ওই গোল মার্কের মাঝে থুতু বারবার ফেলতে চাচ্ছিল, কি জানি লেগ খুঁজছিল থুতু দিয়ে, কিন্তু সেটা সম্ভব হচ্ছিল না, কার্পেটের মধ্যে সেটা সম্ভব হচ্ছিল না। যার দরুন সে ও খুব পাগলাটা আচরণ শুরু করে দেয় এবং বাবা মার সামনে। তখন নাফিয়াল মারজানি সাহেব বলেন যে এখনই চলে আসবে, ওর মধ্যে আপনারা একটু দূরে সরে যান। সাথে সাথে দরজা তো বন্ধ ছিল, দরজাটা খুলে যায়, লক অটোমেটিক খুলে যায় এবং জানালাগুলো বাড়ি খেতে থাকে। ভেতরে জানালাগুলো, বাইরে জানালাগুলো ফিক্স ছিল, ভেতরে জানালাগুলো বাড়ি খেতে থাকে। তো নাফিয়াল মারজানি সাহেব একটু দূরে সরে বসেন। তো উনি বুঝে যান যে ওর শরীরের ভেতরে শয়তান চলে এসছে। তখন নাফিয়াল মারজানি সাহেব বলেন যে দেখো, আমি কোনো কথা বলবো না, তোমার সাথে আমার কোনো কথা বলার ইচ্ছা নাই, ওকে তোমার ওর হাতের ভেতর দিয়ে তোমাকে বের করে নিয়ে আসবো, দেখো আমি তোমাকে বের করে কি করি। ওই ও তখন একটা মুচকি হাসি দেয়, এটা সম্ভব না। তো নাফিয়াল মারজানি সাহেবের গলা চিপে ধরতে যাবে এমন সময় নাফিয়াল মারজানি কি জানি একটা চুল টানার মাধ্যমে হঠাৎ করে চুল টান দেয় ইয়ার শরীর থেকে, জিয়াদের শরীর থেকে, এবং সাথে সাথে জিয়াদ অজ্ঞান হয়ে যায়। নাফিয়াল মারজানি সাহেব বলেন যে এটার ভিতরে অনেক গভীর স্টোরি আছে, আমি এখন ওকে মেরে ফেলব। কিছুক্ষণের মধ্যে একটা শব্দ হয়, শব্দটা মনে হয় যে একটা কুকুরের শরীরে যদি মোটা ইট দিয়ে কেউ ঢিল মারলে কুকুরটা যেমন শব্দ করে, জিয়াদের মুখ থেকে সেরকম একটা শব্দ আসে। শব্দ আসার পর আর জিয়াদ নড়াচড়া করছে না, তো বলছেন যে ওকে আপনারা একটু কষ্ট করে দয়া করে হাসপাতালে নিয়ে যান, আর হয়তো বুকের পাঁজরের দুইটা হাড্ডি ভেঙেছে, ওর বুকের পাঁজর থেকে হয়তো একটা দুইটা হাড্ডি ভাঙতে পারে, ওকে নিয়ে যান হাসপাতালে, ও সুস্থ আছে, সমস্যা নাই, কিন্তু এটার ভিতরে অনেক গভীর কথা আছে। শয়তানকে মেরে ফেলেছি, কিন্তু যে বারোটা জিনকে যে সে হত্যা করেছে, 11টা জিনকে, তাদের পরিবারের লোকজনরা কিন্তু একটা ইন্ডিভিজুয়াল পড়ছে, কেউ কারো ভাই না, এগুলি ভুয়া কথা বলেছে, ইন্ডিভিজুয়াল জিন ওকে খুঁজছে। তো এর পরবর্তী সময়ে আমি আপনাদেরকে আপডেট জানাবো, তবে আপনারা ওকে প্রতি 21 দিন পর আমার কাছে নিয়ে আসবেন, 21 দিনের মধ্যে কিছু হবে না, কিন্তু ওর পেছনে যারা ঘুরছে তাদের ব্যাপার আমাকে জানতে হবে, আপনারা যদি কোনো সাইন সিমটমস পান আপনাদের বাসার মধ্যে আমাকে জানাবেন। এটা একটা পার্ট, এটা একটা অংশ, এবং ওই মুহূর্তে যেই জিনটা, যে শয়তানটা জিয়াদকে দিয়ে কাজ করিয়েছিল, সেই শয়তানটাকে মেরে ফেলে সাথে সাথেই নাফিয়াল মারজানি সাহেব। শুধু এতটুকুই বলেছেন যেহেতু সময় ছিল না, মোবারক সাহেবের কাছে এতটুকু তিনি শেয়ার করেন, এবং শেয়ার করার পর তিনি বলেন যে আমি তোমাকে এটার ভিতরে ডিপ কাহিনীগুলো বলবো এবং কারা কারা সাফারার হয়েছে, তাদের তারাও এখানে এসেছিল এবং তাদেরকে দিয়ে আসে তাদেরকে সরি বলা হয়। এর মধ্যে একটা করুণ কাহিনী আছে, একটা ছোট্ট বাচ্চা সদ্য জন্ম হওয়া 22 দিনের একটা শিশুর ঘটনা, করুণ ঘটনা, এই 12 জন জিনকে খুন করার মাধ্যমে একটা করুণ ঘটনা আছে। তো এটা নেক্সট এপিসোড বা এর মধ্যে আমরা জেনে গেলে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি মোবারক সাহেবকে অনেক ধন্যবাদ দিতে চাই। একটা ছোট্ট কথা আমি বলতে চেয়েছিলাম, যেটা সেটা হচ্ছে যে আপনারা জানেন যে এখন কাবা শরীফের গিলাপ এখন নিচ পর্যন্ত থাকে না, উপর পর্যন্ত এখন বর্তমানে এগুলো এতটাই প্রমিনেন্ট হয়ে গেছে যে মানুষজন আসলে যুদ্ধের ময়দানে যে কাউকে ক্ষতি করতে চায় না, ব্ল্যাক ম্যাজিক করে ক্ষতি করতে চায়, এটা যে কত বড় গুণার একটা কাজ। এটা যদি মানুষের সেই সজ্ঞান থাকতো তাহলে মানুষ কখন এটা করত না। এখন কাবা শরীফের গিলাফ উপর উঠানোর কারণ হচ্ছে মানুষজন নাকি তাওয়াফ করার সময় কেঁচি নিয়ে যেত এবং কেঁচি নিয়ে কাবা শরীফের টুকরা কেটে নিয়ে আসার চেষ্টা করত এবং সেটা দিয়ে ব্ল্যাক ম্যাজিক করবে। এইটার কারণে কাবা শরীফের গিলাফ এখন অনেক উপরে উঠে রাখা হয়। তো এইটা রিসেন্টলি আমি একজনের কাছ থেকে ইনফরমেশন পেয়েছি। এছাড়া সৌদি আরবে আমাদের নাফিয়াল মারজানি সাহেবের সৌদি রিলেটেড ঘটনা আছে, ইনশাল্লাহ তিনি আমাদেরকে পাঠাবেন, আশা করছি তার কাছ থেকে আমরা ভালো ভালো কিছু ঘটনা পাব এবং তার অন্ধ হওয়ার কারণ, কিভাবে তিনি অন্ধ হয়েছেন তার ব্যাপার আমরা সামনে আরো জানব। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আপনারা আমাদের সাথে ছিলেন, ঘটনা শুনলেন এবং আমরা চাইব যে আপনারা আমাদেরকে সাপোর্ট করুন, আমরা যেন আপনাদেরকে আরো ভয়ঙ্কর ঘটনা উপহার দিতে পারি আর আমরা যেন নাফিয়াল মারজানি সাহেবের আরো ঘটনা কালেক্ট করতে পারি, আমাদের জন্য দোয়া করবেন। এবং আপনাদের সবাইকে বলবো আমাদের আজকের এপিসোডটা যদি আপনাদের পছন্দ লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনটি হিট করতে ভুলবেন না। এবং সামনের এপিসোডে আমাদের গেব্রিয়েল দ্য সিনার আসছে, অসাধারণ একটা ঘটনা। যারা আপনারা আমাদের লাস্ট এপিসোডের ঘটনা শুনেছেন আমাদের সেইন্ট মাইকেলসদের, তারা আসলে অপেক্ষা করছেন এতটুকু আমি জানি। যত পারেন আমাদের এপিসোডের লিঙ্কটা সবার মাধ্যমে সবার কাছে ছড়িয়ে দিন, আপনারা জানেন যে আমরা আপনাদেরকে দেখলেই বেশি মোটিভেটেড হই। আজ 170তম এপিসোড শেষ করছি, সামনের এপিসোডে সবার সাথে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ আসছি, আসসালামু আলাইকুম।